This track was downloaded from fusionbd.com.
প্রথমে যাচ্ছি আপনার কাছে।
আমি হচ্ছি মোহাম্মদ রেজাউল কুনচুরি আর নিকনেম হচ্ছে
ইফতি। ইফতির কথাটাকে আমরা পরিষ্কার শুনতে পেয়েছি?
না।
যদি পরিষ্কার না শুনে থাকি তাহলে আমরা ইফতির কাছে আবার ফিরে আসব। তুমি একটা মেসেজ নেওয়ার জন্য বারবার বলছিলে যে মেসেজের প্রাপ্তি স্বীকারটা তুমি এখনো করনি, সেই কথাটা আমি তোমার কাছ থেকে মেঘলা একটু শুনে নি আর তার মধ্যে আবার চলে আসব আমি।
ওকে, আমি মেসেজটা ওকে পড়ে দিয়েছি অলরেডি, বাট কিছু প্রাপ্তি স্বীকার করেই ফেলি। মাহি লিখেছেন ধানমন্ডি থেকে, নীলা আছেন খিলখেত থেকে, আর টাইগার হাফিজ জঙ্গল মোলা তো আছি, স্ক্রল করলেই ওনাকে পাওয়া যাচ্ছে। আশিক আছেন আশুলিয়া থেকে, বেলাল আছেন গাইবান্ধা থেকে। ওকে, এত দূর থেকে শুনছেন, আমাদেরকে অনেক বন্ধুরা আছেন যে কত দূর থেকে শোনেন এবং এত ভালো লাগে, আর এত এসএমএস পেয়ে আমাদের আসলে মানে বলার ভাষা নেই যে এত খুশি হই আমরা। আর সব থেকে খারাপ লাগে যেটা, সেটা হচ্ছে যে এত এসএমএস এর মধ্যে সবগুলো পড়া আমাদের পক্ষে সম্ভব হয় না। টুটুলার আমি তো একটু আগে বলেই দিলাম যে কেন আমরা পড়তে পারি না, তারপরও কিন্তু খুব ইচ্ছে করে।
রবিন আছে নারায়ণগঞ্জ থেকে, এই যে নারায়ণগঞ্জে চলে এলো, আর আছে আমাদের সাথে ইকবাল জয়েন করে ফেলেছে, অনেক অনেক বন্ধুরা আছে, রাজু কিন্তু আছে আমাদের সাথেই, আরো অনেক বন্ধু বন্ধু আপনার মনের কথাগুলো কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে এই মুহূর্তে 2323 ওই একটাই নম্বর। শামীম হেলাল আছে আমিনবাজার থেকে, দীপ্ত আছে আমাদের সাথে, শৈশব আছে, শৈশব নামের একটা বন্ধু ছিল আমার, ওর কথা মনে পড়লে ওই শৈশবের কথাই মনে পড়ে। আর কে আছে দেখো,
কি আছে, সমাপ্ত আছে, ওয়া ফতুল্লা থেকে সমাপ্ত, নামটা অনেক সুন্দর। আকাশ আছে কেরানীগঞ্জ থেকে।
এই প্রাপ্তি স্বীকারের যে সিলসিলা এটা চলতেই থাকবে, কিন্তু এর মধ্যে চলে আসে আমাদের আজকের অতিথি বন্ধু, তার কাছে যার নাম বলেছিলেন আপনি।
আমি হচ্ছি মোহাম্মদ রেজাউল কুন চৌধুরী আর নিকনেম হচ্ছে ইফতি।
ইফতি, তাহলে ইফতি বলে আমরা আগামী যে দেড় দুই ঘন্টা একসাথে আছি ইফতি বলে আপনাকে ডাকবো, এবং আপনার সাথে যিনি এসেছেন তাকে আপনিও পরিচয় করিয়ে দেন এবং আমরা সেই বন্ধুর কাছ থেকে তার পরিচয়টা আমরা নিয়ে নিব।
আমি নাজমুন নিগার ফ্যান্সি।
আচ্ছা, ফ্যান্সি এবং ইফতি হঠাৎ এখানে কেন?
আসলে এগুলো এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের কিছু ভালো লাগা বা মানুষের কিছু সুখ থেকে শুরু করে, দুঃখ থেকে শুরু করে সুখ পর্যন্ত যেসব কথাগুলো শেয়ার করা, ইনফরমেশন দেওয়ার জন্য গুরু আমি, আসলে আমার ফিলিংস গুলো সস্তে শেয়ার করতে আমি এখানে এসেছি।
আপনি কি এখনো স্টুডেন্ট নাকি কোথাও জব করছেন? আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি কোথাও ট্রেনার বা ফ্যাসিলিটেটর এই ধরনের মানে প্রেজেন্টেশন জিনিসটা আপনি প্রায় দেন, এরকম কিছু কি?
হ্যাঁ হ্যাঁ গুরু, হ্যাঁ আমি জব করি গুরু, আমি আই এম ফার্মাসিস্ট, আমি ফার্মেসিতে মাস্টার্স করেছি এবং আমি অ্যাপেক্স ফার্মাসিটি গেলে এজ এ এক্সিকিউটিভ মেডিকেল মার্কেটিং হিসাবে সেখানে আছি।
অর্থাৎ মার্কেটিং এর সাথে থাকতে হয় এবং স্বাভাবিকভাবে আপনার প্রেজেন্টেশন স্কিল ভালো থাকাই স্বাভাবিক এবং আছেও তাই, এবং সেই সাথে আপনার ভালোবাসা যে মানুষটি বসে আছে যার নাম আমরা জেনেছি এর মধ্যে যে ফ্যান্সি আমাদের সামনে উপস্থিত, তার সম্বন্ধে আমরা জানব। আপনার এখন শিক্ষা জীবন কোন পর্যায়ে আছে নাকি আপনি কর্মজীবনে অলরেডি চলে এসেছেন?
না, আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, আমি এমএ ইন ইংলিশ করছি, রানিং, এক সেমিস্টার আছে,
এক সেমিস্টার বাকি আছে, তাই তো? আচ্ছা, ইফতির কাছে জেনে নিই পরিবারে কে কে আছে আপনার।
আমার পরিবারে হচ্ছে আমার বাবা আছে, মা আছে এবং আমরা তিন ভাই চার বোন, ভাই বোনদের মধ্যে হচ্ছে আমি পাঁচ নম্বর আর ভাইদের মধ্যে হচ্ছে আমি দুই নম্বর।
এটাকে মনে হয় ভালো লাগা বলে, এটাকে হয়তো ভালোবাসা বলে, এটার কারণে হয়তো লাভগুরুর প্ল্যাটফর্মটা এত বেশি সবার কাছে মূল্যবান। অফিয়ারে যখন কথা হচ্ছিল আমি, আমাকে অনেকেই বলে যে গুরু আপনার উপর দেখি যে বাবা মা এই দুজনের ইম্প্যাক্ট অনেক বেশি। আমি কেন বেশি বলি, এই কারণেই বলি যে অফিয়ারে কথা বলছিলেন যে আপনি আপনার মাকে,
জি জি, আমি যখন গুরু আমার
পাঁচ মাস বয়স তখন হারিয়েছেন,
মা,
কিন্তু মা এমন একটি সত্তার নাম যে সত্তা সবসময় আমাদের মধ্যে বিরাজমান। আপনি বলার সময় হয়তো এই কারণে হয়তো অনায়াসে বলে দিয়েছেন যে আমার পরিবারে অমক অমক আছেন, সেই কথাটা সেই মুহূর্তে মাথাতেও আসেনি যে মা আপনাকে।
না গুরু, এখানে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম যে আমার বাবা, আমার যখন আড়াই বছর বয়স তখন বাবা আরেকটা বিয়ে করে,
সেই অর্থে,
হ্যাঁ
সেই অর্থে মাকে নিয়ে প্রসঙ্গটি বললেন। আর ফ্যান্সি পরিবারে কে কে আছে?
আমার পরিবারে আছে আমার মা বাবা আর আমরা চার বোন।
মা বাবা আর চার বোন। তো আজকে আমি যে কথাটা অনেক সরাসরি জিজ্ঞেস করলাম যে এই লাভ গুরুর প্ল্যাটফর্মটিকে আপনারা কেন চুজ করলেন, কি কারণে এখানে আসা?
এই যে গুরু যেটা বললাম আপনাকে, যে এটা হচ্ছে যে এমন একটা প্ল্যাটফর্ম যেটা মানুষের কিছু ভালো লাগা এবং কিছু দুঃখ থেকে শুরু করে সুখ পর্যন্ত যেসব কথাগুলো, এগুলো হচ্ছে যে গুরু আপনার মাধ্যমে সবার সাথে শেয়ার করা। এই জন্য গুরু আমি এসছি আপনাদের কাছে, যে আমার কিছু ভালো লাগা থেকে শুরু করে কিছু খারাপ লাগা কথা আপনাদের সাথে শেয়ার করব।
ঠিক আছে, তাহলে আমরা দেরি না করি, শুনি আপনার জীবনের কথা, যেহেতু আমার বন্ধুরা সবাই অপেক্ষায় বসে আছে, শুনি আপনার জীবনের কথা।
গুরু, আমার আমি যখন ওর সাথে আমার পরিচয় হয় 2003 সালে, আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে HSC অ্যাডমিশন নিয়েছিলাম বাংলা কলেজে। তো বাংলা কলেজে অ্যাডমিশন নেওয়ার পর অগস্টের লাস্ট উইকে আমাদের ক্লাস শুরু হবে। তো ক্লাস শুরু হওয়ার পরে আমরা ক্লাস করছিলাম, প্রায় 14-15 দিন আমরা অলরেডি ক্লাস শেষ করে ফেলেছি। তো হঠাৎ করে একদিন, আমি তো গুরু একটা ইয়ে ছিল কি, যে আমি সামনে না বসলে গুরু আমার এই লেখাপড়াটা একটা মনোযোগ কনসেন্ট্রেশনটা আমার আসতো না। এই কারণে আসতো না যে পিছিয়ে থেকে গুরু একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ আবার কাউডলি হতো, কারণ এটা কমেন্ট ছিল, ছেলে মেয়ে সায়েন্সে ছিলাম আমি গুরু, তো অনেক স্টুডেন্ট ছিল। তো দেখা যাচ্ছে যে আমি সামনে না বসলে ওই পড়ালেখার একটা কনসেন্ট্রেশন ওটা হতো না। তো আমি 5 নম্বর সিরিয়াল বেঞ্চে বসে আছিলাম, তো ও হচ্ছে 3 নম্বর বেঞ্চে বসা। তো আমাকে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে সাইফুল ইসলাম শিমুল, ওই হচ্ছে আমার 7 থেকে ওর সাথে আমি একসাথে লেখাপড়া করি এবং একই স্কুল থেকে ম্যাট্রিক পাস করি এবং একই কলেজে অ্যাডমিশন নিই। তো হঠাৎ করে দেখে আমাকে বলল যে মামা দেখ মেয়েটা কত সুন্দর। তো আমি চিন্তা করলাম গুরু আপনি তো বুঝেন যে ফ্রেন্ডের ফ্রেন্ডের তো আমরা ডাকি, আমার হিসাবেই ডাকি। তো বলল দেখ মেয়েটা কত সুন্দর। তাই আমি বললাম যে হ্যাঁ মামা আমি তো আরো 4-5 দিন তো দেখতেছি কিন্তু কথা বলা সাহস পাচ্ছি না। মামা তুই কথা বল আমি তোকে ফিডব্যাক দিব। তা আমি বললাম কিভাবে কথা বলবো, তুই যা নাম জিজ্ঞেস কর। চিন্তা করলাম যে নাম জিজ্ঞেস করব, দেখলাম যে কিছু লেখছে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম এক্সকিউজ মি আপনার নামটা কি। তো ওই আমাকে ফার্স্ট যখন আমি ওনাকে কল করলাম তো আমাকে কোনো সাড়া দেয়নি। সেকেন্ড টাইম জিজ্ঞেস করলাম এক্সকিউজ মি আমি কিন্তু আপনার নামটা জিজ্ঞেস করেছি। ও আমাকে বলল দেখছেন না এক ঝাইদা শুরু করলো, দেখছেন না আমি ম্যাথ করছি। ও আমি তো ভয়ে একদম পুরো হতাশা, কি ব্যাপার। আমি এত পলাইট ভাবে জিজ্ঞেস করলাম যে এক্সকিউজ মি আপনার নামটা কি, উনি আমাকে ঝাড়ি মেরে বলল। আমি ভয় আর কথা তো বলিনি। তো দেন আমাদের ফিজিক্স এর জন্য আমরা ওয়েট করছিলাম, ফিজিক্স ক্লাস স্যার চলে আসলেন, ক্লাস ক্লাস হল। হওয়ার পর এরকম করে 4-5 দিন দেখি ওর আম্মু ওকে ইয়েতে নিয়ে আসে, হলে যে প্রতিদিন নিয়ে আসে। দেন আমি দেখতে থাকলাম আমার ফ্রেন্ডকে বললাম মামা আমি তো আবার কথা বলবো, আমাকে এসে সুযোগ তো তুই করে দে। কারে ভাই ভয় পাস কেন, তুই ছেলে মানুষ বুকে সাহস আন, ওই তোকে হারবে কাটবে না, তুই যাবি কথা বলবি ভালো লাগবে, সবাই তো আছে আমরা তো ফ্রেন্ড আমরা কথা বলতে পারি না, আমরা যদি কমার্সে আমরা যদি কমার্সে হতাম আর্টসে হতাম বলো তুমি অন্য সেকশনের ছেলে আমার সাথে কেন কথা বলতে আসছো। তাই আমি বললাম ঠিক আছে তাহলে কথা বলা করা যায়। তো গুরু মাঝখানে এখানে দেখতাম কি একটা ছেলে ছিল কামাল নামে, ওই ছেলেটা তাকে খালি ফলো করতো, আসতে দেখতাম ফলো করতো, যেতে ফলো করতো। তো এটা আমার কাছে খুব খারাপ লাগতো, কি রে ভাই আমি কথা বলার জন্য 4-5 দিন ঘুরতেছি
আমি ছেলে তুই আসলি
গো। হ্যাঁ 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 গুরু। তো একদিন আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল, নাম হচ্ছে নীলা। তো নীলা আমাকে বলল জিফটি আমরা তো কেমিস্ট্রি স্যারের কাছে পড়বো, একটা ব্যাচ সিস্টেম করব, তুমি কি আসবা ইনক্লুডিং হবা। তা আমি বললাম যে কেমিস্ট্রি স্যারের কাছে হ্যাঁ আমার তো কেমিস্ট্রি পড়া দরকার, আমি ডেফিনেটলি আসব। তো দেন বলল কবে আমার স্যারের সাথে ইন্ট্রোডিউস করা দিবা, বলল যে আজকে তো স্যার আজ ব্যস্ত থাকবে তুমি কালকে এসো। ওকে ডান, আমি বললাম ঠিক আছে। তো আমরা কলেজে আসলাম। তো কলেজে আসার পর আমি তো এসে নীলাকে খুঁজতেছি যে কেমিস্ট্রি আমার যে কেমিস্ট্রি স্যার আছে ওনার কাছে পড়তে হবে। তো একটা ছেলে বলল কি যে তুমি তো নীলাকে খুঁজতেছ, নীলাকে দেখলাম আরো 4-5টা মেয়ে 2-3টা ছেলের সাথে একটা ফাস্টফুডে দাঁড়া দাঁড়া আড্ডা মারতেছে, তা আমার তো দরকার নীলাকে কেমিস্ট্রি স্যারের কাছে পড়বো। আমিও গেলাম। ও মা গুরু, সেখানে যা দেখি এক অন্যরকম দৃশ্য। আমি যাকে পছন্দ করা শুরু করছি বা যাকে আমার ভালো লাগা শুরু করছে সেই নাকি কামালের ইনভাইটেশনে সেখানে গেছে এবং সবার সাথে আড্ডা মারছে এবং খাচ্ছে। গুরু আমার তো গুরু দেখে পুরা হট মেজাজ, কিরে ভাই এ কি অবস্থা। আমি যাকে পছন্দ করি মনে মনে বা যাকে আমার ভালো লাগা শুরু হলো সেই নাকি আমি একজনের সাথে ইনভাইটেশনে গেছে এবং সেখানে খাওয়া দাওয়া করছে।
ফ্যান্সি কেকগুলো টের পেয়েছিলেন যে ভিতরে ভিতরে এই ধরনের রক্তকরণ চলছে?
না তখন আমি টের পাইনি, আমি টের পেয়েছি কিছুদিন পরে।
আচ্ছা তারপর শুনি।
তো আমি তো বললাম নীলা তুমি যদি উইদিন 5 মিনিটের মধ্যে যদি আমাকে নিয়ে চলো কেমিস্ট্রি স্যারের বাসায় আমি যাবো, নাহলে আমি যাবো না। আমার ম্যাচ তখন টেম্পারেচার অনেক হাই,
যে কামাল ইনভাইটেশন
কেন গিয়েছে। তো মিয়ালা বললো ঠিক আছে তাহলে চলো আমরা সাড়ে বাসে যাই। তো ওরা তো হাঁটতেছে, আমি পিস পিস হাঁটতেছি, আমার তো খালি মাথা টকবক টকবক করতেছে রক্ত, যে হচ্ছে যে নিজের মাথা নিজে ফাটাই মানে ওর মাথা ফাটাই দিই। তো গুরু শিমুল আমাকে বলো দোস্ত কুলডান ঠান্ডা হ সব ঠিক হয়ে যাবে। আরে ভাই আমার তো ক্লাসমেট এক একজন ইনভাইট করতেই পারে। শুনো তখন আমাকে উদাহরণ দিল দোস্ত বিশ্বে ওয়ার্ল্ড নামে ব্যাটসম্যান কিন্তু সচিন তেন্ডুলকার, সবাই কিন্তু বল ব্যাটে নক করে কিন্তু সবাই কিন্তু ছয় মারতে পারে না।
জুনিয়র লাভ গুরু এখন কোথায় আছে?
আমার হ্যাপসো ওই আমার কথা শুনছে।
আচ্ছা আচ্ছা, জুনিয়র লাভ গুরু আপনাকে থ্যাংকস সময় উপযোগী ধরনের সাজেশন দেওয়ার জন্য।
তারপর আমাকে বলল দোস্ত তুমি যখন ছয় মারতে পারবা তাহলে তুমি মনে করবা তুমি গেইনার এবং তুমি ব্যাটসম্যান, নক তো করবেই। তো তারপরে এই কথা বলতে বলতে আমরা হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিলাম তখন কিছু দূর দেওয়ার পর ওই আমাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখা দিল। জাস্ট ওয়েট, একটা ছিল বড়ি গাছ, ওই একটা ঢিল মারল, ঢিল মারার পর দেখলো যে একটা বড়ি পড়ে না, আমাকে বল তুই একটা মার, আমি একটা মারলাম, দেখলো কি একটা বড়ি পড়লো না। আমি বললাম দোস্ত আমার মেজাজ গরম, তুই এই কাজ কর, এই কাজ কেন হচ্ছে আমার দিয়ে? আমাকে বললো দোস্ত দেখ তুই মারলি ইটে কোনো বড়ি পড়লো না, আমিও মারলাম পড়লাম না, তার মানে কি আমরা দুজন ফেইলার, সব ঢেলে কিন্তু ওরই পড়ে না। আমাকে উদাহরণ দিয়ে সে বুঝালো। যাই হোক আমি কেমিস্ট্রি পাশে চলে গেলাম। তো স্যার বললো ঠিক আছে আজকে তো ভাঙ্গা মাস, এই ভাঙ্গা মাসে তো আমি পড়াবো না, তোমরা এক তারিখ থেকে আসো। কোথায় আসবো স্যার? আপনার বাসায়। কখন আসবো? সপ্তাহে আমি তিন দিন পড়াবো, তোমরা আসো। তো ঠিক আছে ডান, আমি আর সেদিন কথাবার্তা বললাম না, চলে গেলাম। তো বাংলা কলেজে গ্রুপ আমার একটা মামা ছিল, ওর নাম হচ্ছে জুয়েল, সে ফিজিক্সে পড়তো। তো আমাকে বললো ইফতি তুমি তো ফিজিক্স পড়বা, তো কোনো কোচিং এ পড়ার দরকার নেই, আমি একটা কাজ করি, আমার একটা ফিজিক্সের স্যার আছে আমি তাকে বলি তোমার কথা। তা আমি বললাম ঠিক আছে আপনি বলেন, আমি চলে গেলাম ওইখানে। তো যাওয়ার পর ওইখানে স্যার আমাকে বলল জিফতি আমি তো তোমাকে একা পড়াবো না, তুমি চার পাঁচজন যদি স্টুডেন্ট ম্যানেজ করতে পারো একটা ব্যাচ সিস্টেম পড়লে তখন ভালো হবে। তখন গুরু আমার তো ক্রিটিক্যাল বুদ্ধি চলে আসলো যে তার সাথে আমার কিভাবে আরো ভালো ইন্টারাকশন করা যায়। চিন্তা করলাম, তার একটা ফ্রেন্ড ছিল নাম হচ্ছে রিয়া, তাকে বললাম যে রিয়ার সাথে তার কমিউনিকেশনটা খুবই ওয়েল, খুবই ভালো, তা আমি রিয়াকে যদি ইনভাইট করি, রিয়া আমি ফিজিক্স স্যারের কাছে পড়বো তুমি পড়ো, তাহলে রিয়া আসলে ফ্যান্সি আসবে। আমার কিন্তু গুরু চাল ছিল ওইটাই যে আমি রিয়ার মাধ্যমে ফ্যান্সিকে নিয়ে আসবো। রিয়া বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তারপর দিন গেলাম, যে বললাম রিয়া আমি তো স্যারের কাছে পড়বো ফিজিক্স, তো আমাদের তিনজন স্টুডেন্ট লাগবে, তুমি কি পড়বা? বলে হ্যাঁ হ্যাঁ আমি তো খুঁজতেছিলাম, তো ফ্যান্সি আমাকে বসে ফিজিক্স একটা একটা স্যার ঠিক করার জন্য পড়বে। তখন তো আমি বললাম যা আমার তো পথ ওপেন হয়ে গেল। তো ঠিক আছে ডান, আমি ফিজিক্সের বাসায় গেলাম, স্যারের বাসায় আমরা পড়া শুরু করলাম। পড়া শুরু করতে 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 এক সপ্তাহ চলে গেল, সাত আট দিন চলে গেল। হঠাৎ করে স্যার একদিন বলল তোমরা তো সবাই আমার কাছে আননোন ফেস, হয়তো বা তোমাদের সাথে আমি আট দশ দিন আমি তোমাকে টিচিং দিছি, তোমার সবার বাসার ঠিকানা আর সেলফোন নাম্বারটা বলো। যখন গুরু ফ্যান্সি বাসার সেলফোন নাম্বারটা বলল আমি সাথে সাথে মাথা ক্যাচ করে নিলাম কমিউনিকেশন করার জন্য। তো এখন তিনি নাম্বারটা ক্যাচ করে নিলাম, তো আমি কিভাবে ফোন দিই কিভাবে ফোন দিই, আমার তো বাসায় এসে আগে শুরু করে দিলাম, ও কত করতে কিভাবে ফোন করে দিই, কলেজ ঠিক মতো কথা হয় না। তো দেন আমি বললাম, একদিন ফোন দিলাম রাত্রে, যে সন্ধ্যা পরে আমার ফ্যান্সি শ্রদ্ধা বড় বোন ফোন ধরলেন, আমি ফোন টোন দিয়ে বললাম সালাম আলাইকুম আপু আমি ইফতি বলছিলাম ক্লাসমেট, তো আমার কিছু নোটস দরকার ছিল। তো আমাকে বলল ঠিক আছে দিল আমাকে।
ফ্যান্সি কি এর মধ্যে বুঝতেই পারেনি যে ওর একটা আগ্রহ বা একটা টান আপনার মধ্যে কাজ করছে?
না তখনও বোঝা যায়,
তখনও বোঝা যায়নি। আচ্ছা যখন বোঝা যাবে তখন আসবো।
তারপরে আমি যখন বললাম তো বলল যে হ্যাঁ নোটবুক পড়াইছে, তাই আমি বললাম যে ফ্যান্সি আচ্ছা তোমার ভালো প্রিয় কালারটা কি? তো বলল যে প্রিয় কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি বললাম চিন্তা করলাম তাহলে তো কালকে কেমিস্ট্রি সাড়ে পাঁচে পড়া আসছে, কালকে এক তারিখ আমি একটা ব্ল্যাক শার্ট পরে যাই, তাকে আমাকে ইমপ্রেস করতেই হবে। তো আমি কি করলাম ঝটপট করে একটা ব্ল্যাক শার্ট পরলাম, পরে তারপর দিন কেমিস্ট্রি সাড়ে পাঁচে চলে গেলাম। এভাবে এরকম গুরু আস্তে আস্তে আমরা কেমিস্ট্রি সাড়ে কাছে ঠিক করলাম, তারপরে আমরা ম্যাথ টিচার ঠিক করলাম, এভাবে আস্তে 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 তার সাথে আমার প্রতিদিন দেখা হচ্ছে। কলেজ অফ থাকলেও কিন্তু গুরু আমার সাথে প্রতিদিন দেখা হচ্ছে, কারণ তিন দিন ফিজিক্স তিন দিন কেমিস্ট্রি তিন দিন ম্যাথ দেখা হচ্ছে দেখা হচ্ছে। আমার ফ্রেন্ড বলল দোস্ত আর ওয়েট করিস না তুই প্রপোজ দিয়ে দে।
এর মধ্যে গুরু আমি বুঝে
এর মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে কখন বুঝা গেল
ফোনে ফোনে সে যেভাবে আমার সাথে কথাবার্তা বলছিল তখনই আমি বুঝে গেছি যে তার মনে কিছু চলছে।
কি ধরনের কথাবার্তা বলছিল?
এই তো মানে সারাক্ষণই দেখা যেত সে ফোন দিত একটু পরপর।
গুরু আমি এটাকে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম, আমি তখন বুঝলাম যখন উনি ওই ওই যে বলল যে আমি আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কখন বুঝলাম আমি একদিন বললাম কি দেখো বাংলা কলেজ তোমার কাছে ভালো লাগতেছে না, বাসা থেকে বলল যে ধানমন্ডি আইডল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আমি ওখানে চলে যাব। তো আমাকে আস্তে করে বললো, খুব আস্তে স্লো করে বললো যে তুমি যাও সব আমাকে নিয়ে যেও। তখন আমি ভাবলাম যে আমার প্রতি তার মনে ইন্টারাকশন কাজ করতেছে।
আমি ফ্রেন্ডসের কাছে শুনেনি, যখন বুঝতে পারলেন আপনি যে আপনার প্রশ্নে একটা দুর্বলতা কাজ করছে, তখন আপনার আপনার রিয়াকশনটা কেমন ছিল?
গুরু তখন আমার আসলে কোন রিয়াকশন ছিল না, মানে আমি চাচ্ছিলাম ওকে দূরে ঠেলতে, কারণ মানে আমি জানি যে আমার বাসার থেকে এটা কখনো পসিবল না, মানে এই ধরনের রিলেশন আমার বাসা থেকে কখনো মেনে নিবে না, আর যেটা আমার বাসা থেকে মেনে নিবে না সেটাতে আমি কেন যাব।
তো ইফতি ইফতি জায়গা থেকে বারবার বিভিন্ন অজুহাতে ফোন দিচ্ছে, কথা বলার চেষ্টা করছে, এতে আপনি বুঝে ফেলেছেন যে এর মধ্যে হয়তো কোন রকমের মানসিক টানের একটি ব্যাপার আছে।
তারপর গুরু আমি ফিজিক্স বাসায় সাড়ে বাসায় একটু এক ঘন্টা আগে যেতাম, কারণ ওইখানে বসার একটি স্পেস ছিল, সাবটা আবাসিক এলাকায় থাকতো, তো বসার স্পেস ছিল, তো আমরা সবাই চলে আসতাম, ক্লাস শেষ করে চলে আসতাম। তো একদিন যেদিন আমি প্রপোজ করবো চিন্তা ভাবনা করলাম আজকে আমার রাইট ডে, আজকে আমার প্রপোজ করতে হবে। তো আমি সেদিন গুরু ক্লিন ক্লিন সেফ টেপ করে একটা হিরো সেজে সালমান খান স্টাইল
একটু বলে রাখি, সালমান খান আমাদের সামনে, সালমান খান এখন যেটা আমাদের সামনে যে অবস্থায় আছে সেটা হচ্ছে একটা প্রিন্টেড শার্ট এবং অবশ্যই ট্যাপার্ড ফিটিং, একদম বডি শেপ প্রিন্টেড শার্ট এবং কাফলিন দেয়া আছে শার্টে, তাই তো? হ্যাঁ, হাতে একটা ব্রেসলেট এবং ব্ল্যাক ট্রাউজার পরা এবং চুলে অবশ্যই জেল দেয়া আছে,
সামনে
স্পাইক না গুরু, অ্যাকচুয়ালি আমি ব্যাকহামে খুব ভক্ত, তো
ওই লুকটা কিন্তু এর মধ্যে হয়তো নার্ভাসনেস কারণে হোক চুলটা একটু পড়ে গেছে দেখে আমি ধরতে পারিনি। আর সামনে যে সুশ্রী মেয়েটি বসে আছে যেটা হচ্ছে ইফতির লাইফ পার্টনার, যার নাম হচ্ছে ফ্যান্সি, এবং তার পোশাকের বর্ণনাটা মেঘলা প্লিজ।
আসলে দেখতে পাচ্ছিলাম না, মেরুন কালার আর হচ্ছে বটল গ্রিন এর
কম্বিনেশন, এবং এটাকে মনে হয় টিস্যুর উপরে কাজ করে এই ধরনের কাপড় কি এটা? নেট, নেটের যে কাপড়টা টিপিক্যালি মেয়েরা পারচেজ করতে পছন্দ করে শাড়ির ক্ষেত্রে অথবা সালোয়ার কামিজের ক্ষেত্রে। চলে আসি ইফতি,
তো দেন আমি গুরু একটা প্লেস চলে আসলো, তো আমি বললাম যে রিয়া তুমি কিছু মনে করবো না, তুমি একটু শিমুর সাথে কথা বলো, আমি একটু ইফতি ফ্যান্সির সাথে কথা বলবো। তো ফ্যান্সিকে বললাম, ফ্যান্সি তোমাকে তো ভালো লাগে, কোনো কিছু না, খালি হাতে, কোনো কিছু ছিল না গুরু, যে আছে না যে ফুল দিব বা একটা গিফট দিব। ফ্যান্সি তো আমার দিকে তাকায় ছিল প্রায় 7 থেকে 8 সেকেন্ড, যে এই ছেলে কি বলে, আমার কাছে তখন মনে হচ্ছিল যে ছেলে কি বলে, ফ্যান্সি তুমি কি শুনতে পাচ্ছ, তোমাকে আমার খুব ভালো লাগে। তো বললে জিফতি আমরা তো ফ্রেন্ড,
এই যে এখনো 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 আছেন আপনারা, আমরা একটু দেখি না যে কি ছিল সেই 2003 সনে যে ঘটনাটা যা ছিল আর কি, একটু দেখি একটু লাইভ দেখি যে কি বিষয় ছিল। তখন তো আপনারা তো লাভার্স আর অলওয়েজ লায়ার্স, খুব প্রয়োজনীয় কথাবার্তা আছে বলে বলবিদ্যা গতিবিদ্যা সব বাদ, ফিজিক্সে এটা হচ্ছে প্রেমের গতিবিদ্যা নির্ধারণ হচ্ছে, তো তখন তো আমরা ছিলাম না আনফর্চুনেটলি, আনফর্চুনেটলি তো আপনাদেরকে পেয়েছি, চলে যায় না 2003 সনে, শুনি না কে কিভাবে প্রপোজ করেছিল।
এই তো আমি বললাম যে ফ্যান্সি তোমাকে আমার খুব ভালো লাগে,
কিন্তু আমরা তো ফ্রেন্ড, মানে এটা তো আমার বাসার থেকে কখনোই মেনে নেবে না, কিভাবে যাই
আসলে,
এটা আসলে পসিবল না।
না না, আমি আমি তোমাকে কোন বাইন্ডিং এর মধ্যে রাখবো না, তোমার ফ্যামিলি যদি না মানে ওয়েল আমি আসবো না, কিন্তু আমি একটা কথা বলবো যে দেখো ভালো লাগাটা এক জিনিস আর ভালোবাসাটা আরেক জিনিস, আমি তোমাকে ভালো লাগে এবং আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তো তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, ফ্যামিলি মানবে না, ফ্যামিলি মানবে না, ফ্যামিলি মানতে কতক্ষণ বলো, এটা কোনো ব্যাপারই না।
না না, তুমি আমার ফ্যামিলিকে চিনো না, আমার ফ্যামিলি কখনোই মানবে না এটা।
দেখো ফ্যামিলি তো মানবে না রে বাবা, আমার ফ্যামিলি তো নাও মানতে পারে, এটা হচ্ছে যে আমার ফ্যামিলি চ্যাপ্টার পড়ে, তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা বলো। আর তোমার কথাবার্তা শুনে আমার কাছে মনে হচ্ছে যে তুমি কিছুটা হলো আমার প্রতি উইক, তুমি কিটা অসত্য করতে পারবা বলতে, এটা অসত্য?
না না, সেটা তো বলা যাবে না, কিন্তু এটা তো সম্ভব না, তুমি বুঝতে পারছো না কেন।
না না, সম্ভব অসম্ভব বলতে বা সম্ভব বলতে কোনো কিছু না। দেখো একটা জিনিস কি জানো, যখন তুমি চিন্তা করবা যে এই আকাশের মালিকটা আমি, তাই না, তখন মনে হবে যে তুমি আসলে আকাশের মালিক। আর আমি তোমার কাছে এমন কোনো কিছু ধরো আশা করিনি যেটা তোমার কাছে খুব হার্ডলি হয়ে যাবে, জাস্ট আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। এখন দ্যাট ইজ ইউর চয়েস। আর তুমি যদি আমাকে না বলো যে না ইফতি আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে, তাহলে ইফতি তোমার সামনে এখন শুয়ে যাবে, তুমি এই ইফতির বুকে পা দিয়ে চলে যাবা, আমার কোনো সমস্যা নেই।
কি বলবো আর,
না না ঠিক আছে, কিন্তু মানে এটা যেন আপাতত কেউ না জানে।
জি গুরু, ঠিক আছে।
কেসি হে দূরি কেসি মজবুরি মানে নজরো সে তুঝে ছুলিয়া ওহো কভি তেরি খুশবু কভি তেরি বাতে বিন মাঙ্গে ইয়ে জাহাঁ পালিয়া তুই হি দিল কি হ্যায় রৌনক তুই হি জন্মোঁ কি দৌলত ওর কুছ না জানুঁ বস ইতনা হি জানুঁ তুঝমে রব দিখতা হ্যায় ইয়ারা মাই ক্যা করুঁ তুঝমে রব দিখতা হ্যায় ইয়ারা মাই ক্যা করুঁ সজদে সর ঝুকতা হ্যায়ারা মাই ক্যা করুঁ তুঝমে রব দিখতা হ্যায়ারা মাই ক্যা করুঁ তরসায়ে তেরা সায়া ছেড়কে চুমতা ও তুজ মুসকায়ে তুজ শরমায়ে জেসে মেরা হ্যায় খুদা ঝুমতা তুহি মেরি হ্যায় বরকত তুহি মেরি ইবাদত ওর কুছ না জানো বস ইতনা হি জানো তুঝমে রব দিখতা হ্যায়ারা মাই ক্যা করুঁ
কি আর বলো তুঝমে রব দিখতা হ্যায়ারা মাই ক্যা করুঁ।
গুরু, আমি আপনাকে থ্যাঙ্কস জানাতে চাচ্ছি, কারণ এই যে এই গানটা শুনে আমার কাছে মনে হচ্ছিল যে আমি গুরু 7 বছর পুরনো জায়গায় চলে গেছি, এবং এমন একটা জায়গা চলে গিয়েছিলাম যে গুরু, যে জায়গাতে আমি দাঁড়িয়ে তাকে আমি তাকে প্রপোজ করলাম যে আই লাভ ইউ। আমার এই কথাটা এখন গুরু বারবার কানে আসতেছে যে কিভাবে একটা যে একটা কিভাবে সিকোয়েন্স ছিল গুরু, এটা আসলে আমি আপনাকে বললে কখনই পাবো না বোঝাতে, ওই সময়টা যে কি ছিল আমার জন্য একটা গুরু,
আপনার চোখের
এক্স্যাক্টলি গুরু
ছলছল পানি এবং আপনার অভিব্যক্তি এবং ফ্যান্সি আপনার মুখের যে অবয়ব আমাদের পরিষ্কার বলে দিচ্ছে যে কি পরিমাণ ভালো লাগা তখন আপনারা পেয়েছিলেন। আর ধন্যবাদ আপনাদেরকেও যে আমাদেরকে 2003 সনের সেই পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে গেছেন এক লহমায়। তাই আমি বলি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম আজকের অনুষ্ঠানটি, যে দুর্নিবার আকর্ষণের কথা, ভালোবাসায় আস্থার কথা, দুর্নিবার আকর্ষণ কখনোই মানুষের মাঝ থেকে বিলীন হয়ে যায় না। চলে আসি, এই তো বলা হলো ভালোবাসার কথা এবং ফ্যান্সি জানিয়ে দিল যে আপাতত জানো আমাদের ভালোবাসার কথা
না। গুরু, এখানে ওই যেটা আমাকে বলল যে ঠিক আছে আমি একটু চিন্তা ভাবনা করে দেখব, তো দেন এক সপ্তাহ খানিক চলে গেল, আমি তো খুব টেনশনে পড়ে গেলাম কি ব্যাপার, আমারও গুরু ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, কি ব্যাপার আমাকে তো কোনো রেজাল্ট দিচ্ছে না। তো আমি যখন পড়তে আসি যেমন একটু একটু ছাড়া ছাড়া ভাব, গা ছাড়া ছাড়া ভাব, কেমন যেন অ্যাভয়েড অ্যাভয়েড করা শুরু করছে। তো আমার ফ্রেন্ড ক্লাব ফ্রেন্ড তো বলল যে বিফতি তুমি কাজ করো, টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। তো গুরু, হ্যাঁ তো গুরু, একদিন হঠাৎ করে আমি যখন কেমিস্ট্রি স্যারের বাসায় যাচ্ছিলাম, সেটা হচ্ছে স্যার গুরু নভেম্বর মাসের 13 তারিখে, সম্ভবত বৃহস্পতিবার পড়বে, আমি শিওর না, গুরু 10:22 কিংবা 23 এই মিনিটে আমি তখন ফোন দিলাম যে ফ্যান্সি তুমি কাজকে আসবা, কেমিস্ট্রি স্যারের কাছে আসবো। তো আমি কথাটা গুরু এত স্লো বলেছিলাম, সে ভাবছিল যে আমি সম্ভবত কান্না করছি। তো এক পর্যায়ে সে আমাকে বলল যে ইফতি তুমি যেটা বলছিলে ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু আমার ফ্রেন্ড ছাড়া আর কেউ যদি না জানে। আমি বললাম ওকে ডান। আমি তো গুরু, তারপরে আবার সেফ টেপ করে এক ব্ল্যাক শার্ট পরে চলে গেছি কেমিস্ট্রি স্যারের বাসা পড়তে। আমি ছিলাম অনেক হ্যাপি গুরু। তো এরকম করে আমরা আস্তে আস্তে, সেও রাজি হলো, আমারও দিন ভালো যেতে শুরু করলো, আমি বাই দিস টাইম ইংলিশ একটা টিচার ঠিক করলাম। এভাবে করতে করতে গুরু আমাদের যেতে যেতে আমরা আস্তে আস্তে গেলাম। হঠাৎ করে গুরু 2004 ফার্স্ট উইকে, সেকেন্ড উইকে গুরু আমি আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হলো। তো গুরু ওইখান সময় তো গুরু ওর সেলফোন ছিল না, তার সাথে আমার গুরু কমিউনিকেশন হতো কিভাবে, যে চিরকুটের মাধ্যমে। আমি বিভিন্ন আমার ভালো লাগা কথা চিরকুট লিখে তার বইয়ে দিয়ে দিতাম। গুরু একটা জায়গা আমি একটু ব্ল্যাঙ্ক রেখেছিলাম, যেটা হচ্ছে যে আমি ইতিতে আমার নাম কখনই লিখতাম না, কারণ যদি চিঠিটা কারো আছে পড়ে যাতে কোনোভাবেই বুঝতে না পারে যে এটা আমার চিঠি, আমি লিখে দিতাম যে ইতি তোমার প্রিয়তমা বা তোমার অপেক্ষায় একজন, এরকম একটা লিখে দিতাম। বা লিখতাম যে ইতি হতবাগা তোমার প্রেমিক, এরকম লিখে দিতাম। তো গুরু একদিন 2004 দিকে ঘটনা, সে বাসায় বসে বসে আমার জন্য প্র্যাকটিক্যাল করে দিচ্ছে। গুরু আমি একটু ফাঁকি ছিলাম, প্র্যাকটিক্যাল আমি পারতাম না।
ওর সব প্র্যাকটিক্যাল কিন্তু আমি করেছি।
একটু না, সব করতে হতো। কি হয়েছিল বিষয়টা?
মাঝখান দিয়ে ওই লাভ হয়েছে, আমার ক্ষতি হয়েছে।
নিজেরটা করা হয়নি?
না, নিজেরটাও করেছি, ওরটাও করেছি, মানে কষ্ট আমার সব। আর ও তো শুধু ঘুরত টুরত, তারপর আমার ফোন দিত, এখানে আসতো, ওইখানে যেত, এই ধরনের কাজ করত।
তো গুরু হঠাৎ করে আমাকে আর ফ্রেন্ড ফোন করে বলল যে ইফতি তুমি খাইছো ধরা। তার মানে কি? বলল যে ফ্যান্সি আমাকে ফোন দেওয়া বলল যে কালকে আপু আসতে আসতে কলেজে, তুমি কালকে আসতে যে তোর সাথে কথা না বল। আমি কেন, কি হয়েছে কি হয়েছে বল তাড়াতাড়ি। ওই তো প্র্যাকটিক্যাল করার সময় তলে তোমার চিঠি ছিল, চিঠি পড়তে যা ধরা পড়ে গেছ, কিন্তু তুমি এঁচে গেছো এই কারণে তোমার কোন নাম টাম নেই। ওরা আইডেন্টিফাই করতে পারতেছে না যে এটা কোন ছেলে, এটা কি, কোন নামই নেই, কিন্তু ভালো লাগা ভালোবাসার কথা। তারপর দিন দেখলাম তার ছোট আপু তাকে কলেজে নিয়ে আসছে, আমি তো আর ভয়ে সামনে যাই না। তো কলেজে নিয়ে এসে সে চক্কর টক্কর দিল, এভাবে করে তাকে 15-20 দিনের মতো গুরু একটা গার্ডে রাখলো। চিন্তা করলাম আমি আবার ফোন দিচ্ছি ওই সময়টা, হ্যাঁ গুরু আমি ফোন দিচ্ছি, ফোন দেওয়াতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমাকে কিন্তু ফোন দিচ্ছে, আমি কথা বলতেছি, হ্যাঁ কি অবস্থা, তোমার লেখাপড়া কেমন চলতেছে, নোট টোট কেমন চলতেছে। তো গুরু একদিন কি করলাম, ঈদের সময়, এটা হচ্ছে আপনার রোজা ঈদে, আমার ভাবিকে দিয়ে বললাম ভাবি একটা কাজ করেন, আপনি আমাকে হেল্প করেন। কি হেল্প করবেন? যে আমার একটা ফ্রেন্ডকে আপনি চেয়ে দিবেন, বলবেন যে আমি রিয়া বলছি, ফ্যান্সি ফ্রেন্ড, একটু দেন। তো ভাবি আমার মতো কাজ করলো। তো দেওয়ার পর ভাবি আমাকে ফোন দিয়ে দিল, আমি তো তার সাথে ফোনে কথা বলতেছি, কিন্তু তার পাশের রুম থেকে তার বড় ফোন ল্যান্ড ফোনের মাধ্যমে, হ্যাঁ প্যারালাইন ছিল, ওইটা সব শুনে ফেলছে। আমি কি কি করি, তারপরে শোনার পর আমাকে বলতেছে আই ছেলে তুমি ফোন রাখবা না। আমি তো ভয় পেয়ে গেলাম, আমাকে বললো হ্যাঁ তুমি কই থাকো, তোমার এত পদ স্পর্ধা, তুমি এরকম, তোমার একটা চিরকুটা আমি পাইছি। আমাকে অনেক বকা জোকা দিল, আমি সব একদম ঠান্ডা মাথা শুনলাম। শোনার পর পরে ওনার আমার যে ওই ফ্যান্সির আম্মু বলছে যে
আমি ফ্যান্সির কাছে শুনিনি তখনকার অভিজ্ঞতাটা, যখন মানে পাকড়াও করা হলো অর্থাৎ বড় আপুর পক্ষ থেকে,
মানে খুবই সিরিয়াস একটা অবস্থা, মানে বড়াপু তো আমাকে সেই বকাঝকা, হ্যাঁ কে, তখনও আমাকে নাম জিজ্ঞাসা করছিল কিন্তু আমি তখনও নাম বলি নাই। তারপরে তারা আবার আমাকে কিছুদিন রেস্ট্রিকশনের মধ্যে রেখে তারপরে আবার মানে আবার ছেড়ে দিছে, কি করবে, খুঁজে পাচ্ছে না তো কাউকে।
আমি তো ফোন দিচ্ছি গুরু, তা আমাকে বললো যে তুমি আর ফোন টোন দিও না ভাইয়া, তোমার তো এখন লেখাপড়া বয়স, লেখাপড়া করব, কেবল ইন্টার পড়ো। তো ফ্যান্সি আম্মু তো বড়াপু ফ্যান্সি আম্মুকে বলতেছে যে আম্মা ছেলেটা খুব ভদ্র, এত বকা দিলাম কোনো কিছু বলে না, আমি তো শুনতেছি। তো ফোন টোন রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমি কি করতাম গুরু, তার সাথে আর কমিউনিকেশন করতাম না, ফোন দিতাম না, কারণ ফোন তো আমি অ্যারেস্ট হয়ে গেছি, এখন তো ফোনও দেওয়া যাবে না। তো তার বাসার সামনে একটা খালি জায়গা ছিল, সেখানে আমি সন্ধ্যা পরে যেয়ে তার সাথে দেখা করতাম একটা নির্দিষ্ট সময়, যে তো দেখা করতাম, দেখা করতে যে একদিন দুপুরবেলা আমি গেলাম 3টার দিকে, হঠাৎ করে দেখলাম যে ফ্যান্সির আম্মু আমাকে দেখে বলতেছে যে এই ছেলে, এই ছেলে তুমি দাঁড়া দাও, তোমার সাথে কথা আছে। আমি গেলাম, দেওয়ার পর আমাকে বললো বাবা, মাথা হাত দিয়ে বললো বাবা লেখাপড়া বয়স, এখানে তোমরা কি করো এইসব, আমাদের বয়সে আমরা এগুলো কখনো শুনিও নেই, তুমি সব কি করো। আমার কোনো জ্ঞান টেন দিল এক দেড় ঘন্টার মতো, আমি চলে গেলাম।
এই জ্ঞানে কি কোনো রকমের
না 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 এই জ্ঞানে কোনো প্রবলেম,
আমার
হ্যাঁ হ্যাঁ দেখানো, যে উনি বলতেছে বলুক, মুরগি মানুষ শ্রদ্ধা করার দরকার, শ্রদ্ধা করতেছি, শোনার দরকার, শুনতেছি, কিন্তু আমার ভিতরে একটা মাইন্ড সেট আপ যে আমি তার সাথে যেভাবে হোক কমিউনিকেশন করেই যাব। তো গুরু এভাবে করতে করতে 2005 চলে আসলাম, আমাদের ফাইনাল পরীক্ষা হবে। তো আমরা গুরু ফাইনাল পরীক্ষা দিলাম, ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমরা ডিসিশন নিলাম যে আমরা মেডিকেলে অ্যাডমিশন নিব। তো কি করব, মেডিকেলের জন্য আমরা শুভেচ্ছা মেডিকেল কোচিং এ আমরা অ্যাডমিশন দুজন, আমরা চারজন কোচিং এ ভর্তি হলাম, আমি, ফ্যান্সি, রিয়া আর হচ্ছে শিমুল। তো এরকম গুরু আমাদের কোচিং চলতেছে, আমাদের লাভ সময়টা খুব ভালো যাচ্ছে, খুবই ভালো যাচ্ছে গুরু। হঠাৎ আমাদের রেজাল্ট আউট হলো, রেজাল্ট আউট হওয়ার পর গুরু আমার মাথায় পড়লো একটা বাস, তার মাথায় পড়লো আরে দুটা বাস, কারণ আমার রেজাল্ট হয়ে গেছে খারাপ, কি ব্যাপার, এত ভালো রেজাল্ট আশা করছি, এই রেজাল্ট বাসায় তো বললে, বাসা তো হাঁটাপাটা দিবে, যে এই ছিল তোমার প্রত্যাশা, আমার প্রতি আমার বাবা নিশ্চয়ই বলবে। বাবা কখনোই বলে নাই, দেখছে যে প্রচন্ড পরিমাণ লেখাপড়া করছি, কেন জানি গুরু আমি রেজাল্ট, আমি কিন্তু গুরু খুব পড়তাম, কেন জানি গুরু রেজাল্ট আলটিমেটলি রেজাল্ট হয়ে গেছে খারাপ। তো দেন রেজাল্ট খারাপ হওয়ার কারণে বাসা থেকে কোনো কিছু বললাম না, ভাইয়া গেল ফেড আপ আমার প্রতি, ভাইয়া বলল যে কাজ করা দরকার নাই, লেখাপড়া আউট, ওকে মালয়েশিয়া পাঠিয়ে দিই, এখানে যে কাজ টাজ করে রাখাক, মাসে মাসে টাকা দিবে আমাদেরকে, সংসার মোটামুটি ভালো আছে, আরো একটু সচ্ছল বাড়বে। তো বাবা বলল যে কি করব, আমার তো ডিসিশন আছে না, আমার বাবা তো ব্যাংকার ছিল গুরু, বাবা বল কাজ করি আর কি, বিবেতে অ্যাডমিশন দিয়ে দিই, বিবেটিভে পড়ুক। তো এখন পড়ার পর এভাবে চলতে লাগলো। তো ফ্যান্সি আমাকে একদিন বলল যে এক কাজ করো, বিবেতে পড়া দরকার নেই, আমার বোনের হাজবেন্ড বলল যে ফার্মেসি খুব ভালো সাবজেক্ট, তুমি ফার্মেসি অ্যাডমিশন নাও। তখন গুরু ফার্মেসি কি সাবজেক্ট, এটা কি কোন রিলেটেড, আমি কোনো কিছুই জানতাম না। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, তাহলে আমি ফার্মেসি অ্যাডমিশন নিই। তো ও কি করত, গুরু পাশাপাশি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিল, অ্যাডমিশন দেওয়ার পর সে টিকে গেল, আমি কিন্তু গুরু কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিইনি। আমি বললাম যে দেখো ফ্যান্সি, তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি হবা, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবো, আমার প্রচুর প্রেশার থাকবে ক্লাস করার জন্য, তোমার সাথে দেখা সাক্ষাৎ হবে না, তুমি এটা চিন্তা ভাবনা বাদ দাও, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হও। তো বললো যে আমার ফ্যামিলি রাজি হবে না, আরে ভাই রাজি হবে না, তুমি রাজি করো যেভাবে হোক। তা ওর একটা ইয়ে ছিল কি, যে ওর আম্মুর সামনে একটা কান্নাকাটি করলে ওর আম্মু যে কোনো ব্যাপারটা ইজিভাবে রিসিভ করত। তো মাকে বলল, ওর মাকে বলল, তো ওর মা রাজি হলো, ঠিক আছে তাহলে কাজ করি, তুমি ধানমন্ডিতে ভর্তি হয়ে যাও। তো আমি গুরু স্ট্যামফোর্ডে যে ফার্মেসি ফর্ম টর্ম কিনে নিয়ে আসলাম, এখন দেখলাম গুরু আমার ক্যাম্পাস হচ্ছে সিদ্ধুসুরি ক্যাম্পাস, এখন সিদ্ধুসুরি তো আমি সম্ভব না। হ্যাঁ, তো গুরু আমি চলে গেলাম একটা ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট ইউডাতে ভর্তি হয়ে গেলাম, ফার্মেসি সে ডেফল্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়ার পর এক পর্যায়ে আমরা, আমাদের কমিউনিকেশন খুব ভালো যাচ্ছে, আমি প্রতিদিন তাকে আমার ইউনিভার্সিটি শেষ করে তার ক্লাস শেষ করে তাকে বাসে দিয়ে আসি, এরকম করতে করতে
2005
গুরু। তো যাই হোক গুরু, তো এভাবে করতে করতে 2005 শেষ, 2006 মাঝখানের দিক দিয়ে কিছু এলাকার রোডের লোকজন তার মাকে বললো যে আপনার মেয়ে তো একটা ছেলে নিয়ে প্রায় আসে এখানে। তো আমি তখন গুরু বুঝতে পারিনি যে কি ব্যাপার এরকম হচ্ছে। তো আমি যখন চলে ওকে, যখন আমি ওর রোডের মাথায় ঢুকলাম, ফট করে দেখলাম যে ওই চলে গেল রুমে, কিন্তু ওর বড় বোন মেজু বোন ছোট বোন আর কি আমাকে পিস থেকে দাঁড়ায় বললো এই তোমার সাথে আমার কথা আছে, সে কিন্তু পিস থেকে আমাকে দৌড়ছে, সামনে থেকে ধরেনি। আমি বললাম হ্যাঁ বলেন, তোমার কত বড় স্পটটা, তুমি এখানে আসছো, তোমার তোমার তো সাহস কত বড়, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, তুমি তো প্রেম তো করো করো এবং তুমি কি করো বাসার সামনে দিয়ে যাও, হ্যাঁ তোমার কত বড় স্পটটা, এবার বলটলে আমি আমাকে বলল, আমি আবার চলে গেলাম বাসায়। এবার তাকে তো খুবই টর্চার, তাকে বলল যে না তোমার ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো দরকার নেই, এরকম করে তারপরে ওকে বলল যে কিভাবে কি করতে হবে।
তখন ধরেন আপনার মানে তখন ঈদের কিছুদিন আগে মানে ছুটি হয়ে গেছে ঈদের জন্য, তো আমাকে ভার্সিটিতে বললো যে আর পড়াশোনার দরকার নেই, বিয়ে শাদী দিয়ে দিবে। এর মাঝে আবার আমার বড় বোন যাবে শ্বশুর বাড়ি, তো আমি আবার ওদেরকে নামায় দেওয়ার জন্য সায়দাবাদ পর্যন্ত গেছি। তো যাওয়ার পরে আবার সে আমাকে ফোন দিয়ে দিছে যে রাস্তায় যাতে কোনো প্রবলেম না হয়, এই জন্য আমি আর আমার ছোট বোন। তো আসার সময় রাত হয়ে গেছে, আমি আবার তাকে ফোন দিছি, মানে ওই আপুর ফোন দিয়ে ওরে ফোন দিছি। ফোন দেওয়ার পর আমার ছোট বোনটা আবার ঘুমাচ্ছিল, আবার তাকে আমাকে দেখছে যে আমি কার সাথে যেন কথা বলছি। তো বাসায় যাওয়ার সাথে সাথে আম্মু আব্বু মামা ছিল, ছোট আব্বু ছিল, সবাই ওকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, ও কি কার সাথে কথা টথা বলছে, কোনো প্রবলেম হয়েছে, বলছে কি হ্যাঁ আম্মু ঘুমের মধ্যে দেখছি ও যেন কার সাথে কথা বলছে। এই তো শুরু হলো, তারপরে ফোন চেক করলো, ফোন তো আমি সব ডিলিট করে দিছি। তারপরে শুরু হলো মনে করেন এক ধরনের চিল্লা হল্লা। তারপরে কিছুদিন মানে ইউনিভার্সিটি যাওয়া আমার বন্ধ ছিল ঈদের পরে, তারপরে আবার মাপ টাপ চেয়ে মিথ্যা কথা বললে টলে আবার
গুরু। এটা একটা মজার ব্যাপার ঘটছে, যেটা হচ্ছে যে গুরু চান্নাতের দিন বিকালে চার রাতে বিকালে আমি আমার একটা ফ্রেন্ড আছে হচ্ছে ফয়সাল, তাকে নিয়ে আমি যাই ওর বাসায়। তো আমি কি করতাম, তার বেডরুমে বারান্দা সে আসতো, তো আমি মোটামুটি 100 গজ দূরে ছিল, আমি ওখানে থাকতাম আড়িয়ে। তো ওর মেজাপু যে দাঁড়া আছে আমি বুঝিনি, কারণ ওই বাসা কি করতো মোস্ট অফ দ্য টাইম ফতুয়া টি শার্ট পরতো, তো সেও পরে টি শার্ট ফতুয়া। তা আমি বললাম হাই, হাই দিলাম, সেও আমাকে হাই দিল, ও ফাইন, তো অনলাইন পর দেখা। তো সে আমাকে বললো, আমি বললাম কি হাতি সারা, বললাম কেমন আছো, বললো ভালো আছে, তুমি কেমন আছো? আমি বললাম যে কি ব্যাপার ভাই, এটা আকার ইঙ্গিত কেমন লাগতেছে? পরে তাকায় দেখলাম যে ফ্যান্সির আম্মু পিছনে দাঁড়ায় আছে। সে আমি কি করলাম, ওই রাস্তা ক্রস করতে করতেই ওর আপু দৌড়ে নেমে আমার সামনে আসলো আমাকে ধরবে। আমি আবার কি করলাম, উনি তো মেয়ে মানুষ, আমার সাথে দিব দৌড়, দৌড় দ্রুত রাস্তা একটা সিনকেট হয়ে যাবে, আমি তাতেই ফোর্স হাঁটা শুরু করলাম। আমি ডান পাশে রোডটা ঢুকলাম, সে আবার কি করলো ব্যাক সাইড এসে বাম পাশে রোড ঢুকে ফেস টু ফেস। আমি এবার কি করলাম, আবার ঘুরে আসলাম। এভাবে করতে করতে 10-15 মিনিট আমাকে ধরার জন্য সে অনেক চেষ্টা করতেছে, কিন্তু এক পর্যায়ে হলো না, আমি চলে আসলাম। তারপর গুরু আর সেমিস্টার ড্রপ করে দিবে, এখন তো তার সাথে আমার কমিউনিকেশন করার কোনো উপায় নাই। তার একটা ফ্রেন্ড ছিল ইশিতা, আসলে গুরু এদের কথা না বললেই নাই যে তার কিছু ফ্রেন্ড ছিল ইশিতা সুচি, এরা গুরু আমাকে যে হেল্প করছে, গুরু আসলে ওদের কাছে আমি একান্তভাবে অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আমি জানি কিনা তারা শুনতেছে কিনা, তো যাই হোক গুরু, এটা বলার পর এখন যখন এটা হলো যে এরকম অবস্থা, পজিশন প্রচুর খারাপ, তো পজিশন প্রচুর খারাপ হওয়ার কারণে আমি কি করলাম যে তার সাথে আমি কিভাবে দেখা করব। তো গুরু দেখা করার আমার কোনো ওয়ে ছিল না। হ্যাঁ, তখন গুরু প্রচন্ড শীত, প্রচন্ড পরিমাণে শীত, ঈদের পরে কোরবানির পরে প্রচন্ড পরিমাণে শীত। আমি আমার তো মন হচ্ছে না যে কিভাবে দেখা করব, ও এলাকায় কোনো ফ্রেন্ড নাই, আমি কিভাবে সাথে কথা বলবো। গুরু আমি তো ওই সময় গুরু আর কি আপনাকে আমি পারবো না বুঝাতে যে আমার এত কষ্ট হয়েছে। তো গুরু সবাই বাসায় ঘুমিয়ে পড়তো, আমি কি করতাম, গুরু দুইটা সোয়েটার পরে মাফলার টাফলার পরে রাতে একটার দিকে গুরু তার বাসায় আমি প্রায় 3 দিন গেছি, এবং সারা রাত আমি বসেছিলাম বাসার সামনে।
বলেন কি, একটার সময়,
একটার সময় থেকে শুরু করে ফজর নামাজের আগ পর্যন্ত,
আজান পর্যন্ত,
আজান শেষ হলে আমি বাসায় চলে আসতাম।
কি করতেন আপনি?
আমি বসেছিলাম শুধু একমাত্র, আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল যে টয়লেটে এসেছে আমার সাথে দেখা করবে, হাত দিয়ে সারা বলবে জিফ আমি আছি।
কিভাবে জানবে যে আপনি বসে?
এটা এটা আমার কাছে ফিল আসতো ভিতর থেকে,
টেলিপ্যাথির মাধ্যমে খবর ছিল।
গুরু
আমি, তুমি আর ঘুমায় না
গুরু, ট্রাস্ট মি, আমার ওই সময় যে গুরু কত মশা কামড় খাইছি গুরু, আমি এই যে মশা কামড়, তারপর বসেছিলাম গুরু যে কি অবস্থা। তো এক সময় রাত্রেবেলা আমাকে ডিবি ধরছে, রাত্রেবেলা যে কি ব্যাপার, তুমি এখানে কি করো?
হ্যাঁ হ্যাঁ,
তুমি কি করো? আমি বললাম যে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমার অধিকার দেখি এখানে কি করো। আমি বললাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, তার অপোজিটে একটা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আছে। আমি বললাম যে ওখানে টাঙ্কেল আছে, স্টক করছে, তো সেখানে তো থাকার জায়গা নাই, আমি হাঁটতেছি। তো কি করলাম গুরু, এভাবে 3টা রাত চলে গেল, তার সাথে দেখা করা আমার কোনো ওয়ে ছিল না। তো গুরু আমি খুবই টেনশনের মধ্যে পড়ে গেলাম যে আমি কিভাবে করব, কিভাবে কমিউনিকেশন করব। তো এইভাবে দিন দিন যাচ্ছে, তো তার এলাকায় একটা ছেলে ছিল, নাম হচ্ছে মিশুক। মিশুককে আমি প্রায় বলতাম যে মিশুক ভাই আপনি কি ফ্যান্সি কে দেখছেন? না ভাই, আগে তো বান্দা আসতাম দেখতো, এখন দেখি না। তো তার একটা ফ্রেন্ড ছিল সুচি, সুচিকে বলতাম ভাই আমাকে হেল্প করবা, কি হেল্প? আমি বললাম যে সুচি এরকম ঘটনা, তুমি একটু ফ্যান্সি খোঁজখবর নিয়ে দাও। তা তার সাথে আমি খুব কান্নাকাটি করলাম, সুচি বললো রিল্যাক্স, এসে আমি দেখতেছি। তো সুচি গেল তার বাসায়, তার মা বললো যে ফ্যান্সি তো ঢাকার বাইরে, সে কিন্তু ফ্যান্সি কিন্তু বাসায় ছিল।
ফ্যান্সি এই জিনিসগুলো কি তখন আপনি জেনেছিলেন যে 3 দিন সে মশার কামড় খাচ্ছে?
না তখন জানিনি, তারপরে যখন আবার মানে সম্পর্ক মানে আবার জোড়া লাগলো, জোড়া লাগলো কি মানে যখন আবার কমিউনিকেশন চললো তখন জানলাম যে সে ওখানে ছিল।
এই যে পাগল প্রায় ভালোবাসা, ভালোবাসা এই টইটম্বুর অবস্থা, এই ভালোবাসায় তো বিভিন্ন রকমের কল্পনা
গুরু,
এরকম এরকম কি গল্প বা এরকম কল্পনা আসতো যে আমরা একসময় আমাদের বিয়ে হবে, একসময় আমাদের?
না গুরু, আসলে
এ ধরনের কথা কি আসতো ফ্যান্সি? কখনো ভাবতেন যে আমরা আমাদের বাসরঘর হবে, বাসরঘরটা খুব সাজানো গোছানো থাকবে, এরকম কথা কি, এরকম স্বপ্ন? এবং কিভাবে প্ল্যান করবেন যে, যেমন এখন দেখা যায় স্টার প্লাসে দেখি যে বিভিন্ন রকমের ওই মোমবাতি টোমবাতি জ্বালানো থাকে, আপনাদের আপনাদের কল্পনাতে কি এরকম কিছু থাকতো?
হ্যাঁ,
কি ধরনের স্বপ্ন দেখতেন তখন, মানে যে ধরনের?
আসলে গুরু আমার ইচ্ছা ছিল যে মানে আমার ফ্যামিলির মতে যেন আমার বিয়েটা হয়,
বিয়েটা হয়। এবং কি ধরনের স্বপ্ন দেখতেন?
মানে খুবই আনন্দদায়ক যেন সবাই মনে রাখে এই ধরনের, মানে ও আসবে, আমি যাব ওদের বাসায়, ও আমাকে নিয়ে যাবে, ফ্যামিলির থেকে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে খুব ধুমধাম হবে, আমার খুব স্বপ্ন ছিল যে আমার বিয়ে খুব ধুমধাম হবে।
সব হলো, দেন অনেক পটকা ফুটলো, অনেক সানায় বাজলো, অনেক খাবার দাবার খেলো মানুষ, দেন ফাইনালি ভাবিরা বা বাড়ি যারা থাকে এরকম আর কি সবাই মিলে আপনাদেরকে বাসুর ঘরে ঢুকায় দিল, তখন সবচাইতে রোমান্টিক কথাটা কি হবে, এ ধরনের কথাবার্তা কখন হতো, যে ধরনের আলোচনা কি হবে, কিভাবে পরস্পরকে সে ভালো লাগার কথাগুলো বলবেন, ফ্যান্সি এই ধরনের কথা কখনো, এই ধরনের স্বপ্ন কখনো দেখতেন?
না আসলে গুরু, আমি এইরকম কখনো স্বপ্ন দেখতাম না, কারণ তখন একটা বাইন্ডিং এর মধ্যে ছিলাম যে আসলে কি তাকে আমি আদৌ পাবো কিনা, কারণ তার সাথে আমার কমিউনিকেশন তখন হচ্ছিল না গুরু। তো গুরু এমন এক পর্যায়ে আমি চলে
বাইন্ডিংস এর বাইরে যারা আছেন, এরকম অনেকে আছেন যারা হয়তো এই স্বপ্নকে সার্থক করে তুলেছেন,
তেমনই একজন বন্ধু কিন্তু এই মুহূর্তে আমাদেরকে সেই বাসর ঘর থেকে এসএমএস করতে ভুলেনি এবং আমার ভালোবাসা শুনছেন।
হ্যাঁ, ওনার নাম হচ্ছে মানিক,
মানিক এবং মেঘলা এটা খুঁজে বের করেছে
এবং ওনার, আপনার যদি মোবাইল নাম্বারটা দিয়ে দিতেন তাহলে বোধ হয় খুব ভালো হতো, আপনাকে ফোন করতে পারতেন।
হ্যাঁ, মোবাইল নাম্বারটা বন্ধু টাইপ করে দিন, নাহলে কিন্তু আমরা পাবো না। আর উনি বাসর ঘর থেকে শুনছেন এবং আমাদের সাথেই আছেন।
তো গুরু যেটা বলতে চাচ্ছিলাম, ওই সময়টা এমন একটা প্রবলেম হলো, তো হওয়ার পরে আমি তো গুরু তিন দিন যাবত আমি তার সাথে কমিউনিকেশন করতে পারছি না। তো আমার কিছু ফ্রেন্ড বললো যে ফয়সাল নামে ওটি ইসলামিক মাইন্ডের, বললো দোস্ত একটা কাজ কর, তুই এই যে হুজুর টুজুর কাছে যা, তাবিজ টাবিজ নিলে ঠিক হয়ে যাবে। আমি তো গুরু অন্ধবিশ্বাস, এখন কি করা যায়, তাবিজ নিতে হবে, তো কোথায় যাওয়া লাগবে? তো বললো নারায়ণগঞ্জ একটা হুজুর আছে, টাকা পয়সা দিলে উনি ভালো কাজ করে। আমি চলে গেলাম তার কাছে, যার পাশে সবকিছু কমপ্লেন টমপ্লেন দিলাম, টাকা পয়সা দিলাম। গুরু ওনার কাছে গেলেই দিতে হতো 2000 টাকা, তখন তো গুরু ছিলাম স্টুডেন্ট মানুষ, এত টাকা কিভাবে জোর করবো, কারণ কমিউনিকেশনের জন্য একটা কস্টিং ব্যাপার আছে, তারপরে হচ্ছে আরো 2000 টাকা। তো এইভাবে করে করে টাকা ম্যানেজ করে আমি চলে যেতাম। এভাবে করতে করতে গুরু কোন কাজ হচ্ছিল না, একটা আশা প্রশ্বাস পাচ্ছিলাম। উনি আমাকে একদিন একটা তালা দিল, তালা দেওয়া বলবে যে তোমার এটা কি করতে হবে, এটা তুমি ব্রিজের মাঝখানে দাঁড়াবা, তালার সাথে একটা তাবিজ ছিল, ওটা চাবি সহ বললো যে তুমি এটা ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে নদীর মাঝখানে এক নিঃশ্বাস বন্ধ করে ফেলে দিবা, তাহলে কি হবে, তার বিয়ে বন্ধ হয়ে যাবে। আমাদের এরকম বিশ্বাস ছিল, ঠিক আছে। আমি সে গুরু আমিন বাজার একটা ব্রিজ আছে, সেখানে আমি গুরু হাঁটতে হাঁটতে যাই ফয়সালকে নিয়ে রাত্রেবেলা, যে গুরু এক নিঃশ্বাসে বন্ধ করে একদম যত শক্তি ছিল, তুরাক নদী সিটিতে, এটা আমিন বাজার। তো আমি ওটা ওখানে মারি, ওখানে মারার পর দেখলাম 15-20 দিন পর আবার গেলাম, 2000 টাকা দিয়ে আসলাম। এভাবে গুরু বিশ্বাস করবেন না গুরু, আমি এসবের ক্ষেত্রে যে আমি কত টাকা নষ্ট করছি গুরু, আপনি কখনো এটা বিশ্বাস করতে পারবেন না।
কারণ যখন শুনলেন ফ্যান্সি যে সব আপনার আধ্যাত্মিক যে এই ধর অ্যাক্টিভিটিস গুলো, তখন কি মনে হচ্ছিল?
না না, আমিও ওকে বলছিলাম যে দেখো না এই ধরনের তো কত কিছু শুনলাম
গুরু। একটা ব্যাপার হচ্ছে যে ওই সময়টা যখন যাচ্ছিল না আমার ভালো,
যে যা বলতো আমরা ওটাতেই বিশ্বাস করতাম,
ম্যানেজ করতে হবে, ফ্যামিলিকে তো ম্যানেজ করতে হবে।
আর এই ধরনের কি ধরনের অ্যাক্টিভিটিস ছিল, মানে তাকে পাইতেই হবে, এটা হচ্ছে এন্ড অব দি স্টোরি। কিন্তু এর জন্য বিভিন্ন রকমের যে যত ধরনের টোটকা দিচ্ছে সেই টোটকা অনুযায়ী কাজ চলছে,
সেটাও চলছে।
তো গুরু মাঝখানে আমাদের একজন ভাইটা ছিলেন, তো উনি বললো যে ওনার নাম হচ্ছে সোনিয়া রাম হিসাবে আমরা ওনাকে চিনতাম। তো গুরু আমাদেরকে বলল যে এটা কাজ করি, তো এটা কাজ হচ্ছে না, নদীর পাড়ে একটা মহিলা আছে, উনি ভালো কাজ করে, উনি কি করবে। ওনার কাছে গেলাম, উনি বলল, উনি গুরু ফার্স্টে যে কথাটা বলল আমি একটু সংক্ষিপ্ত বলতে চাচ্ছিলাম, যে উনি আমাকে ফার্স্টে বলল যে একটা কাজ করে, তাবিজ দিব, তাবিজটা রাত্রে দিকে যেতে হবে কবরস্থানে, এক হাত এক বিঘা মাটি খুঁদে ওই কবরস্থান মা তাবিজ রাখতে হবে।
বলেন কি?
হ্যাঁ, এখন তো আমি ফয়সালকে বললাম দোস্ত ওই আমার রিলেটিভ লাগে মামা, তা বললাম মামা আমার হেল্প করতে হবে, কি হেল্প করবে, এত রাতে যাবো ওকে, আমার কি ভূতি খেলাইছে, আমি এত তোমার সাথে যাবো কবরস্থানে। আমি কি করলাম, স্যান্ডেল ট্যান্ডেল খুলে কবরস্থানে গেলাম।
কি বলেন, কোথায় এটা?
এটা হচ্ছে আমাদের এখানে বুদ্ধিজীবী শহীদ মিনার আছে সেখানে
মিরপুরে।
হ্যাঁ হ্যাঁ, সেখানে যাওয়ার পরে গুরু আমি একটা কবরে প্রায় এক বিঘা মাটি তুললাম, আনুমানিক একটা 20 বাজে রাত একটা।
এমনিতে ওই জায়গাটা অনেক বেশি,
হ্যাঁ হ্যাঁ গুরু, ওইখানে ওই একটা 20 না, সন্ধ্যার পরে কবরস্থানে কেউ যেতে চায় না, কারণ কেউ থাকে না, বিশাল বড় কবরস্থান। তো ওইখানে গুরু যখন মাটি খুঁদলাম, ও আমাকে বলে দিছে যে তোমার যদি পিছ থেকে কেউ ডাকে তুমি কিন্তু কোন শব্দ নিবা না। তো গুরু আমার এত ভয়, আমার কাছে ঘাম বেরোচ্ছিল, ফয়সাল তো আমার কাছ থেকে 20 হাত দূরে, বলে মামা আমার খুব ভয় লাগে, আমি এইসব যাবো না, এইসব ভণ্ড লোক তুই ধরছিস, তুই এই ব্যাপার। তো আমি তো গুরু মাটি খনন করে ওইখানে তাবিজটা রেখে, গুরু আমার কাছে মনে হয়েছে মৃত্যুকে খুব কাছ থেকে দেখছি, গুরু এমন দৌড় দিছি, আর কি এক মানুষ দুজি বলে যদি আমাকে বলছে ম্যারাথন দৌড়লে আমি হইতাম ফার্স্ট, সেদিন দুজি আমাকে কোন হতো যে ম্যারাথন ফেলে, হ্যাঁ ফেলে মাটি দিয়ে এমন দৌড় দিয়েছি জুতা টুতা ছেড়ে এক দৌড়ে বাসায়, বাসায় এসে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ছি। আমার তো তারপর দিন খুব টেন্স যে আল্লাহ কি হইতেছে, এভাবে করতে করতে ওই মহিলার পিছনে আমি অনেক টাকা ঢাললাম, কিন্তু গুরু আমার কোনো কাজই হইল না। তো গুরু 2007 ডিসিশন নিলাম, ওকে বললাম, তখন ওর বাসা থেকে ওকে গাড়ি নিয়ে আসতো
মৃত্যুকে কাছ থেকে দেখার সুযোগ পাননি।
গুরু একটা মজার ব্যাপারে কি জানেন গুরু, যে আমি ইনফরমেশন গুলো কিভাবে সে আমাকে দিত, তার বাসা কি হচ্ছিল এটা বলতে চাচ্ছিলাম,
কথা মাঝখানে বলে রাখি, কথাটা খুব বলাটা এখনই জরুরি হয়ে পড়ল। ধর্ম অনেক বিশাল একটা ব্যাপার, ধর্মের জায়গাতে সমঝোতা করার কোন সুযোগ নাই। আমরা জানি কিনা, আপনি যেহেতু মুসলিম নিজেও, নিজেও আপনি একজন মুসলিম, সেজন্য আমি এই সম্প্রদায়কে যারা বিলংস করে তাদেরকে উদ্দেশ্য করে, আপনাদেরকে উপলক্ষ করে, তাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলি, স্রষ্টা নিজে থেকে প্রতিজ্ঞাবদ্ধ আমাদের কাছে যে তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি সব গুণা তিনি মাফ করে দিবেন এক শিরক ছাড়া। তো এই যে আমরা আমাদের পার্থিব জগতে বিভিন্ন উপলক্ষকে পুঁজি করে যে কাজগুলো করি এবং বিশ্বাস করি যে এটা কাজের মাধ্যমে আমার এই এই সফলতাটা আমি পাব, এটা কিন্তু শিরকের সামিল, এটা কিন্তু স্রষ্টার সাথে অংশীদারিত্ব করার মতো অনেক বড় একটি পাপ। কিন্তু এই কাজগুলো আমরা করি আসলে কিছুটা মূর্খতার মাধ্যমে, কিছুটা হয়তো না বুঝে এই কাজগুলো করে বসি। তো আপনার এই যে ছেলে মানুষগুলো, এই ছেলে মানুষের মধ্যে যদি কেউ থেকে থাকে, আমি খুব জোরে সোরে অনুরোধ করব যে প্লিজ এসব জিনিসকে বিশ্বাস করবেন না। যদি এই জিনিসগুলো করার ক্ষমতা কারো থেকে থাকে, তিনি হচ্ছেন সমস্ত শক্তির আধার সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তার সাথে এই ধরনের অংশীদারিত্ব করার মতো কাজ কখনোই করবেন না, কারণ স্রষ্টা নিজে কথা দিয়েছেন যে তিনি সব গুণা মাফ করে দিতে পারেন তার বান্দার এই শিরক ব্যতীত। তাই আমরা এ ধরনের কাজ থেকে একেবারে নিজেকে সরিয়ে রাখি, যারা এই কাজগুলো করে তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাব যে আপনারা সরে আসুন, জীবনে ভালোভাবে জীবিকা নির্বাহের অনেক সুযোগ অনেক পথ আছে, এমন পথ বেছে নেবেন না যেটার কারণে আপনাকে প্রজন্মর থেকে প্রজন্ম সবাই আপনাকে ধিক্কার দেয় বা ঘৃণার দৃষ্টিতে দেখে। জি বলুন।
জি গুরু, আমি এরকম করে অনেক টাকা পয়সা নষ্ট করি, তারপর এক পর্যায়ে চিন্তা ভাবনা করলাম যে কোনো কিছুই হবে না, তাই এখন তাকে বললাম যে চলে ফ্যান্সি আমরা কাজ করি, বিয়ে করি। বলল বিয়ে এটা তো আমি করব না। কেন? এই ফ্যামিলিকে না জেনে বিয়ে করব, ফ্যামিলি মানবে না, আমাকে এক জায়গায় বিয়ে দিয়ে দিলে। আরে ভাই বিয়ে করো, যদি না মানে তখন দেখা যাবে।
This track was downloaded from fusionbd.com.
তো ওই সময়টা গুরু কিভাবে কথা বলতাম তার সাথে জানেন গুরু, ব্যাপারটা হচ্ছে এরকম যে তার ছোট বোন তাকে ইউনিভার্সিটিতে নিয়ে আসতো, এবং ইউনিভার্সিটিতে যে রুমে ক্লাস হচ্ছিল সে রুমে ঠিক দরজার সামনে চ্যানে বসে থাকত। এখন তো তার সাথে কমিউনিকেশন করা আমার কোনো ওয়ে নেই, তাকে কি করতাম, তাদের যে ফ্রেন্ড ছিল বুলবুল, হাবিব, সুমি, এদেরকে দিয়ে গুরু এদের সেলফোনে ফোন দিতাম। এরা কি করত, সেলফোনটা তার বইয়ে ঢুকিয়ে দিত এবং সে বইটা নিয়ে ওয়াশরুমে যেত, ওয়াশরুমে গিয়ে সে আমার সাথে কথা বলত। এভাবে কথা বলতে বলতে একদিন হঠাৎ করে সে ক্লাসের ভিতরে কথা বলছিল, সেদিন ওয়াশরুমে যায়নি, ক্লাসে কথা বলছিল। তো তার বোন ছোট বোন তাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে ক্লাসে ঢুকে গেল, ঢুকে যে দেখে যে তার হাতে সেলফোন আমার সাথে কথা বলছে। তো এইভাবে করে তার ফোনটা নিয়ে গেল তার কাছ থেকে, একটা গুরু 2007 ঘটনা, ফোনটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তাকে বাসায় নিয়ে খুব টর্চার করলো, খুবই মারলো। মারার পর তার মামা আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলল যে 2007 আমাকে ফোন দিয়ে বলল যে তুই যদি আমার ভাগ্নি পিছিয়ে ঘুরিস তোকে, আর তুই যে তোর মার কলতি হারিয়ে ফেলবি, মাকে পাবি না। আমি তখন বললাম যে মামা আমি তো মাকে হারাইছি অনেক আগেই, এখন নিজের জীবনটা মরণটা একদিন হবেই, হয় দুদিন আগে দুদিন পরে, যদি আল্লাহ আপনার হাতে আমার মরণ লিখে রাখে তাহলে তো হবেই, কিছু করার নেই। তো এইভাবে বিভিন্ন রকম ফোন টোন দিয়ে আমাকে প্রচন্ড পরিমাণে হুমকি টুমকি দিত, আমাকে খুব ভয়ভীত দেখাত। পরে একদিন হঠাৎ করে তার বাসায় আমি যাই দেখা করার জন্য, তার সাথে আমার তখন আর কমিউনিকেশন হচ্ছিল না। সে চিরকুট লেখে, চিরকুট তো আমাকে দূরে আর কি মারতে ফেঁকে আসতো না, কি করতো গুরু, পেঁয়াজ বা আলু দিয়ে এটাকে চিরকুটটা আটকেত, আটকে ওয়েটটা বাড়তো, এটা মারতো ফেঁকে। সেরকম করে গুরু যে কত আলু আমি নিছি
এই সে বিশিষ্ট আলোচন
এই জন্য মনে হয়
এখন এইভাবে ফ্যান্সিদের বাড়ি তরকারি বারবার যে শর্ট
ওটা মনে হচ্ছিল যে
এই শীতের জন্য
গুরু ওটা মনে হচ্ছিল যে আলু আর প্যাঁচ যদি আমি রাখতাম এতক্ষণে 10 কেজি 10 কেজি 20 কেজি হয়ে যেত
ভাই। এটা কি করেছেন আপনি ফ্যান্সি এভাবে যে বাড়িতে আপনি তরকারিতে যে শর্ট ফেলে দিতেন?
গুরু উপায় ছিল না তো কি করব, মানে ওটা ফেললে হয়তো সানসেটে যেয়ে পড়তো, তখন কি করবো, তো একটা কিছু দিয়ে তো দিতে হবে, ঘরের মধ্যে তার ইট টিট পাওয়া যায় না, তো আলু পেঁয়াজ দিয়ে চালাতে হতো।
তো গুরু এভাবে কমিউনিকেশন করতাম। তো লাস্ট যে চিরকুটটা ছিল আমাকে বললো যে ইফতি তুমি আর বাবার সামনে এসো না, মামা র্যাবের সাথে কথা বলছে যে অস্ত্র মামলা তোমাকে দিয়ে দিবে। তা আমাকে অস্ত্র মামলা দিয়ে দিবে? হ্যাঁ, কার সাথে কথা বলছে? যে বললো ক্যাপ্টেন মোহাম্মদ শহীদ আছেন র্যাব ফোরে, তো উনি সাথে কথা বলছে, বলছে যে তোমাকে অস্ত্র মামলা দিয়ে দিবে। তো গুরু আমি তো খুব টেনশনে পড়ে গেলাম, বাসা জানাচ্ছিলাম না। তো চিন্তা করলাম চলো আমরা বিয়ে করে ফেলি। তো ওই বললো যে কি হয়ে বিয়ে করবো, আমার তো বাসায় থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে বাসাতে নিয়ে আসে, তোমার সাথে কথা বলার কোনো উপায় নাই, তোমার সাথে দেখা করা উপায় নাই, কিভাবে বিয়ে করবো? তো আমার ওইখানে একজন শ্রদ্ধ কাজী সাহেব আছেন, ওনার নাম হচ্ছে রফিকুজ্জামান, ওনার সাথে কথা বলি ব্যাপারটা নিয়ে। উনি বললো টেনশন করো না, আমার পরিচিত উকিল আছে, উকিলের সাথে কথা বলি চলো। তো উকিলের সাথে গেলাম, উকিল বললো তুমি আমার কোর্টে নিয়ে আসো। আমি বললাম যে স্যার ওইখানে তো মেয়েকে আনা সম্ভব না। তো কালে কি করা যায়, তুমি আমার চেম্বার নিয়ে আসো। আমি বললাম স্যার ওটাও সম্ভব না, আপনি উনি তো আপনার চিনে, আপনি একটা কাজ করেন, আপনি একটা নোটারি পাবলিক করেন আমার জন্য, রেজিস্ট্রেশন করব, সবকিছু করব। তো উনি বলল ঠিক আছে তাহলে তোমার কস্টিংটা বেশি পড়ে যাবে। কত পড়বে? তো বলল একটা অ্যামাউন্ট বলে দিল। আমার কাছে তখন টাকা নেই, আমি কি করব, আমি তো পাগলের মতো ছয় ছয় করে ঘুরতেছি, তার সাথে কথা বলবো সেরা করবো কোনো কিছু পারতেছি না। তো আমার যে ফ্রেন্ড আছে ফয়সাল, সে বলল দোস্ত তুই টেনশন করিস না, আমার সেলফোন আমি বিক্রি করে দিব। তা আমার কাছে কিছু টাকা ছিল, আমার একটা ফ্রেন্ড আছে শিমু, তার কাছে কিছু টাকা নিলাম এবং ফয়সাল তার সেলফোন বিক্রি করে আমাকে টাকাটা দিল। তিনজন টাকা একসাথে অ্যাড করে তো আমরা বিয়ে করবো এরকম একটা ডিসিশন নিলাম। কয় তারিখে? 13 নভেম্বর। কত সালে? 2007 সালে। কারণ 13 নভেম্বর সে রাজি হয়েছে 2003 সালে। আমি চাচ্ছিলাম যে যেদিন তুমি আমাকে আমার সাথে রিলেশন করা রাজি হয়েছ ওই দিনটা আর বিয়ের দিনটা এক থাকলে আমরা তাহলে দুটো দিন একসাথে উদযাপন করব। কিন্তু গুরু আনফর্চুনেটলি সেদিন আর হল না, কারণ তার গাঁটটা সেদিন প্রচুর ছিল, প্রচুর পরিমাণ তাকে পটে দিয়ে ইউনিভার্সিটিতে নিয়ে আনা হয়েছে। তো আমি কি করি কি করি, পুরো টেনশন হয়ে গেল। তো আমি চিন্তা করলাম তাহলে কাজ করি, চার পাঁচজন ওয়েট করি, চার পাঁচজন ওয়েট করলাম। ওয়েট করার পর ওইখানে কাজী বলল যে আমি সবকিছু ওকে, সবকিছু ওকে বলতে কি, যে আমি কাগজ টাগজ সবকিছু করছি, ব্যাগ ডেটে করে ফেলছি, 14 তারিখে করে ফেলছি, এখন তাহলে 18 তারিখে আমরা বিয়ে করব। তো ঠিক আছে সমস্যা নেই, তুমি কাজী দিয়ে 18 তারিখে বিয়ে করো, আমি 13 তারিখে এটা ইস্যু করে দিব। আমি ওকে ডান। তো কাজী উকিল, আমি উকিলকে বললাম যে স্যার আমার এই কাগজটা আরো মজবুত করার জন্য আমি কি করতে পারেন? ম্যাজিস্ট্রেটের সিগনেচার লাগবে, পুলিশ কমিশনার সিগনেচার লাগবে, তো কস্টিং ব্যাপার আছে, সময় লাগবে 1 মাস। আমি বললাম আমি আরো টাকা দিব, আমাকে কাগজটা এত স্ট্রং করে দেন যাতে কোনো মামলা মোকদ্দমা হলে আমি যাতে বেশিভাবে ক্ষতিগ্রস্ত না হই। তো বলো ঠিক আছে আমি করে দিব, টেনশন নিও না। তো বিয়ে করবো 18 তারিখে, সেটা হচ্ছে নভেম্বর মাস 18 তারিখে রোজ রবিবার। আমার এখনো মনে পড়ে দিনটা গুরু, ওইটা ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা। এই কারণে ছিল গুরু, যে ওইটা গুরু আপনাকে আমি পারবো না বুঝাতে। আমার ফ্রেন্ড টেন সবাইকে নিয়ে গেছি, এক ফ্রেন্ডকে রাখছি সিঁড়িতে, আর এক ফ্রেন্ডকে রাখছি লিফটের সামনে, আর এক ফ্রেন্ডকে রাখছি ক্লাসের সামনে। ওকে বললাম, আর ফ্রেন্ড বলল যে ইফতি ভাই আসছে, আর কেউ কিন্তু জানে না, শুধু আমি জানি, আমার ফ্রেন্ড জানে, আর ইউনিভার্সিটি কেউ জানে আজকে বিয়ে হবে। ইফতি ভাই আসছে, হ্যাঁ কাজী তো সবকিছু লিখে নিয়ে আসছে, তা এখন কি করব, আর ক্লাস হচ্ছে 6 তলায়, তাহলে কাজ কি, কাজ হচ্ছে আমরা লিফটে ঢুকবো, 5 তলা থেকে নিচে নামবো, আবার নিচ থেকে উপর উঠবো, এই শর্টকাটই বিয়ে হয়ে যাবে আমাদের, এখন তো কোনো ওয়ে নেই। পরে আমরা চলে গেলাম লিফটের ভিতরে, আমি ওই আমাদের
ফ্যান্সি যে প্রিপারেশন গুলো এরকম ভাবে নেওয়া হচ্ছে,
আমি
গুরু খাতা কলমে লিখে
তো, যে মানে ভার্সিটিতে থাকলে যে আমার ফ্রেন্ডদের ফোনে ফোন দিত ওয়াশরুমে, যে সব কথাই হতো
যে এইভাবে প্রিপারেশন হচ্ছে, যে নিচতলা থেকে উপর তলায় যাবেন, গিয়ে লিফটে ঢুকবেন, তারপর লিফট,
না না গুরু 5 তলা থেকে লিফটের নিচে নামবো,
নামবেন
আর লিফট থেকে বের হবো না, আবার নিচ থেকে উপর উঠবো,
এইভাবে লিফট ডাউন করবে এবং
এইভাবে বিয়ে হয়ে যাবে।
আর কাজী কোথায় থাকবে?
কাজী থাকবে আমার সাথে লিফটের ভিতরেই।
না রে ভাই কনফিউজ করেন না, কনফিউজ করেন না, আমি আবার চিন্তা করছি যে ইনফরমেশন টেকনোলজি কি আমি ঘুম থেকে উঠার আগে এতখানি সামনের দিকে চলে গেছে যে লিফটেও এখন টেলিকনফারেন্স বা এই ধরনের বিয়ে হয়ে যাচ্ছে?
না না না,
কাজী থাকবে,
কাজী থাকবে, কাজী থাকবে, ফ্যান্সি থাকবে, আমি থাকবো, আমার দুটো ফ্রেন্ড থাকবে সাক্ষী হিসাবে,
যেটা কাজী অফিসে হয়তো,
হ্যাঁ হ্যাঁ ওইটা লিফটের মধ্যে আমরা সারবো। তো
এটা কার বুদ্ধি?
এটা হচ্ছে আমার বুদ্ধি,
কি অভিনব বুদ্ধি।
তো গুরু এখন তো কোনো
বুদ্ধি চলতে থাকে
গুরু, আমার তো
বিদ্যা গতিবিদ্যা আর কেমিস্ট্রির যে সব ইকুয়েশন গুলো কোথেকে মাথায় আসবে? ইন্টারমিডিয়েটে যে রেজাল্ট
গুলো আমার সময় ওই সময় কোনো মাথায় কাজ করতো না। আমার কাছে মনে হচ্ছে যে ফ্যান্সি হচ্ছে সব, ফ্যান্সিকে আমার পাইতে হবে এনি হাও।
এবং এখনো তো আপনার কথা বলার সময় এবং আপনার যে অ্যাপ্রোচ আমি দেখছি কেমন যেন একটা ঘোর লাগা নেশা নেশা ভাব একদম আছে।
গুরু আমি বললাম না যে আমি সেই চলে গেছি আমার লাইফে, আগের লাইফে আমি
চলে গেছেন কি ফ্যান্সি তার সাথে
মোটামুটি।
আচ্ছা তারপর আপনি কি করলেন?
তো পরে আমার লিফটে চলে গেলাম, লিফটে চলে যাওয়ার পর গ্রাউন্ড ফ্লোরে সুইচ পাঁচ করলাম, পাঁচ করার পরে গুরু আজই জিজ্ঞেস করলো ফ্যান্সিকে এরকম এরকম
বের হওয়ার ঘটনাটা একটু বলেন, তখন কি ধরনের অনুভূতি কাজ করছিল, কি ধরনের রিয়াকশন হচ্ছিল সেগুলো বলেন।
তখন তো গুরু মানে আমার তো কিছু হলে চলছে হাড্ডে হাড় লাল হয়ে যায়, মানে কি যে একটা অবস্থা আমার হচ্ছে। লিফটে তো এসি চলছে, তারপরেও মনে হচ্ছে আমি মনে হয় কোন আগুনের মধ্যে আছি, মানে এত একটা টেনশন। তারপর কিছু করার নেই, ভালো যেহেতু
আপনি ক্লাস থেকে বের হয়েছেন, বান্ধবীরা কেউ জানে না?
না না, ওরা জানে যে আমি ওর সাথে দেখা করতে
যাচ্ছি। তারপর
মানে আপু সেদিন আসতে দেরি করেছে, মানে মাঝখানে গ্যাপ ছিল, আমার ক্লাসের মাঝখানে গ্যাপ ছিল, এর মধ্যেও আসছে। তারপরে আসার পরে ও কল দিল যে আমি আসছি, তো একজন আমাকে এসে বলল লিফটি বা আসছে, লিফটের ওখানে দাঁড়া আছে, তুমি যাও তাতে দেখা করে আসো। তো আমি গেলাম, তারপরে এরকম ঢুকলাম লিফটে ভিতরে, না আমি তো জানি যে কাজী নিয়ে আসবে। তারপরে কাজী এই এই বললো, বলতে
বলতে
ওই যে কি যেন বলে বিয়ের সময়
ডিটেলস।
তারপর বললো আপনি কি রাজি? তারপরে আমি বললাম হ্যাঁ কবুল,
আলহামদুলিল্লাহ।
দিয়ে ওই লিফটের ভিতরে গুরু কয়বার কয়বার আপ ডাউন হচ্ছে লিফট?
গুরু এখানে একটা ইন্টারপ করতে চাচ্ছিলাম, ওই যখন কবুল বললো ঠাস করে নিচে লিফটটা ফেল বাড়ি, কারণ চলে আসছি গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ তখন আমি তো কি ব্যাপার কি হইল, আবার কবুল বলল খাইল বাড়ি
লিফটের কেবল না ছিল।
তো এইভাবে করে আমরা উঠে গেলাম, শর্ট উইদিন ফাইভ মিনিটস এর মধ্যে আমাদের কাজ শেষ। তো
ওখানে সবকিছু
সব ছিল। হ্যাঁ তো বলার পর ওই চলে গেল ক্লাসে, আমি চলে গেলাম সরাসরি কাজ অফিসে, সেখানে যে আমার ফ্রেন্ড ট্রেন নিয়ে।
আরে ভাই এখনো মাথায় ঢুকে না আমার, এই ডিজিটাল পৃথিবীতে এসে এই ধরনের ডিজিটাল বিয়ের সাথে তোমরা
এই প্রথমবারের মতো
পরিচিত? খুবই পরিচিত না, মানে খুবই নতুন।
আসলে গুরুদের কাছে কি একটু অন্যরকম মনে হয়নি যে কেমন কেমন হয়ে যাচ্ছে?
আমি গুরু আমি আদব বলি, আচ্ছা তোমার আমার কি বিয়েটিকে আসলে হয়েছিল
না? সেইটা হয়তো যেহেতু মানে আমাদের যে ধর্মীয় বিধান সেখানে সেই বিধান অনুযায়ী যদি বলি, সেটা আমরা যে গায়ে হলুদ দিচ্ছি লোকজনকে খাওয়াচ্ছি এগুলো কিন্তু রীতির মধ্যে পড়ে না। রীতির মধ্যে দুইটি জিনিস খুব জরুরি, সেটি হচ্ছে যে পাত্র এবং পাত্রী পরস্পরকে অ্যাকনলেজ করছে কিনা স্বামী এবং স্ত্রী হিসাবে, এটা অনেক বেশি জরুরি। আর তার চাইতে আরেকটি ফরজ কাজ, সেটি হচ্ছে দেনমোহর নির্ধারিত হচ্ছে কিনা এবং দেনমোহর আদায় হচ্ছে কিনা। বাকি যে আনুষ্ঠানিকতাগুলো করি এটা হচ্ছে আমাদের এক একটা সমাজের সামাজিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকতাগুলো হয়। খেয়াল করে দেখবেন যে বিভিন্ন সমাজে বিভিন্ন রকমভাবে এই বৈবাহিক রীতিগুলো আমরা পালন করি, কিন্তু তারপরে একটু অন্যরকম একটু আজীব টাইপের মনে হচ্ছে না যে কি হচ্ছে? উকিল বাবাকে ছিল বা
এটা ছিল হচ্ছে যে আমার ফ্রেন্ড ফয়সাল, ওই আমার রিলেটিভ লাগে হচ্ছে মামা লাগে, তো ওকে উকিল বাবা দিলাম। শিমুলকে চাচ্ছিলাম দিতে, কিন্তু শিমুলকে আবার সে আনেছে ভাই। তো
ফাইনালি ফ্যান্সি আপনি বললেন যে কবুল ধাম, মানে লিফট গ্রাউন্ড ফ্লোর।
আমি একটু ভয় পেয়ে গেছিলাম কি ব্যাপার কি হলো ভাই, টাকা দেখি যে গ্রাউন্ড ফ্লোর লেখা।
জানতে ইচ্ছে করছে খুব যে লিফটে আর কেউ ছিল না?
হ্যাঁ হ্যাঁ লিফটে ছিল কি, আসলে আমরা যখন যখন তিনতলা আসলাম তখন দুটা লোক উঠতে চাইলাম, আমি বললাম ভাই এক্সকিউজ মি ইমার্জেন্সি কাজ চলতেছে পরে। ইমার্জেন্সি কাজ হচ্ছে, তো তারা তো বুঝতে পারে না যে কি ঘটনা। তো গুরু চলে গেলাম কাজী অফিসে, সেখানে যে টাকা পয়সা সব পয়সা শুট করে আমার কাছে। তো তখন যখন বলল আপনি কি রাজি, আমার তো ফুরফুরা মেজাজ, তখন চলে গেছি হ্যাঁ রাজি কবুল কবুল কবুল, একবার বলবো আমি তিনবার বলে ফেললাম। তো ফুরফুরা মেজাজে চলে আসলাম বাসায়, যাক বিয়ে তো করে ফেলছে এবার যা আছে হবে কপালে। তো গুরু 2007 আমার ভালোই গেল, 2008 দেখলাম তার বাসা থেকে খুব প্রেশার দিচ্ছে বিয়ে দেওয়ার জন্য। তো প্রেশার দিচ্ছে সে তো আমাকে বলতেছে যে আজকে ছেলে দেখতে আসে, কালকে ছেলে মা দেখতে আসে, বোন দেখতে আসে, আমি কি করব? আমি বললাম তুমি নার্ভাস হো না, তুমি একটু শিওর থাকবা যে কি হচ্ছে। বা সেলফোনে তোমার বাসা টেলিফোনে ছেলেদের বড় পক্ষের সাথে কি কথা বলছে একটু খেয়াল রাখবা। খেয়াল রাখার কারণে পরে যখন দেখলো যে কোনো কথা তো হলে আমাকে ইনফরমেশন দিবা। ওই বলো ঠিক আছে। তো 2008 চলে আসে, আমার বোন আছেন, উনার রেখার হাজবেন্ড চলে আসে সৌদি আরব থেকে। তাকে আমি বলি যে ভাইয়া এরকম এরকম ঘটনা, আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছি, যে কি করছো? তা আমি বললাম ভাইয়া আপনি আসেন, আপনার সাথে আমি একটু মাঠে গিয়ে ফুচকা খাবো আর কথা বলবো। ঠিক আছে, সেখানে গুরু আমাদের একটা ভালো ফুচকার দোকান আছে, আমরা সেখানে গেলাম, ওনার জন্য ফুচকা চটপটি অর্ডার দিলাম। তুমি আমাকে বললো কি ব্যাপার, তুমি কি আমাকে ঘুষ খাওয়ার জন্য? কেমন না ভাইয়া, আপনাকে থাকেন বাইরে কি খান না খান দেখি না, তো আপনি এগুলো এগুলো খান। তো দেন তাকে আমি বললাম যে ভাইয়া এরকম এরকম আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি তো মেয়েকে বিয়ে করে ফেলছি। এ কথা শোনার পর সে তো অবাক, ঠান্ডার পুরো ঠান্ডার, কি বলো তুমি গিলা? আমি বললাম হ্যাঁ এটাই সত্য, এখন কিছু করার নেই। তো সে বললো যে তাহলে আমি, আমার যে ভাইয়া আছে শিপন, তো বললো যে তাহলে ভাইয়া তো মানবে না। আমি বললাম যে ভাইয়া এটা মানার দায়িত্ব আপনার, আপনি কি করবেন না করবেন সবকিছু আপনি জানেন, আমি শুধু এটুকু জানি যে আপনার ছাড়া আমার এটাকে কেউ ম্যানেজ করার মতো কোনো আর কোনো ওয়ে নাই। কারণ আমার যে বড় আপু বা মেজাপুর হাজবেন্ড আছে, তারা গুরু কখনই এসব ব্যাপারে, আমি তাদের সাথে কথা বলতে খুব ভয় পাই গুরু, কারণ আমার যখন খুব ছোট্ট ছিলাম তখন আমার বড় আপু মেজাপুর বিয়ে হয়েছে। তো ওই সময়টা গুরু এসব নিয়ে ওনাদের সাথে যে কথা বলবো, ওনাদের সাথে আমি দাঁড়াবো, এটা আমার সাহস কখনই হয় না। কারণ আমার ভাইয়াও দেখি, আমার যে বোনের হাজবেন্ড দেখি খুব শ্রদ্ধা করে। তো ওনার সাথে আমার রিলেশন খুব ভালো, যে ছোট বোনের হাজবেন্ডের সাথে, তো এই জন্য ওর সাথে ফ্র্যাঙ্কলি হওয়ার কারণে আমি ওনার সাথে ব্যাপারটা শেয়ার করি। দেন আমি যখন শেয়ার করলাম, সে আমাকে বলল যে এটা তো আমার পক্ষে সম্ভব না। আমি বললাম না ভাই, আপনি আমাকে বাঁচান, না হলে আমার আর কিছু করার নেই। তো বললো যে কাজ করো, আজকে তো মেজাপু বড়াপু আমাদের বাসায় আসছে, তুমি একটা কাজ করো। আমার সে, আমার তিন নম্বর বোনটা আমার বাসা থেকে একটু দূরে থাকতো, 5 মিনিটের রাস্তা। তো আমাদের বাসা আসছে, তুমি বড়াপু সেজাপু মেজাপুকে নিয়ে তুমি ওনার কাছে মাপ টাপ চাও, মাপ টাপ চা কান্নাকাটি করো, ওনারা তোমার খুব ভালোবাসে, ওনারা মানলে তারপর ওনার দুজন মিলা আমি মিলা তোমার ভাইকে বলবো।
এই হচ্ছে আপনাদের এখন যে বিয়ে করে ফেলেছেন, বিয়ে পরবর্তী সময়গুলো কিভাবে ম্যানেজ করা হচ্ছে, সেই পর্যন্ত আমাদের শ্রোতা বন্ধুরা আসলে পৌঁছাতে পারেনি, ওদের পিন আটকে গেছে লিফট ম্যারেজে, এই যে বিয়েটা যে লিফট হয়েছিল সেটা। এবং এই সম্বন্ধে বন্ধুদের প্রতিক্রিয়াগুলো কিন্তু একটু প্রতিক্রিয়া নিয়ে নিই।
আমাদের সাথে আছে সুমন টঙ্গি থেকে, বলেছে গুরু আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম তাহলে এই দুজনকে নোবেল প্রাইজ দিয়ে দিতাম, মানে নোবেল কমিটির কোন অনুমতি ছাড়া।
আচ্ছা সিফাত লিখেছে মহাখালী থেকে যে গুরু আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে, ইফতি ভাই আপনার সাথে খুব দেখা করতে ইচ্ছে করছে, আমি তো পাগল হয়ে গেছি আপনাদের জন্য।
আরো একজন আছে আমাদের সাথে, ইঞ্জিনিয়ার তুহিন সাহেব, উনি বলেছেন যে লাভ ওয়ার্ল্ড গুরুকে বলেছে যে ভাইয়ার মাথায় কি চুল আছে নাকি নাই,
এত বুদ্ধি তো আসবেই, কারণ ওর ফোকাস সবসময় কিভাবে ভালোবাসার মানুষটিকে পাওয়া যায়, এবং বুদ্ধি অর্জনের জন্য সে ব্রিজ থেকে তাবিজ পানিতে ছুড়ে দেওয়া থেকে শুরু করে গোরস্থানে মাঝরাতে গিয়ে কি প্রায় 1 বিঘত মাটি খনন করার পরে, তারপরে
গুরু ওই সময়টা আমার এত ভয় লাগছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি গুরুজি প্রায় ইংলিশ মুভি দেখি, মনে হচ্ছে যে বুদ্ধজি ভূতপুর টাইপের যদি আমার হাত ধরতো তাহলে আমার কি হতো ওই অবস্থায়। তো যাই হোক গুরু, আমি ওই বাসায় প্রায় একটু বলি, শেয়ার করি। তো বাসায় যখন গেলাম, বড়াপু দেখলাম যে নুডলস রান্না করতেছে, তো সে আজকে আসছে আমার সাথে স্টুডিওতে। তো বড়াপুকে ডাকলাম যে দুব্বা, আমি আবার আপু দেখে দুব্বা হিসেবে ডাকি, কারণ গুরু আমার জন্মের পরে ফার্স্ট ওয়ার্ড বের হয়েছে মুখ থেকে দুব্বা। তাই বললাম দুব্বা তোমার সাথে একটু কথা আছে। তো দুব্বা আসছে, আমি দুব্বা তুমি না মেজো দুব্বা আসো। তো আসছে, এসে তো আমি দুব্বাদের কোলে মাথা রেখে পাটা ধরে বললাম আমি তো ভুল করে ফেলছি, আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েকে বিয়ে করে ফেলছি। তো দুব্বার আপা ঠান্ডার কি বলে এটা, পরে আমি সে কান্নাকাটি, পরে আমার বলল তুই রিল্যাক্স হওয়া দেখি কি করা যায়। তো আমার তো গুরু ফার্স্ট ছিল, বাসার প্রায়োরিটি ছিল, আমার বাবা গুরু উনি হচ্ছে একদম অনেস্ট একজন পার্সন এবং খুব সরল একটা সজল মানুষ, ওনাকে যা বলবেন গুরু তাই বুঝে, তো ওনাকে নিয়ে বেশি টেনশন করতাম না। তো ভাইয়া ছিল আমার বাসার হেড অব মেম্বার, হ্যাঁ মেম্বারদের মধ্যে হেড ছিলেন, তো ওনাকে কিভাবে ম্যানেজ করা যায়। তো দুলাভাই বলল যে তুমি কাজ করো ভাইয়াকে, তুমি ভাইয়ের সাথে যেভাবে হোক ব্যাপারটা শেয়ার করো। তো আমি চিন্তা করলাম কি করি কি করি, মাথা তো খুব টেনশন আমার, যে ভাইয়া আজকে আজকে আসছে, আজকেই বলবো, ভাই অফিস থেকে আসছে, ভাইয়াকে বললাম ভাইয়া তোমার সঙ্গে কিছু কথা আছে। ভাই বলল বল ভাইয়া, তখন দেখলাম শো খুলল, মোজা খুলল। তো ভাইয়া বলার সাথে সাথে আমার ভিতরে একটা ফিলিংস কাজ করতেছে, তারতে একটা ছেলে দেখছে ওইখানে তার বিয়ে হয়ে যাবে। তো আমার তো খুব টেনশন ভাইয়ার পা দেওয়া সেই কান্নাকাটি। ভাই বলে কি হয়েছে কি হয়েছে বল। তো গুরু আমার ওই সময় মনে হয়েছে যদি আমার ভাই যদি আমাকে ফিডব্যাক দেয় ভালো, তাহলে আল্লাহ ছাড়া আমাকে কোথায় রাখতে পারবে না, আমি ফ্যান্সিকে পাবো এনি হাও, ওইরকম একটা কনফিডেন্স আমার লেভেলে কাজ করত। তো গুড, আমি এখনো আমার ভাই ছাড়া আমি কোনো কিছু প্রবলেম হলে আমার ভাইয়ের সাথে আমি শেয়ার করি, কারণ আমার ভাই আমাকে যে সাপোর্ট দেয় গুরু, আমার আমার কাছে মনে হয় না যে আমার পৃথিবীতে এরকম সাপোর্ট দেওয়ার মতো দ্বিতীয় একজন পার্সন থাকবে, সেটা ফাইন্যান্সিয়ালি ভাবে হোক, মেন্টালি হোক, ফিজিক্যালি ভাবে হোক, যে কোনোভাবেই হোক। তো দেন গুরু, আমি খুব টেনশনে পড়ে গেলাম যে কি করা যায় কি করা যায়। ভাইয়া পা দা কান্নাকাটি করলাম, ভাইয়া বলে কি হয়েছে কি হয়েছে, তোমার ভাবি তোমার সাথে খারাপ ব্যবহার করছে? আমি বললাম না। বল কি হয়েছে কি হয়েছে। পরে ভাইয়া ছিল বিপি ছিল খুব হাই, ভাইয়া ব্লাড প্রেশার খুব হাই থাকে, আমি কান্নাকাটি করলে ভাইয়া আমার প্রতি অনেক দুর্বল উইক। তো ভাই বলে যে আপা এদিকে তো দেখতো কি হয়েছে, এরকম কান্নাকাটি করতেছে কেন? আমি বললাম ভাইয়া এরকম এরকম ব্যাপার, ভাইকে বলিনি যে বিয়ে করছি, একটা মেয়েকে পছন্দ করি, মেয়ে তো বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। বলে হাই সাহেব বলে তা আমি জানি। আমি কোমা ভাই জানে তুমি কোথায় কি করছো না সব ইনফরমেশন আমার কাছে আছে। দাঁড়াও মোবাইল থেকে একটা ছবি দেখালো, কি ব্যাপার ছবিটা কোন জায়গায়? রাপা প্লাজার সামনে। কি ব্যাপার? আমি ওই হাত ধরে হাঁটতেছি, ভাইয়ার ছবি। আর একটা ছবি দেখালো কেএফসিতে। কি ব্যাপার এই ছবিটা কেএফসিতে কিভাবে? আমি তো খুব আশ্চর্য হয়ে গেলাম। কেএফসিতে গুরু কি হয়েছে? আমি পরে বুঝলাম ব্যাপারটা, যে আমি ওই একটা ফাস্টফুডে বসে আমার সাথে গুরু একটা ছিল যে আমরা সবসময় মোস্ট অফ টাইম কেএফসিতে আমরা সময় দিতাম, কারণ ওইখানে আমার ইউনিভার্সিটি ছিল কাছে ধানমন্ডিতে। তো আমি যে টেবিলে বসে খাচ্ছিলাম, পাশের টেবিলে আমার ভাইয়ের ফ্রেন্ড ছিল, ওনার ভাস থেকে নিয়ে মাস্টার মাইন্ডে যায়। তো উনি কি করছে, সানগ্লাসটা ছিল ব্ল্যাক, সানগ্লাসটা রাখছে আমার টেবিলের অপোজিটে। তো উনি সানগ্লাস থেকে আমাকে দেখত, ফোকাস করত, ওই সানগ্লাস থেকে মোবাইলটা ছবি তুলছে, ওই ছবি ভাইকে দিছে ব্লুটুথ করে।
তোমার টেকনোলজি?
হ্যাঁ হ্যাঁ। তো একদিন ধানমন্ডি 27 এরকম ঘুরছে, একদিন শ্রেণীতে যাচ্ছিলাম, এরকম ছবি টুবি দিচ্ছে। দেওয়ার পর গুরু আমি তো খুব টেনশনে পড়ে গেলাম। ভাইয়া বলল ওকে ইফতি কোনো প্রবলেম নেই, মেয়ে কি বলে? আমি বললাম ভাইয়া মেয়ে রাজি। ডান, মেয়ে আমরা নিয়ে আসবো।
আমি তো গুরু, তখন তো আর বলা হয়নি যে লিফটে বিয়ে অলরেডি করে ফেলেছি।
হ্যাঁ হ্যাঁ, নাটা বলা হয়নি। তো গুরু আমি তো খুব খুশি, ভাইয়া নিয়ে আসবে মানে আমার টেনশন নাই। আমি উজু টুজু করে মসজিদে যাই, দুই রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহর শুকরিয়া। যাক আমার ভাই মানা মানে আমাকে আটকে রাখতে পারবে না। এটা গুরু 2008 ঘটনা। তো এভাবে যেতে যেতে 2008 কোরবানি ঈদের সময় তার মামা আমাকে একদিন ফোন দেয়, কোরবানিদের সময় ফোন দেয়, বলতেছে যে তুই যদি আর মিরপুর 2 নম্বর আসিস তোকে এমন টুকরো টুকরো করব। সে তখন গুরু আমি আমার বাসার গরু ইয়া করতেছিল, মাংস ছিল, আমি দাদা দেখতেছিলাম, সাবার থেকে তোর মাংস বিলানো শুরু করব, আমি বাজে এসে শেষ করব তোর গায়ের মাংস। এই কথা বলে আমার খুব রাফ অ্যান্ড টাফ বকা টকা দিছে। তো আমার ফ্রেন্ডকে বললাম দোস্ত এই ব্যাপার, কোনো সমস্যা নেই, আজকে বিকেলে আমরা ঘুরতে যাব, বাইক ট্যাক নিব, মামারে ফোন লাগাও। তা আমরা কি করলাম, 10-12টা ব্যাগ টেক নিয়ে বাসার সামনে গেলাম, মামারে ফোন লাগালাম। ফোন লাগিয়ে বললাম এই বেটা, একটু খারাপ ভাবে বললাম যে তুই যে আমার ঠেট দিলি সকালবেলা আমার টুকটো টুকটো করবি, আমি তোর বোনের বাসার সামনে আসি সামনে দাঁড়ায়, তোর বোনকে খালি শ্রদ্ধা আর তোর দুলাভাইকে সম্মান করে দিয়ে তোর ভাগ্নিকে আমি এখান থেকে নিই না, মানে 2 মিনিট লাগবে আমার এখান থেকে নিতে। তোর মামা তো পুরো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার ছেলে কি বলে? তোর মামা আমাকে আমাকে অ্যান্সার দিল, তোর যদি সাহস থাকে তুই মাসুদ কমিশনার বাসার সামনে আস, আমার পার্শ্ববর্তী একটা কমিশনার আছে মাসুদ কমিশনার, আর আমাদের যে কমিশনার ওটা হচ্ছে ডিপজল, তো ওই কমিশনার বাসার সামনে আমি যাই, আমার বোনের হাজবেন্ডকে বলি যে দুলা ভাই এরকম এরকম ব্যাপার, তুমি টেনশন নিও না। কারণ কি, যে মাসুদ কমিশনার ছোট ভাই বিয়ে করেছে আমার ভাগ্নিকে, তো ওই হিসাবে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর কমিশনের সাথে আমি কথাবার্তা বললাম, কথাবার্তা বলার পর বলে ব্যাপার না সব ইজি হয়ে যাবে। তো একদিন সেটা হচ্ছে 24 মে রবিবার দিন রাত্রে আমি আমার বড়পুর সাথে বাসায় ঘুমাচ্ছিলাম, ফ্যান্সি আমাকে ফোন দিল যে ঘটনা তো খারাপ। কি ঘটনা খারাপ? আজকে ছেলে বন্টন আসছে, তো কালকে মনে হয় আমার কিছু হতে পারে। তা আমি বললাম যে তুমি খুবই সিরিয়াস ভাবে দেখবা যে কি হয় না হয়। তো আমার একটা মাত্র শালি যেটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে, তো ওকে যখন দিয়ে আসলো, আসার পর আম্মু বলতেছে যে টেনশন নিও না, মেয়ের নাক ফুরানো নাই, আপনারা টিপ নাক ফুল নিয়ে আসেন, ওটা হবে আজকে বিকালে। কি হবে আজকে বিকালে? কাবিন, আজকে বিকালে তো কাবিন। আমার তো
মানে আম্মু তো আমাকে পুরো লুকায় লুকায় মানে সব কাজ করতেছে, যে মানে আমাকে ইভেন জানতেও দেয় না যে সেদিন আমার কাবিন হওয়ার কথা। পরে আমি এরকম হঠাৎ শুনি যে আম্মু খুব ব্যস্ত, আব্বুকে ফোন দিতেছে, তোমাকে ফোন দিতে পারে, এত কে ফোন দিতেছে? আমি মানে আমার বোনকে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম, এত কে ফোন দিতেছে? মানে আমি খুব মানে জানার আগ্রহ যে আসলে কি হচ্ছে। তার 2 দিন আগে ছেলের বোন আমাকে দেখে পছন্দ পছন্দ করে গেছে, আমি জানি। তারপরে এখন কি হচ্ছে, আমি তো শুধু নাস্তাও করি না, এই ঘর থেকে ওই ঘর হাঁটতেছি। তারপরে জাস্ট খালি আমি শুনলাম যে আম্মু বলতেছে যেরকম নাক ফুরানো নাই সমস্যা নাই, আমার বড় মেয়েরও তো নাক ফুরানো ছিল না, তো তোমাদের যদি বেশি সমস্যা হয় তাহলে পরে নাক ফুরানিও আর এখন একটা টিপ নাক ফুরিয়ে আসো। এইটা শোনার পর তো আমি বুঝলাম যে যা এবার তো আর কি মানে আর আমার এখানে স্টে করা সম্ভব না, তার সাথে সাথে আমি ওদিকে যেয়ে ওরে ফোন দিলাম যে তুমি কি করো, ও তখন ঘুমাচ্ছে, ঘুমাচ্ছি তুমি ঘুমাচ্ছ, বাসায় তো থাকা আমার পক্ষে সম্ভব না, ও হে কি বলো থাকা সম্ভব না মানে কি ধরনের কথা, আমি এরকম এরকম আজকে তো মনে হয় কাবিন হয়ে যাবে। তারপরে ও কি করবে, তুমি ফোন রাখো আমি তোমার আবার ফোন ব্যাক করতেছি। তারপরে সে আবার আমাকে মানে এক মিনিটের মাথায় আবার ফোন দিয়ে বললো আমি আপুদের সাথে আলাপ করছি তুমি চলে আসো সমস্যা নেই। তা আমি আবার নাস্তা রাস্তা করে আমার ভার্সিটিতে যাবো ক্লাস আসে, তো সেই ক্লাসের মাঝখানে আমার ফ্রেন্ড ফোন দিলে কি রে তুই আসিস না কেন, তোর জন্য আমি এসে বসে আছি। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, তা আম্মুকে বললাম যে আম্মু তাহলে আমি ভার্সিটিতে যাই, আম্মু নাস্তা করছো, আমি হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে। মানে তখন আম্মু আমাকে বলে নাই যে মানে আজকে যাওয়ার দরকার নাই বা কি কিছুই বলে নাই। তা আমি চিন্তা করলাম যাব, আমার তো গুরু কি যে অবস্থা মানে বাসা থেকে চলে যাবো একদম সম্ভব। তারপরে যাই হোক পরে মানে ব্যাগের ভিতরে একটা জামা ঢুকালাম যে হঠাৎ করে যে কার জামা না কার জামা পড়তে হবে, তাক আমি একটা আমার সাপোর্ট হিসেবে নিয়ে যাই। তো আমি জামাটা নিয়ে বিশ্বাস করেন গুরু আমি যখন সিঁড়ি দিয়ে নামি মানে আমার মনে হয় মাথা ঘুরাচ্ছে, আমি মনে হয় সিঁড়ি থেকে পড়ে যাবো, মানে এমন একটা সিচুয়েশন, চোখ দিয়ে অনবরত পানি ঝরতেছে। এখন আমি ওই কুলো ছাড়তে পারতেছি না এই কুলো ছাড়তে পারতেছি না, কি যে একটা সিচুয়েশন। তারপরে তাও গেছি বহুত কষ্টে যে রিক্সা নিয়ে মানে এক নম্বর পর্যন্ত গেছি, আবার এক নম্বর আমার জন্য ওয়েট করতেছিল, তারপর ওখান থেকে গেলাম আমাদের বাসায়।
তো
সেখানে যাওয়ার পরে আপুরা সবাই আসলো, আপুরা আসলো, দুলা ভাইরা আসলো, তারপরে শ্বশুর আসলো, সবাই মানে তখন আর কি শ্বশুর জানলো যে আমরা বিয়ে করছি।
আচ্ছা ওই মানে ইফতিদের বাসায় জানলো,
হ্যাঁ।
তারপর মানে প্রথম যখন ওই জায়গায় আপনি ঢুকছেন তখন আপনার অবস্থা কি, কি ধরনের রিয়াকশন হচ্ছে?
অবস্থা যে কি মানে আমার চোখ দিয়ে আমি কান্না করতে যাচ্ছি না, যে আমি যাকে ভালোবাসি আমি তো তার সাথেই যাচ্ছি, কিন্তু আমার চোখ দিয়ে তো অনবরত পানি ঝরতেছে, যে আমি আমার মা বাবাকে রেখে তো চলে আসছি, মানে ইভেন ওনারা জানেও না যে আমি কোথায় আসছি। ওনারা কিন্তু ওর ঠিকানা বলেন, ফোন নাম্বার ওয়ান সব চেঞ্জ করে ফেলছে, ফোন নাম্বার চেঞ্জ করে ফেলছে, ঠিকানা তো জানেই না, মানে ওনারা যদি আমাকে খুঁজতেও যায় কোথায় যাবে খুঁজতে, মানে এটাও চিন্তা করতেছিলাম যে খুঁজবে যে আমাকে, আমাকে কোথায় খুঁজবে। তারপরে তো যাই হোক ওই আপুরা আসলো, আপুরা বললো কেন কান্নাকাটি করো আমরা আসি সব ঠিক হয়ে যাবে, এই আস্তে আস্তে। তারপরে বিকালের দিকে ভাই আসলো মানে আমার ভাসুর।
গুরু আমি এখানে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম যে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার তখন এতটা মাথা টেন্স কাজ করছিল যে আমি কি করব কি করব। তোমাকে নিয়ে আসলাম বাসা, সবার সাথে পরিচয় করে দিলাম, এই ফাঁকে আমার ওই দিনে আমার ছোট বোনের এক জায়গায় বিয়ে, ঠিক ঠিক আর কি ছেলে খুব পছন্দ হয়েছে, বাবা বলল কাজ করো তুমি ছেলের সম্বন্ধে ইনফরমেশন নিয়ে আসো। তখন চিন্তা করলাম বাবা এই পারমিশন দিল এখানে এই অবস্থা কিভাবে রেখে যায়। তারপর আমি সংকটবোধ মনে করে আমি চলে গেলাম সেখানে, সেখানে খোঁজখবর নিয়ে আবার চলে আসলাম। ভাইয়াকে ফোন করে বলা হলো, তো দুলাভাইরা বলল একটা কাজ করো, যেহেতু ফ্যামিলি মেয়ের ফ্যামিলি মেনে নিচ্ছে না তোমার প্রতি একটা অ্যাকশন তারা নিবে, তাহলে আমার বাসা আবার আমাদের দারুসলাম থানার সেকেন্ড অফিসার আমাদের বাসা ভাড়া থাকে, তো ওনার সাথে কথা বললাম, উনি বললো একটা তাহলে জিডি করেন, কি জিডি করবেন যে আমি আমার হাজবেন্ডের সাথে আসছি, ওই আর কি হ্যান্সি করবে যে আমি হাজবেন্ডের হাতে আসছি, আমার ফ্যামিলি আমাকে মানতেছে না এবং আমার স্বামীর কাছ থেকে তারা বিচ্ছিন্ন করার জন্য এই এই কাজগুলো করতেছে, তো এটা একটা জিডি টিডি করে ওকে বোকাটোকা পড়াই, গুরু বোকাটোকা পড়ে তাকে নিয়ে যে থানায়, থানায় নিয়ে যে আমি আমার বড় পূজা যাই থানায় যে জিডি টিডি করে চলে আসি। সুন্দর সময় ভাই আসে অফিস থেকে, সে তো যে ভাইয়ারকে জড়া ধরা কান্নাকাটি, ভাই আমাকে বাঁচান, ভাইয়া বলে তুমি টেনশন নিও না যা হওয়া হবে। তো রাত্রে সন্ধ্যার পর থেকে তার ফোন তো অফ, আর তখন তার ফ্রেন্ডরা সবাই আমার মোবাইলে ফোন দিচ্ছে, আমি তো কোনো ফোন রিসিভ করছি না, প্রায় 150 থেকে 200 ফোন হবে গুরু, এত ফোন আসছে রিসিভ করিনি। তো হঠাৎ করে টেনশন, চিন্তা করলাম একটা কাজ করি তার বোনের সাথে ফ্যান্সিকে কথা বলাই, তো বোনকে ফোন দিয়ে বললো যে আমি তো ইফতির সাথে চলে আসছি, ইফতিকে আমি বিয়ে করছি 2007, এখন 2009 চলে 2 বছর হয়ে গেছে, আমি তার সাথে থাকবো, তোমরা আমাকে আর ফোন টোন দিও না, ডিস্টার্ব করো না, কথা বলে লাইন টান দিলাম কেটে। তো বাসা থেকে ডিসিশন নিল বাসা থেকে যে এখন এদের দুজনকে এখানে রাখা যাবে না, কোথায় রাখা যাবে, ঢাকার বাইরে। তো কাজ করি আমার বড় দুলা ভাই আবার যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ওনার পুলিশ যে সুপার আছেন ওনার পরিচিত, তো উনি বললো যে কাজ করো তুমি পুলিশ ওই বাসায় থাকো। তা আমি চিন্তা করলাম যে ওইখানে যাবো কি ঝামেলা, তাও আর একটা রিলেটিভ থাকে, উনি হচ্ছে থাকে হচ্ছে নারায়ণগঞ্জে বুলতাতে, ওনার বাসায় আমি চলে গেলাম। চলে যাওয়ার পর তারপর দিন রাতে চলে গেলাম, তারপর দিন সকালে চলে গেলাম। হ্যাঁ, তো রাতে হ্যাঁ পরে ভাইয়া একটা ট্যাক্সি ঠিক করে দিছে, আমি ট্যাক্সিতে চলে গেলাম। চলে যাওয়ার পর সেদিন ছিল মঙ্গলবার দিন, 26 জুন ছিল 2009। চলে গেলাম, চলে যাওয়ার পর হ্যাঁ 26 মে সরি, তো চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে ছিলাম 3 দিন, মঙ্গল বুধ বৃহস্পতিবার। শুক্রবার দিন ভাইয়া ব্যাপক আকারে ফল টুল নিয়ে আর বোনের বাসায় গেছে, ওটা আমার একটা বোন হয় রিলেটিভ, বাসা দিয়ে চলে আসছে, চলায় চলে যায় আমাদের বাসায়, যাওয়ার হবে, এত ভয় পাওয়া করার দরকার নেই। মিজুল্লাহ বলল নতুন বোন নিয়ে আসছিস, চলে আসলাম বাসায়, নতুন বিয়ে নিয়ে আসছিস, গান বাজনা হবে, ওটা হলুদ তুলতে হবে। তো বাসায় এক ঘন্টার মধ্যে সেই হলুদ টুল শাড়ি টাড়ি কিনে, কাঙ্গা টাঙ্গা কিনে সবকিছু নিয়ে আসলো বাসায়, গান টান চালু করলো, নাচ গান হলো, হলুদ টুল দিল বাসায়, সেদিন হলুদ টুল দিল আমার বাসায়। তো তার মা তো আমার সাথে যোগাযোগ করতেছে, তার মা ইতিমধ্যে আমার ইউনিভার্সিটি চলে গেছে, চলে যাওয়া ইউনিভার্সিটিতে যা বলছে ছেলেকে ইউনিভার্সিটি থেকে বের করে দেন। তা আমার ডিন স্যার বললো যে কি ব্যাপার, কেন বের করবো, ছিল নাকি ছেলে আমার মেয়েকে নিয়ে চলে গেছে ঢাকার বাইরে, আপনার মেয়েকে নিয়ে গেছে, এটা আপনার ফ্যামিলি ব্যাপার, আর ছেলে তো আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট, আর আপনার মেয়ে তো আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট না। তো ইউনিভার্সিটি থেকে আমার ফ্রেন্ডরা ফোন করলো যে দোস্ত তুমি টেনশন নিও না, আমরা সবাই স্টুডেন্ট তোমার পক্ষে আছি, যদি স্যাররা তোমার ইউনিভার্সিটিতে বের করে দেয় তাহলে আমরা ইউনিভার্সিটিতে ভাঙচুর করবো। তো আমি চিন্তা করলাম যেহেতু ফ্রেন্ড আমার পক্ষে আছে আমার কোনো টেনশন নেই। তো গুরু এভাবে করতে করতে আমরা প্রায় অনেকখানি মাসখানিক যায়, মাসখানিক যায় আর মা জানে আমার শ্রদ্ধা হচ্ছে শাশুড়ি, উনি জানে আমার শ্বশুরবাড়ি, সবাই জানে আমরা আছি চট্টগ্রামে চিটাগং আছি। তো এই ফাঁকে আমার ফ্যামিলি তার ফ্যামিলির সাথে যোগাযোগ করা, কমিউনিকেশন করার চেষ্টা করে, চেষ্টা করার এক পর্যায়ে তারা এগ্রি হয় যে ঠিক আছে আমরা কমিউনিকেশন করব তাদের সাথে, আমাদের সাথে। তো ভাইয়া আমার বড় বোনের হাজবেন্ড, মেজুবোনের হাজবেন্ড, আমার ফ্রেন্ড ট্রেন্ড সবাই চলে যায় ওর বাসায়, মিষ্টি টিষ্টি নিয়ে যায় যে দেখতে যায়। তো সেই সময় ওর বড় আপু আর ওরা মতো প্রচুর কান্নাকাটি করে এবং আমার একটা ফ্রেন্ডকে পাঠায়, দোস্ত তুই যা, কি হয় আমার খালি মেসেজে আপলোড করে দিবি জিনিসটা কি হচ্ছে। তো মেসেজ জানাচ্ছে এরকম তোমার শাশুড়ি কান্নাকাটি করতেছে, তোমার এই অবস্থা, তোমার এই অবস্থা। তো তারা কিন্তু জানে যে আমি ঢাকার বাইরে, কিন্তু গুরু আমি তখন আমার এলাকায় থেকে আমার বাসা থেকে 5 মিনিটের দূরত্ব আমার বোনের বাসায় আছি। তো একদিন তার মামা মামার ফ্রেন্ড আমার বাসা আসে, এসে আমার বাসার পরিস্থিতি দেখে থেকে যায়, সবকিছু দেখে থেকে চলে যায়। তারা কিন্তু তখন এগ্রি হয় না যে আমাকে দিবে। তো অনেকদিন হয়ে যাচ্ছে মেয়ের বাসার বাইরে। তো ভাইয়া বলল তাহলে কাজ করি, যেহেতু সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল একটু বাঁকা করতে হবে, তাই কি করতে হবে যে আমরা একটা ডেট ফিক্স করি, আমরা কার্ডটা ছাপায় এলাকায় দিয়ে দিই এবং তার এলাকায় মিষ্টি বিতরণ করি। তো তার এলাকায় বিবিসি কে আছে, যে তার কাছে নক করলে সবকিছু ইনফরমেশন পাওয়া যাবে। আমি বললাম যে মিশুক নামে একটা ছেলে আছে, তাকে ফোন করে জানা দাও, ফ্যান্সিকে নিয়ে আমি ঢাকার বাইরে বেশি দিয়ে করে ফেলেছি, তাকে ফোন করে জানা দিছি। সে তো আমার আমার পুরো ছিল সাপোর্টে, সে কি করছে সবাইকে জানা দিছে যে ফ্যান্সি তো ইফতির সাথে বিয়ে করছে, ইফতিকে নিয়ে চলে গেছে ঢাকার বাইরে। তখন এলাকার জন্য লোকজন ওর আম্মুকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, আপনার 3 নম্বর মেয়ে কি বিয়ে দিলেন, আমাদেরকে ইনভাইট করলেন না। তখন ওর আম্মু চিন্তা করলো যে আর তো ঝামেলা করা যাবে না, সমাজে আসতে হবে। তো আমার বোনের হাজবেন্ডরা আবার একদিন গেলেন কার্ডটা নিয়ে, যে 26 জুন হচ্ছে অনুষ্ঠান, বোবাতে হবে সেন্টারে, আপনারা আসেন। তো ওনার আমার যে শ্রদ্ধা বড় আপু নিয়ে বললো যে আগে আমার ওয়াইফের বড় আপু বললো যে তোমাদের এলাকা কেন করবা সেন্টারে, তোমরা 1 নম্বর করো চাইনিজে। আমরা বললাম যে না, 1 নম্বর চাইনিজে করলে আপনারা আমাদের সাথে কোনো একটা অ্যাকশন আসবেন, আমরা অ্যাকশন ইচ্ছুক না। তো বলতে ঠিক আছে কাজ করো, মেয়েটাকে আমাকে দিয়ে দাও, আর তোমরা সেরকম ভাবে হলুদ আইসো, আমরা সেখানে উঠাই দিব। আমি বললাম না সেটাও না। তো এইভাবে করতে করতে গুরু 1 মাস চলে গেল। চলে যাওয়ার পর আমরা ডিসিশন নিলাম আমাদের ফ্যামিলি থেকে 26 তারিখ আমাদের অনুষ্ঠান হবে। তো 25 তারিখে গুরু, এখানে আমি একটু কথা বলবো, যেটা হচ্ছে যে গুরু এখানে আমার বড় ভাই যে আমাকে যে হেল্পটা করছে গুরু, যে সমাজে আমার এলাকা কিন্তু গুরু কেউ জানে না যেটা আমার লাভ ম্যারেজ, সবাই জানে অ্যারেঞ্জ ম্যারেজ, যে আমি পছন্দ করছি ফ্যামিলি উঠে নিয়ে আসছে। আমার গুরু আমার বড় ভাই কোনো কিছু বাদ দেখে নেই, ভিডিও থেকে শুরু করে বাই লাইটিং থেকে শুরু করে গেট থেকে শুরু করে সবকিছু করছে। খালি একটাই কথা যে আমার ছোট ভাই কোনোদিন কষ্ট না পায় যে না আজকে আমার ইনকাম নাই এই জন্য আমার বড় ভাই আমাকে সাপোর্ট দেয় নাই, এরকম যে কখনো কষ্ট না পায়। গুরু নাচ গান থেকে শুরু করে আমার পাশে সব হয়েছে, সবাই জানতেছে যে আমি আনুষ্ঠানিকভাবে বিয়ে করতেছি। তো হলুদের দিন তার বাসা থেকে তার ড্রাইভার সহ একটা গাড়ি দিল, দিয়ে বলল যে মেয়েকে নিয়ে আসেন, আমরা দেখা করব, আমরা তারপরের দিন, 1 মাস যেহেতু মেয়ে দেখে নাই তারপরের দিন আমরা যেহেতু বৌবাদ, তাহলে তুমি আমরা তারপর দিন বৌবাতে যাব। তো ভাইয়া বলল তাহলে চল আমরা যাই। পরে দেন গুরু আমি আমার ভাইয়া আমার ভাই ফ্রেন্ড ট্রেন আমরা এক গাড়ি করে ভাইয়া কিছু ফ্রেন্ড ট্রেন নিয়ে আমরা ফ্যান্সিকে নিয়ে ফ্যান্সি বাসায় যাই। রিসেপশন থেকে তার বড় বোন আমাকে রিসিভ করে, রিসিভ করে নিয়ে যায় তার ড্রয়িং রুমে আমরা বসি। গুরু সেই যে মামাকে যে আমি ট্রেড করলাম, ওই মামাকে দেখে গুরু আমার এত হাসি পাচ্ছিল যে এনাকে আমি ট্রেড করছি, ইনি আজকাল মামা শ্বশুর। আমি যখন পা ধরে ওনাকে বললাম যে মামা ভালো আছেন, পা ধরে গেলাম সালাম করতে, উনি না বাবা তুমি আমার বুকে আসো, তো মনে মনে ভাবতেছিলাম যে একেই তো আমি ট্রেড করছিলাম, আজকে সে আমার বুকে নিয়ে নিল। যাই হোক গুরু, তো তারপরে এরকম মজার ব্যাপার হতে হতে তার মা আমার শ্রদ্ধ শাশুড়ি আমার সামনে আসলো। সামনে আসার পর যখন আমি মনে পা ধরে সালাম দিতে গেলাম, উনি অজ্ঞান হয়ে গেল, এখানে অজ্ঞান হয়ে একদম পুরো ফিট। আমার শ্বশুর ছিলেন আমার ডাক্তার, উনি হচ্ছে কার্ডিওভাস্কুলার ডাক্তার, তো উনাকে নিয়ে বেদে শোয়ালো। শোয়াতে যে গুরু আরেক দুর্ঘটনা, চার পাঁচজন খাটে উঠছে, খাট গেছে ভেঙে, এখন তো আরেক ঝামেলা গুরু, বিপদে পরে বিপদ। তো দেখা দেখে বললো যে আমার শ্রদ্ধ শাশুড়ি আমার ঠান্ডা বলল জিফতি তুমি আমাকে ব্যাপারটা শেয়ার করতে পারতা, কিন্তু তুমি আমার বাবা আমার মেয়ে তো নিলাই নিলাই নাকে চুনকালি দিয়ে নিয়ে গেলা। তো যাই হোক, কালকে অনুষ্ঠান হবে, বহুবাদ আমরা চলে আসলাম, সারা রাত বাসায় ধুমধারা অনুষ্ঠান করলাম, হাইউল্লা একদম গান বাজনা সবকিছু হলো। তারপর দিন বহুবাদ, বহুবাদে আমরা গেলাম, আমার শ্রদ্ধ শ্বশুর আমার সাথে কখনোই কথা বলে নাই, এই তখন আমি যখন ওনার পা ধরে সালাম করতে গেলাম উনি সরে গেল সামনে থেকে আর আসেনি। তো গুরু যখন পা ধরে সালাম করলাম, সালাম করার পর দেখলাম যে উনি চলে গেল আর আসেনি। তো বোবাত হলো, বোবাত হওয়ার পর আমি গুরু গেলাম আমার শ্বশুর বাড়িতে, যাই দেখি যে এক সারপ্রাইজ আমার জন্য। কি সারপ্রাইজ? একটা রুম খুললাম, রুম দেখি পুরো রুম গুরু গোলাপ ফুল দিয়ে সাজানো, পুরোটা রুম। হ্যাঁ গুরু, পুরোটা রুম গুরু আপনার গোলাপ ফুল দিয়ে ভরা এবং সাজানো। তো যার পর তারপর গুরু যখন এটা হলো, দেন আমি তো খুব সারপ্রাইজ যে আমার বেডরুমে এত গোলাপ এত কিছু। হ্যাঁ আমি তো কি ব্যাপার, তারা মানতেই চায় না, তারা আমাদেরকে এরকম ভাবে রাখতেছে। তো আমি তো খুবই গ্ল্যাড ছিলাম যে কি হবে কি হতে যাচ্ছে। তো গুরু এভাবে স্বাভাবিকভাবে 2009 ব্যাপারটা মানলো। তারপর দিন আমার যে ফিরোটা যে বাজার করতে হয়, আমার ভাই বললো দেখো ইফতি মান সম্মানের ব্যাপার, তুমি স্টুডেন্ট, তুমি একটা কাজ করো, তুমি না বললে বাজার চলে আসো, আমি তোমাকে বাজার করে দিব, তুমি নিয়ে আসবা। তারপর দেন আমার বাজারটা যা করে আমি দিয়ে দিই, এই বাজারটা নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? আমার শ্বশুরবাড়িতে আমি নিয়ে আসি। তো আমার পর এক পর্যায়ে তো খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে মেনে নিছে। তো আমার যে ভাইরা আছেন ওনারা খুবই শিক্ষিত, ওনার আমার বোন আমার ওয়াইফের বড় বোন বলে যে ইফতি লাইফ কিন্তু এখানে শেষ নাই, তোমার আরেক সেমিস্টার বাকি আছে, বি ফার্ম কমপ্লিট করবা, তুমি লেখাপড়াটা কন্টিনিউ করো। তো দেন আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর গুরু বাসা ইজি স্বাভাবিক, কিন্তু আমার শ্বশুর গুরু আমার সাথে কথা বলতো না।
যাই হোক, তারপরে সবকিছু মিলিয়ে তারপরে আপনাদের বিয়েটা হলো এবং ফাইনালি বিয়ের পরবর্তী জীবন এই তো
গুরু গুরু গুরু।
আমরা এই জীবনের প্রসঙ্গে আসব, কিন্তু এই বিজয় জীবনের প্রসঙ্গে আসার আগে আপনার কাছ থেকে যে মানুষগুলোর নাম শুনেছি তাকে আমি কৃতজ্ঞ চিত্তে তাদেরকে আমি স্মরণ করে নিই। প্রথমে স্মরণ করছি আপনার বড় ভাইকে। বড় ভাইয়ের নাম কি?
বড় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রেজুল ইসলাম শিপন।
শিপন ভাই, আপনার প্রশ্নে আমাদের অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা, কারণ যেখানে পরিবার আপনি 5 মাস বয়সে আপনার মাকে হারিয়েছেন বলছিলেন, যেখানে এই ধরনের অবস্থা হয় মা বা বাবাকে কেউ হারায় বা দুইজনকে কেউ হারায়, এবং সেই সময় বড় ভাই এবং বড় বোন যে ভূমিকাটা রাখা উচিত ভালোবাসার দিক থেকে এবং দায়িত্বের দিক থেকে, সেই ভূমিকাটা আপনি রেখেছেন আমাদের আজকের অতিথি বন্ধু ইফতির পক্ষ থেকে। অর্থাৎ ইফতির প্রতি আপনার পাগল প্রায় ভালোবাসা, ইফতির প্রতি আপনার প্রচণ্ড রকমের টান, ইফতিকে সেই অভাবটা কখনো বুঝতে দেয়নি যে ইফতির পেছনে হয়তো শক্ত কোনো খুঁটি নেই। এবং সেই সাথে আমি সম্মান জানাচ্ছি, কি বলে ডাকেন যেন আপনি আপনার বোনকে বলছিলেন?
দোব্বা, দোব্বা বলি।
হ্যাঁ, বড় দোব্বা এবং মেজো দোব্বা দুইজনকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি, যে বড় দোব্বা এবং মেজো দোব্বা তাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সমর্থন দিয়েছে, তাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে ভালোবাসার আঁচল দিয়ে সবসময় কষ্টের এই রেখাগুলোকে মুছিয়ে দিয়েছে ইফতির মুখ থেকে। মা যে খুব ছোটবেলা ইফতিকে ছেড়ে চলে গেছেন সেই অভাবটা সেই অর্থে বুঝতে দেননি বড় দোব্বা এবং মেজো দোব্বা।
এখানে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম যে আমার যে মাটা আছেন উনি খুব ভালো,
আমি ওনার প্রসঙ্গেও আসব।
জি জি জি,
যে পরবর্তীতে বড় দোব্বা মেজো দোব্বার এই কৃতজ্ঞতা জানাতে জানাতে যে কথাগুলো আসছে, যে এখনকার সমাজে ট্রিপিক্যালি যে কথাগুলো চালু আছে যে স্টেপ মাদার বা স্টেপ ফাদার, সৎ মা বা সৎ বাবা বলে যে জিনিসটাকে আমরা আখ্যা দিই, সত্যিকার অর্থে তারাও যে মায়ের সমান বা বাবার সমান বাবার মতো করে আবির্ভূত হতে পারে সেটা সত্যি হয়েছে ইফতি আপনার ক্ষেত্রে, যে পরবর্তীতে
যিনি মা হয়ে এসেছেন তিনি সত্যিকারের মায়ের জায়গাটা, মায়ের অভাবটা ওই অর্থে পূরণ করে দিয়েছেন। এই ছিল আপনার পক্ষ থেকে বিয়ের বিয়ের দিন পর্যন্ত পরিস্থিতি। এখন আমি চলে যাচ্ছি আমাদের আরেক অতিথি বন্ধু ফ্যান্সির কাছে, এবং ফ্যান্সির কাছে যাওয়ার আগে আমি একটা ফ্যান্সির মুখ থেকে কিছু তার বাবা এবং মায়ের কিছু গল্প শুনতে চাচ্ছি। ছোটবেলা থেকে একদম একদম আর্লি এজ থেকে ফ্যান্সি বড় হচ্ছে, সেই সময়কালগুলো কেমন ছিল, যেমন দু একটা ছোট ছোট ঘটনা যদি শুনি, যেমন আপনি অসুস্থ হলে বাবা মা কি করতেন, বা কোন সময় সব সময় নিজের বুকের মধ্যে আগলে রাখতেন। আপনি তো অনেক আদরের সন্তান ছিলেন দুইজনের, বা এখনো আছেন, সেই সেই ধরনের দু একটি ছোট গল্প যদি আপনার মুখ থেকে শুনতে পাই।
আমার বাবা আসলে তার ভালোবাসা কখনো প্রকাশ করতে পারে না। সে কি করত, আমরা যখন ঘুমাতাম রাতে সে সবসময় মাথায় হাত বুলে যেত, মানে সে কখনো এক্সপ্রেস করত না মানুষের সামনে সে দেখাবে। এখনো মানে তার যে চেহারা, তার যে অনুভূতি, মানুষ দেখলে ভাববে সে হয়তো বা খুবই রাগী টাইপের, তার মধ্যে কোনো ভালোবাসা মায়া দেওয়া নাই, কিন্তু এরকম না, সে আসলে খুবই মানে খুবই ভালো একটা মানুষ, মানে খুবই আদর করতে পারে।
তো প্রিয় বন্ধু, গল্প তো চলছেই, তবে তার মাঝখানে একটা বিষয় জানিয়ে রাখছি যে আমরা একটা ফোন কলে যাচ্ছি বিশেষ একজন অতিথিকে নেবার জন্য। তো এই মুহূর্তে আপনাদের কাছে আমরা মিনতি করছি যে আপনারা আমাদের ফোন কল দেওয়ার জন্য চেষ্টা করবেন না, একটু পরে আপনাদের জন্য লাইনটা ওপেন থাকবে।
আসলে আমি ফোন কলে আরো যাচ্ছিলাম যখন কথাগুলো শুনছিলেন। ইতি আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে বাসুর ঘরে আপনার সারপ্রাইজ অপেক্ষা করছে, প্রচুর পরিমাণে গোলাপ ফুল ছড়িয়ে রাখা আছে, এটা কি ওই বাসাতেই, অর্থাৎ
আমার শ্বশুর বাড়িতে?
আচ্ছা আচ্ছা,
এটা হচ্ছে যে আমার ওয়াইফের বড় বোন, উনি এখন থাকে হচ্ছে সুইজারল্যান্ডে হাজবেন্ড সহ। ওনার কাছে আমি ওই দিনটার জন্য খুবই কৃতজ্ঞ, কারণ ওনার সাথে আমার ফার্স্টে শুরু হয়েছে ঝগড়া দিয়ে,
এবং এই অসম্পূর্ণতাটা আপনার পূরণ করে দিয়েছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আপনি আপনাদের যে প্রথম বাসর ঘর ওইটা এখনো তো এখন আপনার স্মৃতিতে তো ঝকঝক করে।
এখন ওই বেডরুমটা আমারই, আমি
ওখানেই আপনি থাকেন। অদ্ভুত ভাবে ফুলের পাপড়ি ছড়ানো আছে। এবং প্রথম প্রথম কথোপকথনটা কি ছিল ফ্যান্সি, প্রথম কথাটা কি ছিল বাসর ঘরে ঢোকার পর?
যাক, শেষ পর্যন্ত সবকিছু সামলাল।
আর এই যে যুদ্ধে জয়ী এই যে যোদ্ধা, তার তার অভিব্যক্তি কি ছিল?
সেও খুব খুশি, মানে সে যে শেষ পর্যন্ত মানে তার শ্বশুর বাড়িতে বাসর ঘর করতে পারছে, তার জন্য সে খুশি।
শেষ পর্যন্ত বাসর ঘর বাসর ঘরের মতোই হল, এবং বাসর ঘরে ঘরটাকে একদম আলোকিত করে দেওয়া হল সেই অনেক কষ্টের ফসল শ্বশুর বাড়িতে, তাই তো? এই রকম একটি পরিস্থিতির মধ্যে এখন
এত SMS এসছে তাই না, সবকিছু মানে ইফতি ভাই আর ফ্যান্সিকে নিয়ে।
এখন ঠিক এই ধরনের একটি লাইভ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে বন্ধুরা আমরা ভাগাভাগি করে নিব। আসলে প্রচুর পরিমাণে মেসেজ আসছিল এবং ফোন কল আসছিল অফ ইয়ারে। মেঘলা, তোমাকে ধন্যবাদ এত চমৎকার একটি মেসেজ পিক করার জন্য, ধন্যবাদ। এই বিষয়ে আমরা যেটা বলছিলাম আর কি, যে তার ফোন কলের জন্য অপেক্ষা করছিলাম আমরা, তো ফোন কল যদি না থাকে আমরা পরবর্তীতে আসছি। যে কথা বলছিলে বাসর ঘরে সারপ্রাইজ হচ্ছিল সেই প্রসঙ্গটা নিয়ে।
হ্যাঁ গুরু, যেটা আমি তো গুরু যেটা হচ্ছে যে আমি ফুল খুব পছন্দ করি, তার মধ্যে হচ্ছে এক্সেপশনাল হচ্ছে গোলাপ ফুলটা খুব পছন্দ করি। তো আমি যে দেখলাম যে আমার পুরো বেডরুমে হচ্ছে গোলাপ আর গোলাপ, দেওয়াল থেকে শুরু করে নিচে মেজা থেকে শুরু করে বেড থেকে শুরু করে শুধু গোলাপ আর গোলাপ। এখন তো রাত্রে তো ঘুমাতে হবে গুরু, কি করার এখন, বিছনা কি করলাম, ঝাড়ু দিয়ে সব গোলাপ ফুল রাখলাম নিচে, আত তো ঘুমাতে হবে, কিছু করার তো নাই। তো এই যে একটা অনুভূতি, একটা যে ফিলিংস, যে এত কষ্টের পর এত কিছু করার পর যে গুরু একটা ভালো একটা প্রাপ্তি, এটা গুরু আমি আপনাকে পাবো না কখনই বুঝাতে।
আচ্ছা, আমরা চলে আসছি সেই ফোন কলের কাছে। ফোন কলটাকে আমরা পেয়েছি
না, আমরা মনে হয় এই গল্পে থাকি।
আচ্ছা আচ্ছা, লাইনটা ইন্টারাপ্ট করছে, যদি পাই আমরা।
তো গুরু, এই যে একটা ফিলিংস, যে আসলে যে এত কষ্টের পর মানুষ যখন যে এত কিছু যুদ্ধ করার পর একটা সাকসেস যে চেহারাটা দেখে গুরু, ওইটা আসলে অন্যরকম একটা ফিলিংস, এটা আমি আপনাকে কখনোই পারবো না বুঝাতে, যে আসলে এই ফিলিংসটা যে কি গুরু। তো এইভাবেই ভালো দিন যাচ্ছে। তো গুরু, আমার তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমার শ্বশুর আমার সাথে দেখা হলে বলতো যে সালাম দিতাম যে বাবা সালাম আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আর কোনো কিছু বলতো না, হাই হ্যালো কেমন আছো কিছু বলতো না। আমার ওয়াইফের সাথে গুরু সে এক বছর কথা বলেনি। যখন আমার শ্বশুর হজে যেগুলো হজ করতে যাবে শ্বশুর শাশুড়ি, তখন আমার ওয়াইফ যে মামা শ্বশুর এসে আমার শ্বশুরের সাথে আমার ওয়াইফের একটা কমিউনিকেশন করে দিল যে আপনি হাত দিয়ে মাথা মাফ টাফ করে দেন, যা হওয়ার হয়েছে তো আপনি তো হজে যাবেন, হজ টচ করবেন আর যদি দেখতে না পারেন এই জন্য। পরে তখন গুরু আমার শ্বশুর স্বাভাবিক হয়েছে। কিন্তু গুরু এখানে আরেকটা জিনিস কি, গুরু একটা কথা না বললে নয় যে আমার সাথে এখন আমার শাশুড়ির এত এত সুন্দর রিলেশন বিল্ড আপ হয়েছে গুরু, যে যদি আমার শাশুড়ি বাসায় কোন একটা কাজ করে আমাকে একবার ফোনে জিজ্ঞেস করে যে ইফতি কাজটা এভাবে করতেছি তুমি কি বলো, যে আজকে যখন আসতেছিলাম আপনার স্টুডিওতে ছিলাম বসে একটা পারিবারিক ঝামেলা হয়েছে, আমাকে ফোন দেওয়া বলছে ইফতি এই ঘটনা এখন আমি কি করতে পারি। তাই আমি বললাম যে মা আপনি একটু ওয়েট করেন, আমি এসে আপনাকে একটা সলিউশন দিচ্ছি।
আমরা এখান থেকে ঘটনাটা শুনব, কিন্তু যে কথা বারবার বলছিলাম এবং লাইনটা বারবার ডিসকানেক্ট হচ্ছিল, আমরা চলে যাচ্ছি সেই বন্ধুদের কাছে যারা এখন বাসুর ঘরে থাকা অবস্থাতেই। কেমন আছেন, কে বলছেন?
জি আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন গুরু?
আপনি ভালো আছেন জেনে আমরাও এখন দ্বিগুণ উদ্যমে ভালো আছি। কোথেকে বলছেন?
আমি বলছি অনেক দূর চাঁদপুর।
না না আমি কোন এলাকার নাম শুনতে চাইনি, কোন পরিবেশ থেকে বলছেন, মানে কোথেকে বলছেন?
গুরু একটা মানুষের সবচেয়ে যে বড় একটা স্বপ্ন থাকে, ঠিক আমি ওই স্বপ্নটা আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। ঠিক নাও আই এম ইন মাই ড্রিম, ইউ নো, উইথ মাই ওয়াইফ।
তার মানে আমি কি বাসুর ঘর থেকে বলছেন আপনি? ম্যাজিক্যাল ফিলিংস টু আস এন্ড টুয়ার্ডস দ্য লিসনার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড।
Because of Guru, one more thing, just, you know, this is my family, sharing marriage. That's why, when I, that's, ekta sabche bom boro majar bishoy ki amader bashay amar pashe ache. Sabche boro majar bishoy je ei digital joge kintu amra biyer por eta family er obosthi kor pore amra almost 10-12 din hoyto shomoy peyechi, amra phone kokono kotha bon hoyni. Just ei jokhon ami or shari kinte gechi tokhon ami just ekta phone dechi je ki gelo shari lagbe,
এবং আপনার সেই ভালোবাসার মানুষটি আপনার পাশেই বসা, তাই তো?
জি জি, আমার পাশেই এখন আছে।
তার কণ্ঠস্বর যদি আমার শ্রোতা বন্ধুরা না শুনে তাহলে তো একটা অসম্পূর্ণতা থেকেই যায়।
জি গুরু শোনাবো, কিন্তু গুরু মানে ব্যাড লাগবে, আমাদের ইলেকট্রিসিটি এখন নেই বুঝছেন, এই খুব ডিস্টার্ব করতেছে। আমি ইলেকট্রিসিটি অফিসে ফোন দিলাম, ভাই
প্লিজ দিনে দয়া করো ভাই,
এমন রুড় আচরণ আজকে দিনে।
আপনারা আপনার আপনার এই যে বাসর ঘর থেকে আপনার যে কথোপকথন আমাদের কানে ভেসে আসছে, সত্যি অনেক প্রার্থনা, অনেক দোয়া, অনেক ভালোবাসা আপনাদের জন্য, জীবনের শেষ দিন পর্যন্ত এই ধরনের ভালো লাগা আপনাদের সাথে থাকুক।
জি গুরু, আমি আসলে আপনার প্রোগ্রামটা অল টাইম শুনি। বাংলাদেশে এটা একটা প্ল্যাটফর্ম, যেটা আপনি সবসময় বলেন, লাস্ট উইক আমি শুনছি বলছিলেন যে এই প্ল্যাটফর্ম থেকে প্রত্যেক আমার সাথে আপনার সাথে যে কষ্ট থাকুক সবাই সেই কষ্টটা ভাগ করতে চায়, যে হ্যাপি থাকে তার সাথে সবাই হ্যাপি এটা ভাগ করতে চায়। সো দিস ইজ রিয়েলি আনবিলিভেবল, থ্যাংক ইউ রেডিও আমার and thanks guru. আর আমি গুরু কি বলবো, আমার আমার সবচেয়ে মজার বিষয় হলো যে আমার এখানে হাত পাকে দিয়ে বাতাস করতেছে আমাকে। আমি কিছু বলতে পারতেছিলাম, ঠিক আছে? আর সে আসলে ওই আমাদের লোকাল এরিয়াতে FM নেই, তো সেই জিনিসটা জানা না। তারপর আমি তোমাকে বললাম যখন দিল, তো সে বল ঠিক আছে। আর সবচেয়ে বিষয় হলো যে কিছু আমি প্ল্যান করেছিলাম, আজকে আমার বিয়ের ডেট ঠিক হয়েছে, আমার গত শনিবার আমার ডেট ঠিক হয়েছে, আজকে বিয়ে হতে পারে। তো শনিবারে মানে জাস্ট আই টুক ডিসিশন যে থার্ড নাইট আই উইল সেন্ড আ মেসেজ, প্লিজ কল মি বিকজ অফ আই এম ইন মাই বাসার ঘর। ঠিক আছে, এটা আমার কাছে অনেকটা মানে ইমাজিন, দিস ইজ ম্যাজিক্যাল। মানে এটা আসলে আপনারা যে মানে আমি সবার কাছ থেকে দুটো আশা করবো যেন আল্লাহ যেন আমাদের আজকে থেকে বাকি জীবন বলতে আমরা আজকের আজকের মতোই যেন আমরা প্রতিটি রাত প্রতিটি দিন প্রতিটি মোমেন্ট যেন উই ক্যান প্লাস জাস্ট পেপার এভরি ওয়ান।
Yeah, I just pray for you.
বন্ধু আপনার জন্য আমার অনেক প্রার্থনা, অনেক দোয়া। মানুষকে বলে যে এখানে পৃথিবীতে নাকি ভালোবাসা নাই, পৃথিবী নাকি অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছে। আমি বলি যারা বলেন এ ধরনের কথা কাছ থেকে দেখে যান ভালোবাসার দৃষ্টিতে কি পরিমাণ স্নান করছি আমরা, ভালোবাসার সমুদ্রে কিভাবে ডুব দিচ্ছি আমরা। এই যে বাসর ঘর থেকে এই যে আকুতি, এই যে আবেগ ধরে পড়ছে, যেটা সুর হয়ে বাজছে পৃথিবীর প্রত্যেকটি কোণে, সবাই দেখে যান কত ভালো আছি ভালোবেসে আমরা, দেখে যান যে কত বড় করে বাঁচতে পারি যখন সমস্ত ভালোবাসার মানুষ একসাথে থাকে। এটাই হচ্ছে আমাদের যুদ্ধ, ভালোবাসা দিয়ে আমরা প্রত্যেকটা হৃদয়কে শাসন করব। কোনো ঘৃণা না, কোনো চোখ রাঙানি না, আমরা প্রত্যেকটা হৃদয় শাসন করব ভালোবাসা দিয়ে। অনেক দোয়া, অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা আপনার।
আমি প্রত্যেকটা মিশনের কাছে দোয়া যাচ্ছি যেন আমরা আমাদের প্রাকৃতিক জন্য এভাবে কাটতে পারি।
আপনাদের দুইজনের ভালোবাসা মঙ্গল কামনায় এই গানটি আপনাদেরকে উপলক্ষ করে অনেক ভালো থাকবেন।
আমার আমার ওয়াইফকে বললাম যে তোমার কি গান পছন্দ, ঠিক আছে গুরু, আমি আপনাকে বলছি যে জাস্ট আমি আপনাকে বলবো, সে বলছে যে এক পায়ের উপর। আমি বললাম যে সে এক পায়ের উপর গান শুনতে যাচ্ছে।
আর যে টুটুল এবং মেঘলা এই বাসর ঘরটাকে, বাসর ঘরের যে পরিবেশের মধ্যে আছে আমার এই বন্ধু দুইজন, এদেরকে একদম স্বপ্নের কাছাকাছি নিয়ে যাও। যত রকমের আয়োজন, যত রকমের প্রয়োজন সব কিছু রেডি করো, যাতে করে কোনো কিছুতে কাল মানে কোন রকমের মানে কোনো কোনো যেন অপূর্ণতা না থাকে। সো তাড়াতাড়ি সংগ্রহ করার ব্যবস্থা করো এক পায়ের উপর।
আমার একটা দুর্ভাগ্য কি, আমি আজকে আউট অফ এফএম মানে নেটওয়ার্কে, সেই জন্য আমি আজকে শুনতে পাচ্ছি না। যদি আমি
আপনার ভালো লাগার জিনিস সবাই শুনছে, এবং এরই মধ্যে আমরা প্লে করেছি আপনার পছন্দের গান এক পায়ের উপর।
গুরু ব্যাকগ্রাউন্ডে ছিল, আমরা কথা বলি, আমার ওয়াইফ একটু কথা বলবে।
হ্যাঁ হ্যাঁ দেন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আমাদেরকে এত চমৎকার একটি অনুভূতি, এত চমৎকার একটি আবেগ উপহার দেওয়ার জন্য। বাসর ঘর ভালোবাসায় একদম ভালোবাসার উন্মত্ততায় ছেয়ে থাকে। আপনার পছন্দের গান বাজছে এখন। এই গানটি কখনোই পূর্ণতা পেত না যদি আপনারা দুইজন একসাথে হাত ধরাধরি করে আজ বাসর ঘরে না থাকতেন।
গুরু
হ্যাঁ শুনতে পাচ্ছি
গুরু, আর আজকে তো আমি শুনতে পাচ্ছি না বিকজ আউট অফ নেটওয়ার্ক। আমি ইনশাল্লাহ মান্দাতে ঢাকা এসে আমি ওই আপনার লাভ গুরু বলার সাথে কফিটা লিঙ্কটা নিয়ে আমি ইনশাল্লাহ এটা শুনে নেব। বিকজ অফ আই লাইক দিস সং সো মাচ, ইউ নো, ফ্রম লাস্ট থ্রি ইয়ার্স আই এম লিসেনিং।
থ্যাংক ইউ, থ্যাংকস ফর অল শর্ট অফ প্রেজ। ভালো থাকেন, স্বপ্নের কাছাকাছি না, স্বপ্নকে ভেদ করে যান। মনে রাখবেন আজকের এই স্বপ্নময় মুহূর্তগুলো আপনার জীবনের সবচাইতে বড় পুঁজি। স্বপ্নের মধ্যে থাকেন, ভালো থাকেন, অনেক ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।
এটা বলতে চাচ্ছি
This track was downloaded from FusionBD.com.
জি হ্যাঁ, শুনছেন সবসময় রেডিও আমার 88.4 FM, সাথে আছি আমি মেঘলা, আর আমার সাথে আছে টুটুল এবং আরও আছেন লাভগুরু এবং আজকের বিশেষ অতিথি। জানিয়ে দিচ্ছি ঘড়িতে সময় ঠিক রাত 1:41, আর চলছে ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা।
তো প্রিয় বন্ধুরা, মনের অনেক কথা জমে আছে এই মুহূর্তে, পাঠিয়ে দিন আমাদের কাছে। সেজন্য মোবাইল ফোনের এস এম এস অপশনটাই ভরসা টাইপ করে ফেলুন, আর এ স্পেস দিন, নাম লিখুন, লোকেশনটা লিখুন, তারপরে মনের সেই যত্রতত্র ছড়ানো ছিটানো কথাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। দেশের ভেতরে কিন্তু অনেক বন্ধুরা আছে, আমি তাদের কাছেই যাচ্ছি। সাজ্জাদ আছে নারায়ণগঞ্জ থেকে, বলেছে হোয়াট আ লাভ স্টোরি অ্যান্ড বেস্ট অব লাক। তারপরে আছে সুপার বয় মনির, পাতিরা থেকে বলেছে, ইফতি এবং ফ্যান্সির ভালোবাসার লাইলি মজনু সিরি ফরহাদ চণ্ডীদাস রজকিনী আরও যারা আছে সবাইকে হার মানাবে।
খুবই সুন্দর। তাই বলে আচ্ছা দেশের বাইরে থেকেও কিছু এস এম এস আছে। ওকে, তোমার কাছে বোধহয় দেশের বাইরে না, আমার কাছে দেশের
বিয়ে পড়াতে হবে দেশের বাইরে
না। আমি আগে পড়ি। রাজশাহী থেকে লিখেছেন একজন মমিনুল ইসলাম মমিন, লাভগুরুকে উদ্দেশ্য করে লিখেছেন, আমি মমিন রাজশাহী থেকে তোমাদের প্রোগ্রাম ইন্টারনেটে শুনছি, আমার খুব ভালো লাগছে, আমি জীবনে প্রথম একটা প্রেম শুরু করতে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। গুরু আপনি একটু যদি দোয়া করে দিতেন,
একটু হাত তুলে।
হ্যাঁ, আমি দোয়া তো অবশ্যই করি, যে ভালোবাসা, যে কথা বলছিলাম যে ভালোবাসা দিয়ে সমস্ত হৃদয় শাসিত হোক।
আরো অনেক বন্ধুরা কিন্তু দেশেও আছে, তবে তাদের কাছে যাবার আগে আমি একটু লন্ডন ঘুরে আসি। সেখান থেকে একজন বন্ধু আমাদের কাছে এসএমএস করেছেন, আবু জাফর স্বপন বলেছেন, ভাইয়া লন্ডন থেকে কি করে বিয়ে করা যায় বলবেন কি, আমি এইখানে আর আমার ভালোবাসার মানুষটা বাংলাদেশে, কি করব বলেন, বিয়েটা পড়াতে হবে আজ রাতেই।
কিভাবে সম্ভব
এইটা? এই ব্যাপারগুলোর সম্বন্ধে আমরা তো এর আগে বিভিন্নভাবে জেনেছি, তো আমরা এটা আসলে কিছুই না, এটা ভালোবাসার আকুতি তারা জানিয়েছে এইভাবে। সবাই ভালো থাকুক ভালোবাসার মধ্যে, সেটা সুদূর প্রবাসের লন্ডন হোক, নিউ ইয়র্ক হোক, অথবা ওমান হোক। ওমানের কথাটা বারবার আসছে, গত অনুষ্ঠানে ওমানের কথা আমরা শুনেছিলাম। তো সবাই সবার জায়গাতেই ভালো, ভালোবাসা নিয়ে অনেক বেশি ভালো থাকুক।
ওকে, ঝুমু এবং মুন্নি লিখেছেন বাড্ডা থেকে, হিরো ইফতির সঙ্গে একবার দেখা করতে চাই, উনি তো আমার ভালোবাসার টপ হিরো হয়ে গেছেন। খুবই জোস। আরো লিখেছেন,
হ্যাঁ
কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে আছে প্রতীক, আছে মিরপুর থেকে, বলেছে গুরু আজ থেকে ইফতি ভাইয়া ডিজিটাল ভালোবাসার জনক।
অনেক সুন্দর সুন্দর কমেন্টস, অনেক মজার মজার কমেন্টস আছে। তারপরে লিখেছেন নাহিউল, ও মামা খুব জোস কাহিনী, ইউ আর রিয়েলি জিনিয়াস, আই স্যালুট ইউ, ইউ আর দ্য ডিজিটাল লাভার।
আর এগুলোর এগুলোকে এইভাবে না বলে, অর্থাৎ সত্য তো সবসময় সত্য, মেঘলা কি বলো অথবা টুটুল তুমি কি বলো?
হ্যাঁ, সত্য তো সবসময় সত্য এবং সেটা মাটি চাপা দিলেও থাকবে না, বেরিয়ে আসবেই।
কিন্তু অনেকের
লিফটে যে বিয়েটা হয়ে গেল সেটা,
কিন্তু অনেকের কাছে মানে অনেকেই মনে করেন যে সত্যটা মাঝে মাঝে অপ্রিয়, কিন্তু তারপরেও সেটা
দেখা যাক। আমি আগামী 5-10 মিনিট যে কথাগুলো বলবো, সত্যকে ধারণ করার মানসিকতা কে কতটুকু রাখে দেখা যাক।
আমরা
আমি চলে আসি ফ্যান্সির কাছে এবং চলে আসি সেটি জানতে, যে কথাটা আমি বলছিলাম যে আপনার মা এবং বাবা, বাবার কথা বলছিলেন যে বাবা নিজের মনের কথা ঠিক সেভাবে প্রকাশ করতে চান না, কিন্তু রাত্রে যখন ঘুমিয়ে থাকেন পরম আদরে পরম মমতায় আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে যায়। এবং মায়ের কথা কি যেন বলতে চাচ্ছিলেন প্লিজ একটু বলুন, আমরা শুনে নি।
হ্যাঁ, আমার মা তো মানে অনেক স্ট্রাগল করেছে, আপনি তো মনে হয় শুনেছেন গুরু, আমার কোনো ভাই নেই আর আমার বাবাও ওভাবে সময় দেয় না, তো মানে আমরা যে চারটা বোন সবার ইসেতেই আমার মা মানে একজন কি বলে এটাকে, উনি সবকিছু হ্যান্ডেল করে। তারপরে আমার যে এত ধরনের ঘটনা ঘটেছে কিছুই কিন্তু আমার বাবা জানে না, আমার বাবার লাস্ট ঘটনাটাই জানে, আম্মুর মানে রাগটা ধরে রাখতে পারেনি, তো বাবা জিজ্ঞেস করেছে কি হয়েছে, কেন কোন ব্যাপারে চিল্লাচিল্লি করতেছো, তো আম্মু বলতেছে একটা ছেলে ব্যাপারে ওর সাথে কথা বলতে না করেছি কিন্তু ও তারপরেও কথা বলে, ও আমার কথা শুনে না। ঠিক তখন ওই বাবা ওই মুহূর্তটা জানে, এর আগে যে এত সমস্ত ঘটনা এত সমস্ত ই ঘটলো কিছুই জানে না, মানে সে থেকে তো আমি বুঝি যে আমার মা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে।
দু একটি ছোট্ট ঘটনা, মায়ের যে ভালোবাসা, এরকম দু একটি ঘটনা, হঠাৎ অসুখ হয়েছিল বা কোনো একটা ভালোবাসার ঘটনা, মা তো অনেক বেশি স্নেহকাতর আপনার ব্যাপারে, তারপরে দু একটি ঘটনা শোনাচ্ছে।
একটা কথা বলতে চাচ্ছি,
না আপনার কথা আমরা এখন নিব না।
গুরু, ওই যে আমি যে এক মাস পর আমার মার সাথে দেখা করলাম, তখন কিন্তু আমার মা আমাকে দেখে অজ্ঞান হয়ে গেছে,
সেটা আমরা শুনেছি। আমি চাচ্ছি যে বিয়ের আগে যখন ছোট ছিলেন আপনি, যখন বেড়ে উঠছেন, সেই সময়কার কোন একটি ঘটনা।
সেই সময়কার গুরু, আসলে আমার মার সবই তো ভালোবাসার, কোন দুঃখের ঘটনা তো আমার কাছে নাই, মানে আমার মা আমার গায়ে কখন হাত দেয়নি গুরু, মানে একটা বকা ঝকা এই ধরনের কোনো কিছু সে করেনি, মানে আমি জাস্ট যা বকা খেয়েছি আমার মার কাছ থেকে সম্পূর্ণ এই মানে মানে আমার ভালোবাসার কারণে, যেটা হয়তো আমার ফ্যামিলি ওভাবে মেনে নিতে পারে নাই, নিছে ওই টাইমটাতে তারা মেনে নিতে পারেনি।
এক্ষেত্রে ভাগ্যদেবতা অনেক বেশি আমাদের প্রশ্নে প্রসন্ন ছিলেন, যে কারণে হয়তো কোন রকমের খারাপ কিছুর সামনে আমাদের পড়তে হয়নি। কিন্তু অনেক পরিস্থিতি কিন্তু এসেছিল যাতে আমাদের খারাপ কিছুর সামনে আমরা পড়তে পারতাম।
তবে গুরু, আমি ওকে সবসময় একটা কথা বলেছি যে আমার ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে, আমি জানি তারা মানে ওই ধরনের আইনের কোন ইসেটা যাবে না। ওর ভয় ছিল সবসময় যে হয়তো বা কিডন্যাপ অথবা এরকম এই ধরনের কোন কেস টেস হয়তো আমার বাসা থেকে করতে পারে, কিন্তু আমি ওকে সবসময় বলেছি যে না, আমার বাসা থেকে।
আমাদের আজকের গল্পটা যেখানে গিয়ে শেষ হলো সেটি হচ্ছে যে বিয়ে দুইজনের হয়েছে এবং বিয়ের পরবর্তী জীবন চলছে 2009 থেকে 2011 পর্যন্ত, তাই তো? বিয়ের পরবর্তী জীবন আপনারা যে ভালো আছেন দেখেই বোঝা যায়, এবং এ সম্বন্ধে আরো হয়তো ডিটেলস আপনাদের কাছ থেকে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে শুনে নেব। মাঝে শুধু কিছু কথা, সে কথাগুলো এরকম যে আমি আগে ধন্যবাদ জানিয়েছি আপনার ভাইকে, শিপন বলছিলেন নাম, ওনাকে অনেক শ্রদ্ধা জানিয়েছি যে ওনার জায়গা থেকে উনি যে ভালোবাসা দেখিয়েছেন আপনাকে, এবং দুই বোনের কথা বলছিলেন, সেই দুই বোনের প্রশ্নে আপনার আমাদের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা। দোব্বা বলে রাখেন, বড় দোব্বা এবং মেজো দোব্বা। বড় দোব্বা কি আজকে?
হ্যাঁ, আজকে আছে আমার সাথে।
সো বড় দোব্বাকে এই ফাঁকে মেঘলা একটু স্টুডিওতে নিয়ে আসেন, আমি সরাসরি ওনার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে মা হারা এই শিশুটিকে মায়ের অভাবটা বুঝতে দেয়নি এই বড় দোব্বা এবং মেজো দোব্বা, এবং সেই সাথে এখন যিনি মা হয়ে আপনাদের পরিবারে আছেন তিনিও তো সেই অর্থে আপনাদের পারিবারিক সেই দায়িত্বটা পুরোপুরি নিয়েছেন যাতে করে মায়ের অভাবটা কখনই বুঝতে দেননি। এবং এই কথাগুলোর প্রেক্ষিতে একটি কথা বারবার এসে আমার সামনে যেটি উপস্থিত হচ্ছে সেটি হচ্ছে যে যে কথা আপনি বলছিলেন যে বাবার ভালোবাসা, বাবার ভালোবাসা আমি ওইভাবে উনি নিজেকে ওই ব্যক্তিগুলো ওইভাবে নিজে প্রকাশ করেন না, কিন্তু তিনি আপনি যখন ঘুমিয়ে থাকেন পরম আদরে পরম মমতায় আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে যান। এইবার আমাদের সামনে এরই মাঝে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে বড়দোব্বা। বড়দোব্বা বলতে বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, বড়দোব্বা হচ্ছে বড় বোন ইফতির, যে ইফতি তার বোনদেরকে বড়দোব্বা মেজদোব্বা এভাবেই সম্বোধন করতে পছন্দ করে, এবং আমিও বড়দোব্বা বলেই সম্বোধন করছি এবং সম্মান জানাচ্ছি। বড়দোব্বা আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই আমাদের স্টুডিওতে।
আমি গলাতে বসে এসে ঠান্ডা, এখন কি বলবো, কথাই বলতে পারছি না।
আচ্ছা, আপনার এই কষ্টের জন্য এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে আপনার গলায় প্রবলেম হচ্ছে কথা বলতে, শুধুই কৃতজ্ঞতা জানাতে, শুধুই শ্রদ্ধা জানাতে, শুধুই আমাদের পক্ষ থেকে ভালোবাসা জানাতে এবং আপনাকে অনেক বেশি সম্মান জানাতে, আপনাদের পরিবারকে সম্মান জানাতে আপনাকে আমার উপস্থিত জানানো, এই উপস্থিত করা এবং লাভগুরুর পক্ষ থেকে এবং আমার টিমের পক্ষ থেকে আপনাকে অনেক শ্রদ্ধা অনেক সম্মান জানাচ্ছি যে মা হারা এই ছেলেটিকে আপনারা বুঝতেই দেননি সে অভাবটা।
সেটাই আমার কিছু বলার ছিল কিন্তু অসুস্থতার কারণে বলতে পারছি না।
কোনো সমস্যা নাই, আমরা হয়তো কোনো একদিন যখন আপনি সুস্থ থাকবেন, যদি আমরা অনেক সময় প্রোগ্রামের ফিডব্যাক সেশনগুলো করি তখন হয়তো ফোনে আপনাকে নিতে পারব। শুধু আপনাকে অনেক শ্রদ্ধা জানানোর জন্যই আজকে সরাসরি আপনাকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ করেছি। এবার চলে আসি ফ্যান্সি আপনার কাছে। আপনি বলছিলেন আপনার বাবার কথা এবং সেই ফাঁকে আপনি বলছিলেন আপনার মায়ের কথা। মায়ের কথা বলতে গিয়ে বলছিলেন যে মায়ের কোন কথাটা বলব, মায়ের তো সবই ভালোবাসা, ওটা তো একটা মানুষ না, আপদ মস্তক যেন একটা পুরোটাই ভালোবাসা, আলাদাভাবে কোন ভালোবাসার কথা বলব? এই পরিমাণ ভালোবাসা আপনাদের প্রশ্নে বাবা মা পোষণ করেন, ঠিক সেই পরিমাণ ভালোবাসা পোষণ করে বাবা মা সহ পরিবারের অন্য সদস্যরা, যেই রকম ভালোবাসা পোষণ করেন ইফতি আপনার প্রশ্নে আপনার পরিবারের লোকজন। এখন থেকে ধরেন আরো 10 বা 15 বছর পর ঠিক যেইভাবে আপনাদের জীবনে যে ভালোবাসা এসেছে, আপনাদের হাত ধরে যে সন্তানরা এই পৃথিবীতে আসবে তাদের কাছেও যদি এই ধরনের ভালোবাসা আসে এবং এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে তখন বাবা মা হয়ে যদি আপনাদেরকে যেতে হয়, সেই কষ্টটা যে কত বেশি তীব্র হতে পারে সেটাকে ভুলে যাওয়ার, সেটাকে এড়িয়ে যাওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। দেখেন, আমি যে কথাটি বলছিলাম যে আমাদের ভাগ্য দেবতা হয়তো অনেক বেশি সুপ্রসন্ন ছিল যে কারণে ইফতির সাথে কোন রকমের সেই অর্থে সমস্যা হয়নি। ইফতি মাঝরাতে গিয়ে ব্রিজ থেকে তাবিজ নিক্ষেপ করছে নদীতে, মাঝরাতে গিয়ে গোরস্থানে ঢুকে এক হাত নিচে কবরের নিচে সে তাবিজ পুঁতে রাখছে যাতে করে দয়াল বাবার কথা অনুযায়ী আপনাকে সে খুঁজে পায়। রাতের পর রাত আপনার বাড়ির সামনে ভোর করে দিচ্ছে,
ভালোবাসায় সব পাগলামিগুলো থাকে, কিন্তু আমরা ভালোবাসার ক্ষেত্রেও কিছুটা ম্যাচুরিটি দেখতে চাই, ম্যাচুরিটি আশা করি, যাতে করে কেউ কখনো কোন রকম অঘটনের সামনে না পড়ে। আমরা অনেক ভাগ্যবান এই অর্থে যে আমরা এই পরিস্থিতির সামনে পড়তে দেখিনি আপনাদেরকে, কিন্তু পড়ার অনেক বেশি সম্ভাবনা ছিল। আরেকটি বিষয়ের জন্য আমার সত্যি অনেক বেশি আমার দুশ্চিন্তা হয়েছিল, সেটি হচ্ছে যে আপনি কিন্তু পড়ালেখার ব্যাপারে অনেক বেশি ফোকাস ছিলেন এই ভালোবাসার পাশাপাশিও, যে কারণে আপনার ইন্টারমিডিয়েটের রেজাল্ট কিন্তু খুব বেশি খারাপ ছিল না, যেক্ষেত্রে ইফতি রেজাল্টটা সেই অর্থে ভালো হয়নি। এবং ভর্তি পরীক্ষার সময় আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আপনি ভর্তি হলেন এবং ইফতি তার আশানুরূপ কোন ভার্সিটিতে সে অ্যাডমিশন পেল না, এবং পরবর্তীতে শুধু ভালোবাসার কারণেই দুইজন দুইজনকে আপনারা যে জায়গাতে আপনারা পড়তে চেয়েছিলেন সেই জায়গা থেকে অন্য জায়গায় পড়তে হল। এই যে সময় আমার ক্যারিয়ারের প্রতি অনেক বেশি ফোকাস হওয়া উচিত, যে বিষয়ে আমার এডুকেশনের প্রতি অনেক বেশি ফোকাস হওয়া উচিত, সেই সময়টাতে আমরা এই সব ব্যাপারগুলোকে একদম পাশ কাটিয়ে গিয়ে হয়তো এমন কিছু সিদ্ধান্ত নিলাম যে সিদ্ধান্তর কারণে আমাদের ক্যারিয়ারটা যেই গ্রোথ দিয়ে আমাদের ক্যারিয়ারটাকে যত বেশি আমরা ক্যারিয়ারটাকে বর্ণিল করতে পারতাম, যে ক্যারিয়ারটাকে আমরা যত বেশি রিয়েলিস্টিক করতে পারতাম, সেটা কিন্তু করতে পারিনি। আজ হয়তো এটা আমাদের জন্য মিনিংলেস, কিন্তু সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, চিন্তা করে দেখুন, আমার কাছে স্টিভসের কথা খুব বেশি মনে পড়ছে, নামটাকে আমি ভুল বললাম না তো, অ্যাপেলের যে স্বপ্নদ্রষ্টা যিনি আজকে মারা গেছেন 56 বছর বয়সে, ক্যান্সারে আক্রান্ত উনি 2004 সন থেকে। আজ অ্যাপল জাস্ট বিকাম দ্য আইকন ইন আইটি সেক্টর, আমরা আইফোন বলতে একদম মানে আমাদের মধ্যে একটা অজ্ঞান অবস্থা, আইফোন 3GS চলে গেছে, দেন আইফোন 4, আইফোন 5 কিক অফ হতে যাচ্ছিল 10 তারিখে, যদিও কোনো কারণবশত আইফোন 5 কিক অফ হয়নি, কিন্তু আইফোন 4S এসেছে নতুন মার্কেটে। এই যে একজন ব্যক্তি প্রতি মুহূর্ত দিয়ে গেছে, প্রতিদিন দিয়ে গেছে, যার কারণে এক এক দিন এক এক উদ্ভাবনী শক্তির মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে গোটা বিশ্বের মানুষ তার ফল অনুভব করেছে। এবং আজকের তারিখে অ্যাপল এই কর্পোরেশনটি এমন একটি জায়গাতে নিজেকে নিয়ে দাঁড় করিয়েছে, সেটি হচ্ছে পৃথিবীর একটি বড় বিগ শট কোম্পানি। এগুলো কিন্তু একটা মানুষের ভিশনের কারণে, একটা মানুষের প্রচন্ড পরিশ্রমের কারণে সম্ভব হয়েছে। সো আমাদের জীবনে তো ভালোবাসা থাকবে, আমাদের জীবনে তো সবকিছুই থাকবে, কিন্তু তার মানে কখনোই এরকম না আমরা আমাদের ক্যারিয়ার থেকে, আমাদের স্বপ্ন থেকে, আমাদের অনেক বড় করে বাঁচা থেকে আমাদের নিজেদেরকে পিছিয়ে রাখব। এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই ভেবে রাখার প্রয়োজন আছে। আজ হয়তো কিছুটা হলো মিনিংলেস এই ব্যাপারগুলো, কিন্তু যে কথা বলছিলাম যে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে, সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, যখন আমি দেখব যে আমার সমসাময়িক বন্ধুবান্ধব এবং তাদের সন্তানেরা যে ধরনের পরিবেশ পরিস্থিতি নিয়ে বড় হচ্ছে, সে ধরনের পরিবেশ পরিস্থিতি চাওয়ার পরেও আমি দিতে পারছি না, তখন হয়তো কিছুটা হলেও অতৃপ্তি ভিতরে কাজ করবে যে আমি যে পৃথিবী কাটিয়েছি সেটা তো ঠিক আছে, কেন আমি আমার পরবর্তী সন্তান বা আমাদের বংশধরদের জন্য সে ধরনের আমি ভবিষ্যৎ তাদেরকে দিতে পারছি না। হয়তো তখন আফসোস হলেও হতে পারে, আমরা আমাদের ক্যারিয়ারটাকে আরেকটু বর্ণাঢ্য করলে হয়তো ভালো হতো। তাই সব ঠিক আছে, সব ভালো আছে, সব সুন্দর আছে, তার সাথে আমি খুশি হতে পারতাম আরো বেশি যদি এই বিষয়গুলো প্যারালালি চলত। পদার্থ বিজ্ঞানের বলবিদ্যার জায়গায় শারীরিক বলবিদ্যা দেখাতে আমি শোডাউন দিচ্ছি, বেশ কয়েকটা বাইক নিয়ে আমি চলে গেলাম সাভার এবং মামাকে শোডাউন দিয়ে আসলাম, এটা চাইতে পদার্থ বলবিদ্যাতেও যদি একটু কনসেন্ট্রেট করতাম। আমরা ভালোবাসার ইকুয়েশনগুলো নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম, সেই সময় যদি কেমিস্ট্রি ইকুয়েশনগুলো একটু মনোযোগী হতাম, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার কোন শক্তি নাই। এটা যত বেশি রূঢ় শোনাক না কেন, এত চমৎকার ভালোবাসার মধ্যে, আমিও তো আপনারা খেয়াল করেছিলেন যে আমি রীতিমতো নাচছিলাম যখন আপনাদের ভালোবাসার গান হচ্ছিল, কারণ একদম মিশে গেছিলাম। কিন্তু তাই বলে আমি ওই জায়গাতে আমি অবিবেচক হতে পারি না, আমি আনরিয়েলিস্টিক কোনো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না, যা সত্যি তা দৃঢ়ভাবেই সত্যি। আর যে প্রসঙ্গগুলো বলছিলাম যে বাবা মার কথা, যে বাবা মার প্রসঙ্গগুলো আসছিল যখন আপনি বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন এবং পরবর্তীতে ইফতির সাথে আপনি ওই পরিবারে গিয়ে উঠলেন, সব ঠিক আছে, সবই ঠিক আছে সব জায়গাতে, কিন্তু সেই জায়গাতে দেখুন যে তাদের কোনো দোষ ছিল না। ফ্যান্সি আপনার বাবা মার কথা বলছি, তাদের কোনোই দোষ ছিল না, তারা শুধু পাগলের মতো ভালোবেসেছে তাদের ঔরসজাত সন্তানকে, তারা শুধু পাগলের মতো ভালোবেসেছে যে মেয়েটি তো অনেক বেশি ফোকাস তার ক্যারিয়ারে, অনেক অনেক মেধা সম্পন্ন, একে কিভাবে আরো বেশি এর ক্যারিয়ারটাকে আরো বেশি সিকিউর করা যায়, আরো ক্যারিয়ারটা কিভাবে আরো বেশি বর্ণাঢ্য করা যায়, এ ভাবনাটা কি দোষের
যদি সন্তানের পক্ষ থেকে মা কখনো বাবা কখনো এ ধরনের স্বপ্ন দেখেন, তাই হয়তো চাননি যে এখন হয়তো এই সিদ্ধান্তগুলোতে যাওয়া ঠিক হবে না, একটু সময় নেক, পরবর্তীতে হয়তো এই সিদ্ধান্তগুলোতে যাওয়া উচিত হবে। আপনার প্রতি প্রচণ্ড পরিমাণ পাগল প্রায় ভালোবাসায় আপনাকে এক মাস পর দেখার পরে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, এটা ভালোবাসা ছাড়া আর কিছুই না। তো যে পরিমাণ কষ্ট ওনারা পেয়েছেন ওই সময়গুলোতে, যে পরিমাণ দুঃখের সামনাসামনি হয়েছেন, সেটার জন্য আমরাও দুঃখ প্রকাশ করছি এবং আমরা চাইব যে পরবর্তীতে কোনো ভালোবাসা কোনো সম্পর্কে যেন অপমৃত্যু না হয়, এবং অবশ্য সেই সাথে এটাও চাইব যে কারো হাত ধরে আমাদের এত পূজনীয় বাবা মা, যাদের পুরো জীবনটাই তৈরি হয়, পুরো জীবনটাই পার হয়ে যায় আমাদেরকে তৈরি করতে গিয়ে, তাদের যেন কষ্টের কারণ আমরা না হই। প্ল্যাটফর্ম ইজ ওপেন, সুযোগ আছে মনে হয় সব ঘটনার পরেও সরি বলার এবং বন্ধুদেরকে বলে দেওয়ার যে কারো যেন অন্তত বাবা মাদের যেন কষ্টের কারণ আমরা না হতে পারি। ইফতি আপনি কি বলেন?
হ্যাঁ গুরু, আপনি যা বলেছেন অ্যাবসলুটলি রাইট। আমি আপনার পক্ষে খুবই শ্রদ্ধাশীল আপনার কথা প্রতি। যে আসলে গুরু যেটা বলতে চাচ্ছিলাম যে আমার ওই সময়টা আমার ব্রেন কোনো কাজ করতো না, নার্ভাস সিস্টেম কোনো কাজ করতো না, আমার খালি একটাই ছিল যে ফ্যান্সিকে আমি চাই এনি হাউ। তো আমি যেটা এখন ফিল করি যে আসলে আপনি যে কথাটা বললেন, একসময় তো আমিও বাবা মা স্টেজে আসবো, আমি তো একসময় কষ্টগুলো যদি আমার হয় কেমন ফিল হবে এটা আমিও ফিল করি গুরু। তবে গুরু যারা লিসেনারদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে লাভ ইজ নট হার্ট অফ লাইফ, লাভ ইজ পার্ট অফ লাইফ। ভালোবাসাটা কিন্তু হৃদয় না, ভালোবাসার জীবন একটা অংশ। তো আমরা কি করি যে আমরা ভালোবাসাটাকে হৃদয় হিসেবে নিয়ে নিই, এই জন্য আমরা গুরু কোন কিছু দেখতে পারি না।
আমি আমি মনোযোগী হয়ে চলে যাচ্ছি ফ্যান্সি আপনার দিকে, কি মনে হয় আপনার?
না গুরু, আমি যে কাজটা করেছি সেটা তো অবশ্যই আমার বাবা মাকে অনেক পেন দিয়েছি আমি, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আসলে ওই মুহূর্তে আমি বুঝতে পারিনি যে আমি আসলে কোন দিকে যাব। আমি ওকেও ছাড়তে পারছি না, আবার আমি আমার বাবা মাকেও ধরে রাখতে পারছি না, কারণ বাবা মাকে ধরে রাখলে তারা আবার অন্য জায়গায় আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমি কিন্তু আগে বের হয়ে যাইনি, মানে যেই দিন আমার বিয়ে ঠিক হয়েছে সেদিন কিন্তু আমি বের হয়ে গেছি। জানি তারপরও আমার বাবা মা অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট দিছি আমি। আমার বাবা কিন্তু আমার সাথে এক বছর কথা বলে নাই, আর এই দুঃখ মানে আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ এটা। এখনো আমার বাবা আমার সাথে কথা বলে, কিন্তু ওই যে আগের যে একটা মানে পজিশন ছিল যে হাসি খুশি হিসেবে কথা বলতো, ওইটা গুরু আমি এখন খুঁজে পাই না।
চেষ্টা হবে এবং আপনার সেই চেষ্টাটাই থাকা উচিত কত শীঘ্রই সম্ভব বাবা মার সাথে ফ্যান্সি যে ওই ধরনের সম্পর্ক, ওই সম্পর্কটা যত তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসা যায়। আর আমি অবশ্যই এটা কখনোই চাই না যে পরিবারের দিকে হয়তো তাকিয়ে থাকতে গেলে পছন্দের সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে ফেলার ভয় ছিল, যে কারণে হয়তো এই সিদ্ধান্তটা আপনি নিয়েছেন। কিন্তু আপনাদের উদ্যোগ, যেদিন থেকে আপনারা সম্পর্কের ব্যাপারে পরস্পর পরস্পরকে অ্যাকনলেজ করেছেন যে আমি তোমাকে ভালোবাসি, সেও জানিয়েছে তোমাকে আমি ভালোবাসি, এই সময়কাল থেকে আপনারা কখনোই কিন্তু ওই মানে ভালোবাসা যে একটা অনুপ্রেরণার একটা অনুভাবক, মানে যেটাকে বলে প্রভাবকের ভূমিকায় আসতে পারে, ভালোবাসা কিন্তু কখনোই মানে একটা পাগল প্রায় অবস্থার মধ্য দিয়ে সবকিছু ধ্বংস করে দেয় না। রাদার ভালোবাসা কিন্তু একটা প্রভাবকের ভূমিকা আসতে পারে, একটা বড় অনুপ্রেরণায় পরিণত হতে পারে, যেই অনুপ্রেরণা দিয়ে যেভাবে ডেভেলপ করবে ইফতি ঠিক সেভাবে ডেভেলপ করবে ফ্যান্সি। এবং পরিস্থিতি যদি এইরকম হতো, চিন্তা করে দেখুন যে আপনাদের কেমিস্ট্রি বা ফিজিক্সের ওই ক্লাসরুম থেকে আপনাদের প্রেম শুরু হলো এবং আপনারা অনেক বেশি আরো বেশি মাত্রায় ফোকাস হয়ে গেলেন যে আমাদেরকে এই মুহূর্তে নিজেদেরকে আরো বেশি মাত্রায় তৈরি করতে হবে, এমন একটি স্টেজে গিয়ে নিজেদেরকে দাঁড় করাতে হবে যাতে করে আমাদের বাবা মা জানেও যদি তাতেও যেন মনে করেন না ছেলে বা মেয়েটা তো জুয়েল, সে অর্থে তাকে ফিরিয়ে দেওয়ার কোন রকমের কোন যৌক্তিকতা নাই। ওর রেজাল্টটা যদি আনফর্চুনেটলি খারাপ হয়ে যায়, যদি ফর্চুনেটলি এইরকম ভালোবাসার অনুপ্রেরণায় থেকে সে যদি রেজাল্টটাকে সেই লেভেলে নিয়ে যেতে পারত এবং বাবা মা যদি জানত যে ছেলেটি এই ধরনের ফলাফল করেছে লাস্ট এইচএস এক্সামিনেশনে এবং অনার্স পড়ছে এই রকম একটা রিকগনাইজড রেপুটেড ভার্সিটিতে, তাহলে হয়তো তাদের ভাবধারা বা মানসিকতাতে এই রকমের পরিবর্তন আসত না, তাকে হয়তো এভাবে রাত বিরাতে গিয়ে কোন ব্রিজের উপর থেকে ওই ইসের মধ্যে নদীর মধ্যে কোনো তাবিজ নিক্ষেপ করতে হতো না, বা রাত বিরাতে গিয়ে হয়তো কোনো গোরস্থানে গিয়ে কোনো তাবিজ পুঁতে আসতে হতো না, এই কাজগুলো হয়তো অনেক বেশি সহজ হয়ে যেত এবং দুইজনের সমর্থনে, যে দুই পরিবারের সমর্থনে যে বিয়েটা হতো সেটা মনে হয় আপনাদের ভালোবাসাকে, আপনাদের ভালো লাগাকে আরো বহুগুণে বাড়িয়ে দিত। এমন তো হতে পারত, এমন তো ঘটানোর সুযোগ ছিল আপনাদের কাছে, কিন্তু আমার মনে হয় যে সেই সময়টাতে আপনারা অনেক বেশি ইনভলভ থেকেছেন নিজেদের মনের ভালোবাসা দেয়া নেয়া
বা যে ধরনের ট্রিপিক্যাল লাভার্সরা যে ধরনের মুভমেন্ট নিয়ে ব্যস্ত থাকে সেই ধরনের পরস্পরের সাথে কথা বলা বা দেখা করা এইসব নিয়ে, কিন্তু সেই ভালোবাসাটাকে আপনার অনুপ্রেরণার একটা বেজ হিসাবে ব্যবহার করতে পারেনি, যাতে করে আপনারা সেই সুযোগে নিজেকে এমন একটা অবস্থায় তুলে রাখতে পারতেন হয়তো বাবা মার এটা দেখে অনেক বেশি খুশি হতো এবং আপনাদেরকে হয়তো সেই অর্থে রিফিউজ করত না। এটা এটাও তো ভেবে দেখার প্রয়োজন আছে বলে আমার মনে হয়, কি মনে করেন আপনি?
অবশ্যই।
তাহলে আপনি চেষ্টা করবেন, আমাদের বিশ্বাস, যত তাড়াতাড়ি সম্ভব বাবা মার কাছে সেই ধরনের ফ্যান্সি যে মানুষটি ছিল সেই জায়গাতে নিজেকে আবার প্রতিষ্ঠা করতে
আমি যথাসাধ্য চেষ্টা করছি।
চেষ্টা চালিয়ে যান এবং আপনারা সেই জায়গায় ফিরে আসুন। এখন আমরা শুনব আপনাদের জীবন এখন বর্তমানে কোন অবস্থায় আছে, সেইটা শুনেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করে নিয়ে আসব। আমার মনে হয় টুটুলের কাছে কোন
অনেক অনেক বন্ধুরা কিন্তু এই মুহূর্তে জয়েন করে ফেলেছে, দেশ থেকে কিন্তু কিছু এসএমএস আছে আমাদের সাথে, আরিফ আছে মালিবাগ থেকে,
কিছু না অনেক অসংখ্য।
আচ্ছা আমরা একটু দেশের বাইরে ঘুরে আসি, তারপরে অবশ্যই বন্ধুরা কথা দিচ্ছি যে আপনাদের প্রাপ্তিগুলো আমরা স্বীকার করব দেশের ভেতরে যারা আছেন। মাহবুব আলম আছেন আমাদের সাথেই, উনি লিখেছেন, থ্যাংকস লাভ গুরু, মাহবুব আলম ফ্রম জেদ্দা সৌদি আরবিয়ান এয়ারলাইন্স, আই মিস ইউ অ্যান্ড টুটুল অ্যান্ড মেঘ লাভু অ্যান্ড আল বি ক্যান্ডিডেট অন দ্য আমার ভালোবাসা প্রোগ্রাম, থ্যাংকস লাভ গুরু। উনি আমাদের এখানে আসতে চান, তো উনি শুধু নয় দেশের বাইরে থেকে যারা শুনছেন, তো বন্ধুরা আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি যে আপনারা যদি দেশের বাইরে থেকে আমাদের এখানে এসে আপনারা আপনাদের ভালোবাসার গল্প শোনাতে চান, তাহলে একটা সুবিধা বলে দিচ্ছি যে আমাদের পক্ষ থেকে আপনাদের ইনবক্সে একটা নাম্বার দেওয়া হবে, সেখানটায় যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে। আমাদের ইন্তেজার ভাই আছেন, উনি আপনাদের সাথে যোগাযোগ করবে, চিন্তার কোনো কারণ নেই, দেশের বাইরে থেকেও আমাদের সাথে এই প্রোগ্রামে জয়েন করতে পারবেন।
রাইট। আর আমার কাছে আছে একটি এসএমএস, সৌদি আরব থেকে এনামুল ইসলাম পাঠিয়েছেন, গুরু হোয়াট এ নাইস কম্বিনেশন, উই আর লিসেনিং এ সাকসেসফুল লাভ স্টোরি অ্যান্ড ওয়েন দ্য লাভার্স অব দ্য স্টোরি রিচ এট দ্য পয়েন্ট অব বাসর ঘর অ্যাট দ্য সেম টাইম উই গট এ লাইভ ফোন কল ফ্রম এ লাইভ বাসর ঘর, ওয়া হোয়াট এ ম্যাজিক্যাল প্ল্যাটফর্ম, ড্যাম। খুবই সুইট একটা এসএমএস। আর এখন দেশের ভেতরে তো বলেছে,
হ্যাঁ মানিকগঞ্জ থেকে বলেছে জব্বার আছে আমাদের সাথে, অনেক বন্ধু বর্ষণ আছে, ঢাকা থেকে বৃষ্টি আছে, মিরপুর থেকে টুটুল ভাই, আমি তোমাদের নতুন বন্ধু, আছে আমি তোমাদের নতুন
মিতা,
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধানমন্ডি থেকে একজন মিতা আমার পাওয়া গেছে, ফিরোজ আহমেদ আছে আমাদের সাথে, অনেক অনেক বন্ধুরা আছে।
প্রাপ্তি স্বীকারগুলো নেওয়ার আগে আমি আজকের অনুষ্ঠানটার একদম শেষ প্রান্তে আমরা শুধু শুনে নিব যে কেমন আছেন বিয়ের পরবর্তী সময় থেকে আজকের তারিখ পর্যন্ত।
গুরু অনেস্টলি বলতে যে বিয়ের পরে তো খুব ভালো আছি গুরু, খুবই ভালো, সবার দোয়া সবার প্রার্থনা আল্লাহর একটা অশেষ রহমত থেকে খুব ভালো আছি। আর গুরু আমি সবার কাছে খুবই দোয়া প্রার্থী, এই কারণে আমি তখন ভাববো যে আমার এই কষ্টের যে আমি কষ্টের পর যে আমি তাকে বিয়ে করলাম, ফ্যামিলি মানলো, আমি সাকসেস না গুরু, আমি এখানে এখনো সাকসেস না, আমি সাকসেস সেদিন হব গুরু যেদিন মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার লাইফ পার্টনারের সাথে থাকতে পারব। যদি গুরু আমি আমার লাইফ পার্টনারের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি, তখন আমি ভাববো যে আমি যে কষ্ট করেছি বা আমরা যে কষ্ট করেছি আমরা সাকসেস।
ফ্যান্সি আপনার জন্য একই প্রশ্ন, 2009 সনে বিয়ে করলেন, 11 সন চলছে, আজকে তারিখ পর্যন্ত কেমন আছেন এই দাম্পত্য জীবনে?
হ্যাঁ ভালো আছি, তারপরও একসাথে থাকলে তো লাগালাগি হয়, স্বাভাবিক, এটাই
বাস্তবতা। আমি এটাই, না না না, এটা বলা উচিত এই কারণে যে সবাই ভাববে যে এরা তো অনেক ভালো, অনেক অন্যরকম, তাই মনে হয় এরা ভালো গুরু গুরু না, কিন্তু এর মানে তো এই না যে এরা এঞ্জেল, তা কিন্তু না, বা এরা হয়তো হিমালয়ের পাদদেশে সন্ন্যাসী হয়ে জব করে, তাও না, এরা সাধারণ মানুষ, তারপরও ভালো থাকছে, তার মানে এদের মধ্যে অবশ্যই প্রবলেমও হয়, সাধারণ মানুষের মধ্যে যেমন কি ধরনের প্রবলেম হয়
গুরু? আমরা তো মনে করেন
না ভাবে জানো যে গুরু আবার সংসার ভাঙার ব্যাপারে,
আমরা প্রায় প্রতিদিনই ঝগড়া করি বলতে গেলে, মানে মানে আমার শ্বশুর বাড়ির সবাই বলে যে এরা তো ভাই বোনের মতো ঝগড়া করে।
তো গুরু আপনাকে জিজ্ঞেস করেন আগে ফার্স্ট সরি কে বলে?
আচ্ছা সরি কে বলে?
এটা সবসময় ও বলে ডাকে
এবং আমার দুজনের কথোপকথন শুনে গত 2 ঘন্টাতে যেটা মনে হয়েছে যে কাজ করে ইফতি, কিন্তু পেছনে বুদ্ধিদাতা হচ্ছে সবসময় হচ্ছে, ঠিক না?
আমি এটা ঠিক গুরু, আমি তো বললাম যে আমার এই যে ফার্মাসিস্ট যে আমি হয়েছি, যে গুরু যে আমি ফার্মাসিস্ট, আমি এস্টাবলিশ হয়েছি, একমাত্র হচ্ছে আমার লাইফ পার্টনার আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতো, সবসময় পজিটিভ থিং আমার মাইন্ডে দিত, যেটা এইভাবে করো এইভাবে করো।
আচ্ছা অনেক ভালো কথা শুনেছি, ফ্যান্সির সবচেয়ে খারাপ দিক কি ইফতির?
সবচেয়ে খারাপ দিক হচ্ছে গুরু, মানে আমি কারোর সাথেই কথা বলতে পারি না, মানে হঠাৎ কারোর সাথে হঠাৎ করে কথা বললো তার এটা প্রবলেম হয়ে যায়, মানে কোন ছেলে মানুষ।
আর কোন খারাপ দিক?
না, আর কোন খারাপ দিক
গুরু, এটা হচ্ছে যে
খারাপ দিক,
খারাপ দিক হচ্ছে যে গুরু যে কোন একটা কারণে তার সাথে আমার মিসবিহেভ হয়ে গেল, আমার সে দেখলো যে তার ভুল, কিন্তু সরি বলতে হবে আমার, আর যদি আমি ভুল করি আমার সরি বলতে হবে।
তো এটা তো বলতেই হবে।
হ্যাঁ হ্যাঁ। তো আমি যখন জিজ্ঞেস করি আচ্ছা তুমি দেখলে তোমার ভুল, বললাম সরি আমি, তখন আমাকে বলে আমি তো তোমার মতো না, সরি তুমি বলবা।
আরে ভাই তোমার না রেকর্ড আছে যে ব্রিজ থেকে তুমি তাবিজ ফেলছো রাতবিরাতে গিয়ে গোরস্থানে তাবিজ ফেলতে
গুরু। যেটা হচ্ছে যে আর একটা জিদটা প্রচুর, জিদ উঠলে গুরু সাত আট দিন খুব রাগ থাকে। আর একটা যেটা সবচেয়ে আমি যেটা ফিল করি এখন যে যে তার সাথে আমার কোন ঝগড়া হলো, সকাল অফিসে যাব, ঠিক আছে অফিসে কোন শার্ট পরবো, কোন প্যান্ট পরবো, আমার জুতা কোনটা থাকবে গুরু। আমি আমার একটা একটা ব্যাড হ্যাবিট আছে যেটা হচ্ছে ম্যাচিং করে কোনো কিছু না পড়লে আমার গুরু ভালো লাগে না। তো দেখতাম যে ওই সবসময় যে আজকে আমি ব্ল্যাক প্যান্ট পরবো, ওকে ডান, তাহলে ওই ব্ল্যাক শুটা আমাকে ওয়াশ ঠিকঠাক করে দিই।
আর ফ্যান্সি আপনি এক কাজ করেন, ওকে শুধু বলেন না যে শুধু আপনার ব্ল্যাক প্যান্ট এবং ব্ল্যাক শার্ট পছন্দ, মার্কেটে তো আপনি ক্রাইসিস ফেলে দেবেন, আমাদের অনেকের হয়তো ব্ল্যাক শার্ট কেনার প্রয়োজন পড়ে, সবগুলো তো কিনে নিয়ে যাচ্ছে
না, এখন সব কালারই পারে।
তো গুরু যেটা হচ্ছে যেটা আমার সাথে ঝগড়া হচ্ছে, কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে যাবো অফিসে যাব, দেখলাম সবকিছু আমার জন্য ওকে, নাস্তা রেডি আমার জন্য, আমার শো রেডি, আমার জামা রেডি, সবকিছু রেডি, কিন্তু আমার সাথে কথা বলবে না। আমি অফিসে যাওয়া ফোন দিই
যে পাঁচ সাত দিন,
হ্যাঁ হ্যাঁ, অফিসে যাওয়া ফোন দিই কি ব্যাপার, তোমার কি অবস্থা, আপনি কেন ফোন দিচ্ছেন
আমাকে, না এরকম
না না চিনে না। আর আমাকে যখন খুব রাগ করে তখন আমাকে আমার তো ইফতি বলে ডাকে না, বলে জানা জান না জানা। তো আমি বললাম যে হ্যালো, তো বললে যে হ্যাঁ জানা কেন ফোন দিয়েছেন আপনি, আমি বললাম যে তুমি কি করতেছো, আমি কি করতেছি, আমি নাচতেছি,
আপনি ভাগ্যবান যে ভাববাচ্চে কথা বলেন।
তো আমি জিজ্ঞেস করি তুমি কোন গানে নাচো, আমি যে গানে নাচি এখানে তুমি বাবা নাচতে, একসাথে ফোন দেখে দেয়। আর ফোন দিই গুরু ফোন ধরবেই না ধরবেই না ধরবেই না, অনেক অনেকবার ফোন দিই, আমার এত মেজাজ গরম হয় যে আমার কত ফোন ধর রে বাবা, ফোন তো ঝগড়া কর, আমার কত ফোন ধরো, ফোন ধরে তোমার যা মন চায় বলো, অন্তত ফোনটা রিসিভ করো। এই যে একটা মেন্টাল পেইন দেয় আমাকে সারাটা দিন অফিস।
আচ্ছা এবার একটা প্রশ্ন আছে দুইজনের জন্য, আমি জানি এরা হচ্ছে অনেক বেশি ভালোবাসার ব্যাপারে অনেক বেশি কি বলবো এটাকে লোভী ধরনের বলা যায়, যে এরা ঝগড়া করে এই কারণে জানে যে দিন শেষে যখন ঝগড়াটা ঠিক হয়ে যাবে তখন ভালোবাসাটা একদম চতুর্মুখী হয়ে তাদের কাছে আসবে, এই ফিলটা এই মজাটা ওরা নিতে চায়, এরকম কি কিছু বিষয় থাকে? আচ্ছা ঠিক আছে আমি একটা প্রশ্ন করব, আমি যে কথাটি এর মধ্যে শুনেছি তাদের কাছ থেকে সেটি হচ্ছে যে মেঘলা এবং টুটুল তাদের উদ্দেশ্য করে প্রশ্নটা সেটি হচ্ছে যে ফেন্সি যে কথাটি বলছিল যে আমাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে সে খুব ক্ষুব্ধ হয় এবং সে সেটা পছন্দ করে না। এখন এই ব্যাপারটাই আমি একটু সিরিয়াস হয়ে গেলাম, হ্যাঁ এটা একদম ক্যাজুয়াল একটা আলাপ ছিল, একদম মানে সিরিয়াস একটা মুডের মধ্যে নিয়ে গেলাম, এতটুকু ঘটনায় কি যথেষ্ট না একটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে? এবং আমরা কি জানি যে বর্তমান পৃথিবীতে হাজারে হাজারে সম্পর্ক শুধুমাত্র এই অবিশ্বাস থেকেই বা এই ধরনের ঘটনা থেকেই নষ্ট হয়ে যায়, আমরা কি জানি এটা?
হ্যাঁ।
এবং আমাদের এই স্টুডিওতে যে অনেক চোখের পানি অনেক দীর্ঘ নিঃশ্বাস যে মিশে আছে তার পিছনে অনেক বড় কারণ ছিল যে সে হয়তো তার লাইফ পার্টনারকে অবিশ্বাস করে অথবা ছেলে মেয়ের সাথে বা মেয়ে কোনো ছেলের সাথে কথা বলে যে কারণে তাদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে, ব্যাপারগুলো এরকম ছিল না? ছিল। কিন্তু এই ক্ষেত্রে কেন এদেরকে সেই অর্থে কোনো প্রবলেমে ফেলতে পারছে না?
আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি ভালো
এবং
বিশ্বাস
যেটা আত্মার খাদ্য সেটা মনে হয়।
আচ্ছা আমি একটা গুরুবিদ্যা চালাচ্ছি, যেভাবে গুরুবিদ্যা চালাই ওর ভেতরে ঢোকার চেষ্টা করছি আমি। ইফতি আপনার ভেতরে যাচ্ছে, আপনি কি একটু ওজন বেশি অনুভব করছেন? কারণ অলরেডি
একটু মনে হচ্ছে যে আমার 60 কিলো অনেক ওয়েট বেশি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অলরেডি আপনার ভেতরে আমি প্রবেশ করছি এবং চিন্তা করে দেখুন যে আপনার সাথে আপনার প্রিয়তমা মানুষটি আছে, আপনারা বাইকে করে, বাইক কি কোন বাইকটা পছন্দ, কোন ব্র্যান্ডের বাইক? লালটা নিবেন না
ব্ল্যাকটা?
আচ্ছা ব্ল্যাকটা দিলাম, জান ব্ল্যাকটা 150 পালসার নিয়ে 180, ও মাই গুডনেস 180 পারমিটেড তো বাংলাদেশের প্রেক্ষাপটে 180। আচ্ছা পারমিটেড, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 180 পালসার নিয়ে ব্ল্যাক কালার তাই তো? ব্ল্যাক শার্ট এবং স্বাভাবিকভাবে সেও আপনার পছন্দের কালারের সালোয়ার কামিজ পরে আছে, ভাঁ করে বাড়ায় যাচ্ছেন। তারপর যেতে যেতে হঠাৎ করে কোন একটি সিগন্যালে গিয়ে দাঁড়িয়েছেন আপনারা হঠাৎ করে, এমন সময় নিজের অবচেতন মনে আপনার ভালোবাসার মানুষটি হয়তো পাশের একটি ছেলে রাস্তা দিয়ে অতিক্রম করছে, ছেলেটির হয়তো ওই পাটা একটু খোড়া, আপনি হয়তো খেয়ালও করেননি ওই সিগন্যালে ছেলেটি যখন পার হচ্ছিল, নিজের অবচেতন মনে হল একটি দৃষ্টিটা, পেন্সিল দৃষ্টিটা ওই ছেলেটির দিকে গেছে। সেই ছেলেটি পার হওয়ার পরই আরেকটি গাড়ি এসে পাশে থামল, যে গাড়িটি অনেক বেশি লুক্রেটিভ, আরো বেশি লুক্রেটিভ হচ্ছে যে ছেলেটি সে গাড়িতে বসা আছে। সালমান খান বললেও হয়তো ভুল বলা হবে না, সালমান খানের অনেক কাছাকাছি, ড্যাম স্মার্ট লুক, হিউজ ফিজিক, মানে সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। এইবারও অবচেতন মনে ফেন্সির চোখটা কিন্তু ওই ছেলের প্রতি পড়েছে, আপনি লুকিং গ্লাসে দেখলেন যে একবার তাকিয়েছে ফেন্সি, আপনার ভেতরের মধ্যে কিন্তু একটু হলেও জ্বলন শুরু হয়েছে যে আমার ফিটনেসটা কি একটু কমে গেল নাকি, কাল থেকে ভাবছি দুইটা পোশাক বেশি মেরে নিব, জিমে যাওয়া দরকার, পোশাকগুলো ঠিকভাবে বহুদিন কেনা হয় না, আমি কি যে করলাম বাইর হওয়ার সময় কেন যেন জেলটা একটু মাথায় ঠিকভাবে দিলাম না, আর এই বেকহাম স্টাইলটা খুব যাচ্ছে না, এখন স্টাইলটা চেঞ্জ করা দরকার, ওর চোখে মনে হয় গা শোয়া হয়ে গেছে বেকহাম স্টাইলটা। এই ধরনের ভেতরে মানসিক অবস্থা চলতে থাকে, এ ধরনের ঘটনায় আপনি একদিন না বহু দিন পড়েছেন, কিন্তু আপনি খেয়াল করেও দেখেননি যে আপনার ভালোবাসার সে মানুষটি শুধু যে অবচেতন মনে চোখ পড়েছে সেই সুদর্শন ছেলেটির দিকে তা কিন্তু না, পাশ দিয়ে যে ল্যাংড়া ছেলেটি হেঁটে গেল, যার গায়ে ছিন্ন মানে ময়লা আবর্জনা মাখা ছিন্ন বস্ত্র, তার দিকেও কিন্তু চোখ পড়েছিল, সেটাকে আপনি ধর্তব্যের মধ্যে নেননি, কিন্তু ওই সুদর্শন ছেলেটির দিকে তাকানোটা আপনার মধ্যে ধর্তব্যের মধ্যে চলে এসেছে। এ ধরনের অহেতুক অযৌক্তিক কষ্টের মধ্যে কি বারংবার আপনি পড়েন না? আপনাকে প্রশ্ন করছি।
হ্যাঁ গুরু, আমি তো এরকম পড়ি আসলে গুরু, আমার বিভিন্ন ফিলিংস কাজ করে, যেটা হচ্ছে যে যে ও শুধু সময় দেব আমাকে, কাউকে না, কেন আমি এত, আমি অনেক লাভ করি, কিন্তু আমি খুব ট্রাস্টও করি যে না ওই এরকম কোন নেগেটিভ কোন কাজ করবে না, অন্তত একটুকু বিশ্বাস আছে। আর
এই কমিউনিকেশনটা, এই তথ্যটা আমি সবার কাছে দেওয়ার জন্য যে এই যে ঘটনাটা আমি ব্যাখ্যা করে বললাম, একটু সাউন্ডটা একটু ইকুয়েটিক ছিল এই কারণে যে আমি আসলে মানুষকে অন্য ভাব অন্য জগতে নিয়ে গিয়ে কথাগুলো বলছিলাম। মজার ব্যাপার কি, সবাই বুকে হাত দিয়ে বলুন, ছেলে বা মেয়ে যারাই শুনছেন এখন, যে সবার মধ্যেই কিন্তু এই জিনিসগুলো প্যারালালি সব সময় চলতে থাকে,
খুব বেশি
সব সময় চলতে থাকে, যে আমার মনে হয় মানে এটা এটা এই যে এই ধরনের আইডেন্টি ক্রাইসিসে ভোগা, এ ধরনের কমপ্লেক্সিটির মধ্য দিয়ে যাওয়া, এটা কিন্তু মানুষের খুব সহজাত একটি ব্যাপার, কিন্তু আমরা খেয়াল করেও দেখি না যে ওই সময় ও একটা মানুষ তো আর চোখ বন্ধ করে রাস্তাতে চলতে পারে না, বা ঘরে তো চোখ বন্ধ করে বসে থাকতে পারে না, চেতন অথবা অবচেতন মনে যে কোনো মানুষের চোখ যে কোনো জায়গায় পড়তেই পারে, বাট ইট ডাজন্ট মিন যে আমি তাকে ওই দৃষ্টি নিয়ে তাকাচ্ছি বা ওই রকম ভালো লাগা নিয়ে তাকে দেখছি, কিন্তু অহেতুক আমরা এগুলো নিয়ে ভেবে ভেতরে আমাদের কষ্টের পাল্লাটাকে ভারী করি, এবং এই পাল্লাটা ভারী হতে হতে একটা পর্যায়ে ব্যাপারটা কিন্তু ক্যান্সারের রূপ নেয়, যে জিনিসটা একটা সম্পর্ক ডিস্ট্রয় হওয়ার পেছনে অনেক বড় একটি কারণ। কিন্তু এদের ক্ষেত্রে কেন ঘটছে না, আমি এদেরকে সামনে রেখেই কিন্তু এই এক্সাম্পলগুলো দিচ্ছি, এদের ক্ষেত্রে কিন্তু এসব কথাগুলো তোলার কোনো প্রয়োজন আমার ছিল না। কেন বলছি, কারণ হচ্ছে যে এই ঘটনাগুলো একটা মানুষের সম্পর্কে তো এলোমেলো করে দেয়, প্রায়শই আমরা দেখি না, অনেক উদাহরণ আমাদের কাছে আছে না, কিন্তু এদের ক্ষেত্রে কেন হচ্ছে না, প্রবলেম হচ্ছে না একটা কারণে, কারণ দিন শেষে এরা প্রয়োজন দুইজন দুইজনকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি ট্রাস্ট করে, অনেক বেশি কমিটেড, প্রচণ্ড ভালোবাসায় এবং প্রচণ্ড বিশ্বাস পরস্পরের প্রতি থাকার কারণে এই ব্যাপারগুলো তাদের মাঝ থেকে এক নিমিষের মধ্যেই উড়ে যায়, এই কনফিউশন বা এই সন্দেহটা তাদের মধ্যে লাস্টিং করে না, কারণ সাধারণ মানুষ হলে এই ব্যাপারগুলো কিন্তু অবচেতন মনে আসতেই পারে, কিন্তু ফাইনালি অ্যাট দ্য এন্ড অব দ্য স্টোরি এই ব্যাপারগুলো তাদের মনের মধ্যে থাকে না, সেই কারণেই কিন্তু তারা দিন শেষে ভালো থাকে।
রাইট,
জি গুরু।
আর ফেন্সি, আপনার ক্ষেত্রে যে কথাটি ও বলছিলেন, যেটি হচ্ছে যে ও অন্যজনের সাথে কথা বলার যে ব্যাপারটি, সেটার ব্যাখ্যা আমার কাছে আছে, আমি যদি ঠিক বলে থাকি ইফতে আপনি আমাকে বলবেন এবং ভুল বললে আমাকে কারেকশন করবেন, সেটা হচ্ছে যে এটার কিছুই না, এটাকে বলে পজিটিভনেস। আমি যাকে ভালোবাসি তার মননশীলতায় এবং তার দেহ মন সবকিছুতে চায় যে সে তার একদম প্রতিমা বসিয়ে রাখতে, সে কোনোভাবে কারো কোনো মানুষের ছায়া পর্যন্ত সে সহ্য করতে পারে না, যে কারণেই হয়তো আপনি হয়তো আপনার ছোটবেলার কোন স্কুলের কোন ফ্রেন্ডের সাথে কথা বলছেন, ছেলে ফ্রেন্ড হতে পারে সে, অথবা আপনি কোন কাজিনের সাথে কথা বলছেন, কিন্তু আপনি এই বোকা মানুষটাকে কিভাবে বুঝাবেন, এই ইমোশনাল মানুষটাকে কিভাবে বুঝাবেন যে তার ধ্যান জ্ঞান সবকিছুতে আপনাকে বসিয়ে রেখেছে। তুজমে রাব দিকতাহে যে কথাটি গানের মধ্যে দিয়ে আসছিল এবং সেও প্রচন্ড পরিমাণে আবেগপ্রবণ হচ্ছিল যে আপনার মাঝেই তো সে তার রবকে খুঁজে নিয়েছে, তখন সে ভালোবাসার এই যে এই ভালোবাসার এই লাইনটা যে কখন ক্রস করে একটা মানুষ কিন্তু নিজেও বুঝতে পারে না, যে পজিটিভনেস থেকে এই কথাগুলো চলে আসে, এটার মানেই কিন্তু আপনার প্রতি ডমিনেট করা না, আপনার প্রতি অধিকার খাটানো না, এটা নিতান্তই অনেক বেশি ভালোবাসা থেকে চলে আসে। আমার মনে হয় যে এটা নিয়ে কষ্ট না পেয়ে বরং তার এই ভালোবাসার এই যে টেন্ডেন্সি এটাকে সম্মান জানানো উচিত।
না মানে আমি আগে এটাতে কষ্ট পেতাম যে আমার মনে তো ওই ধরনের কিছু ছিল না, কিন্তু এখন মানে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে যে না এটা তার,
সেই সাথে আপনারও সতর্ক থাকা উচিত। আমি কি ঠিক বলেছি যে কথাগুলো? তাই যদি হয়ে থাকে তাহলে আপনারও সতর্ক থাকা উচিত যে কখন ভালোবাসা ভালোবাসার অত্যাচারে পরিণত হচ্ছে সেই সেই জায়গাটা বুঝতে পারা এবং সেই জায়গাতে থেমে যাওয়া, এবং কখন আপনি লাভ করতে গিয়ে পজিটিভনেসে চলে যাচ্ছেন, ডমিনেটিং অ্যাটিটিউডে চলে যাচ্ছেন, সেই জায়গার আগ পর্যন্ত নিজেকে থামিয়ে দেয়া, সেই ব্যাপারটাতে আপনারও লক্ষ্য নেওয়া উচিত। কারণ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এরকম পরিস্থিতি চলতে থাকলে এটা কখনো না কখনো সমস্যার কারণ হয়ে দেখা দিতে পারে, এ ব্যাপারে আপনার সতর্ক থাকা উচিত বলে আমার মনে হয়। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে যাব আমরা স্টুডিও থেকে কিছুক্ষণের মধ্যে। ফাইনালি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, ইফতি প্রথমে তারপর ফ্যান্সি।
যারা দীর্ঘ সময় ধরে আমার লাইফ স্টাইল বা আমার লাইফের সুখ দুঃখ কথাগুলো শুনলেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর স্পেশালি আমি বেশি কৃতজ্ঞ হচ্ছে লাভগুরুর কাছে, যিনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যেটা হচ্ছে যে মানুষের দুঃখ থেকে শুরু করে সুখ পর্যন্ত প্রতিটি কথা এখানে শেয়ার করে, এখানে শেয়ার করে অনেক কিছু শেখার একটা জায়গা উনি তৈরি করে দিয়েছেন। আর এই জন্য আরও বেশি ওনার প্রতি আমি কৃতজ্ঞ, এই কারণে যে ওনার প্ল্যাটফর্মে এসে আজকে যে আমি 2003 থেকে শুরু করে 2011 মধ্যে যে কিছু কিছু আমার যে স্মৃতিগুলো ছিল ওগুলো উনি আমাকে একদম পুনরায় দিয়ে দিয়েছেন, এই জন্য আমার কাছে কৃতজ্ঞ। আর যারা আমাদের এই ভালো লাগা ভালোবাসা কথাগুলো শুনেছেন তাদের কাছে আমি দোয়া প্রার্থী, আমি যাতে আমার লাইফ পার্টনারের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি, তাহলে আমি মনে করব যে আমি সাকসেস।
আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনেছেন। আর শেষে বলতে যাচ্ছি যে মানে আমার মতো কেউ যেন কারো বাবা আমাকে কষ্ট না দেয়, এটা তাদের জন্য অনেক পেইনফুল একটা ব্যাপার। ভালোবাসবে ঠিক আছে, বাবা আমার পছন্দই যেন যায়।
তো ফাইনালি আমরা অনেক অনেক খুশি আসলে আজকের এত চমৎকার একটি পরিসমাপ্তি জানতে পেরে। তারপরে আমি কখনোই পুরোপুরি খুশি হতে পারি না, আমরা আসলে দিনের পর দিন জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালোবাসা মুখর যে অভিব্যক্তি যেটা আমরা আজকে কাছ থেকে দেখলাম, বন্ধুরা দূর দূরান্ত থেকে শুনছে এবং শুনল, এইটা যেন এই রকম ভাবে বলবৎ থাকে। আর আমাদের সবার প্রার্থনা আছে, আমরা বিশ্বাস করি আপনাদের পরস্পরের প্রতি বিশ্বাস এবং কমিটমেন্ট আপনাদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত এই রকম ভালোবাসায় একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে। আপনাদের সবার জন্য দোয়া থাকলো, আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
This track was downloaded from FusionBD.com.